This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিও খইতে রাত ১১টা। আজ শনিবার ৫ এপ্রিল ২০১৪ এবং বাংলা ২২ চৈত্র ১৪২০। আপনারা শুনছেন ঢাকা এফএম ৯০.৪ এবং সাথে আছি আমি মুকুল। আমরা সবসময় অন্ধকার জগতের সাথে পরিচিত, সবসময় শুনি যে অন্ধকার জগতের লোক, কিন্তু আমরা কখনো জানি না যে এই জগতের লোক কারা। আমাদের সমাজেরই অংশ তারা, অন্ধকার জগতে যারা রয়েছে, হয়তো আমাদের সাথেই আশেপাশে মিশে আছে, আমরা জানিও না। আমরা এই অন্ধকার জগতের এই মানুষদের নিয়ে আমাদের এই আয়োজন, ঢাকা এফএম এর আয়োজন এবং অন্ধকার জগতের এই যে প্রোগ্রামটা আমরা এই কদিন ধরে বলছিলাম অন্ধকারের গল্প, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই সচেতন হব। আমরা আমাদের বিপদ, নানা রকম সমস্যার মধ্যে আমরা থাকি, নানা রকম বিপদ হুট করে চলে আসে, আমরা অনেক কিছু জানি না, কিন্তু আমরা যখন একটু সচেতন থাকব আমরা এগুলোর মোকাবেলা করতে পারব। এর জন্যই আমাদের এই অন্ধকারের গল্প। এবং আজকে আমরা অন্ধকারের গল্পে আমরা বিভিন্ন রকম মানুষ আসবে অন্ধকার জগতের, কিন্তু আজকে আমরা যার গল্প শুনবো তিনি হচ্ছে অজ্ঞান পার্টির একজন দলনেতা। আমরা তার কথা শুনবো, জানার চেষ্টা করব। এবং এই অন্ধকার জগতে যে মানুষগুলো, এরা কখনো বাধ্য হয়ে এই জগতে আসে, কেউ বা ইচ্ছাকৃত আসে, শখের বসে, একটা লোভের তাড়নায় চলে আসে, কেউ এসে এখান থেকে বের হতে পারে না, কেউ বা বের হয় কিন্তু এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সবকিছু নিয়ে আমরা অন্ধকারের গল্পে আজকে শুনবো তার কাছ থেকে। আর জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এসএমএস করতে পারবেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর এই প্রোগ্রাম নিয়ে কিংবা কোনো কথা যদি থাকে সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। আর ফেসবুকে আমরা রয়েছি www.facebook.com/ঢাকা FM 90.4। আর যে কোনো প্রান্ত থেকে লাইভ শুনতে ক্লিক করুন www.ঢাকা FM 90.4.com। আর ঢাকা এফএম অনেক চমৎকার একটা প্রোগ্রাম করতে যাচ্ছে এবং এখানে আপনাদের বলছি যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হবে এবং আপনাদের সাপোর্ট আমরা চাই। এবং আপনারা যদি চান তাহলে কিন্তু এই প্রোগ্রাম চলবে, যতই কষ্টসাধ্য হোক আমরা ঢাকা এফএম এটা করব এবং সেই সাথে আপনাদের সহযোগিতা চাই। এখানে বলছি যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা কমেন্টস করবেন এবং আপনারা যত খুশি লাইক দেন এবং এটাই বুঝবো যে আপনাদের সাপোর্ট আমাদের সাথে রয়েছে। আর এসএমএস করার কথা বলেছি, নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যদি আপনার চান যে এই প্রোগ্রাম সবসময় শুনবেন, ইয়েস লিখবেন, তারপর কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। যত খুশি এসএমএস করুন এবং আমরা মনে করবো যে এই এসএমএস গুলো হচ্ছে আপনারা আমাদের সাথে রয়েছেন। ওকে, এবং আমরা অন্ধকারের গল্পে আমাদের অজ্ঞান পার্টির দলনেতার কথা শোনার আগে আমরা একটা প্রতিবেদন শুনবো, আমাদের প্রতিবেদক তারেক আহমেদের একটি প্রতিবেদন শুনবো আমরা এই অজ্ঞান পার্টির উপর। আমরা শুনে ফিরে আসছি।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাধারণ মানুষের সর্বস্ব খোয়ানোর খবর প্রায় প্রতিদিনই বেরোচ্ছে পত্রিকার পাতায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কৌশলও পাল্টাচ্ছে এই চক্রটি। প্রায় প্রতিদিনই তাদের কবলে পড়ে সর্বস্ব খোয়াচ্ছে গণপরিবহনের অনেক যাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে পানীয়র সঙ্গে মেশানো হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ। গণপরিবহনে সিটের কাছে লাগিয়ে দেওয়া হচ্ছে ক্লোরোফর্ম জাতীয় ওষুধ। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মশির রহমান বলেন,
অজ্ঞান করার জন্য সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঘুমের ওষুধ, এছাড়া ক্লোরোফর্ম। আর অন্যান্য নতুন তারা হচ্ছে কিছু জিনিস ব্যবহার করতেছে যেটা হচ্ছে আমরা ঠিক নিশ্চিত না, সেজন্য হচ্ছে আমরা রোগীগুলো মেডিসিনে ভর্তি করে দিই।
অজ্ঞান পার্টির সদস্যরা এলাকা ভাগ করে অপারেশনে নামছে। তাদের কেউ সাজছে ডাব বিক্রেতা, কেউ পানি ফেরিওয়ালা, আবার কেউ সাজছে সিএনজি অটোরিকশার যাত্রী। হাসপাতাল ও পুলিশের তথ্য মতে রাজধানীতে প্রতিদিন গড়ে ৭ জন নাগরিক অজ্ঞান পার্টির কবলে পড়ছে। ভুক্তভোগীরা বলছে রাজনৈতিক সহিংসতা কমার পর জনজীবন স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এরা তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মশির রহমান বলেন,
অনেন এভারেজ প্রতিদিন সংখ্যাটা ২০ থেকে ৪০, তবে এটা হচ্ছে ভ্যারি করে। সবচেয়ে বেশি আসে সাধারণত কোরবানির ঈদের সময়, এ সময় সংখ্যাটা ৫০ থেকে ৬০ বা তারও বেশি চলে যায়। তারপর হচ্ছে ইস্তেমা অথবা ঢাকায় যখন বড় কোনো ওই জনসমাবেশ থাকে অথবা ঈদ অথবা অন্য কোনো পার্বণ থাকে, এই সময়টাই হচ্ছে রোগীর পরিমাণটা নর্মালের দ্বিগুণ কখনো তিনগুণ হয়ে যায়। অজ্ঞান পার্টির দ্বারা অজ্ঞান হয়ে এই মাসে সম্ভবত 400 থেকে 500 কাছাকাছি সংখ্যাটা।
পুলিশ কর্মকর্তা বলছেন, ধারাবাহিক অভিযানে অজ্ঞান পার্টির অনেক সদস্য গ্রেফতার হওয়ায় তারা এখন নতুন নতুন জ্ঞান ও কৌশল আবিষ্কার করছে। গত এক মাসের ঘটনার সূত্রে দেখা গেছে, অজ্ঞান পার্টির কবলে পড়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা একটি এলাকা থেকেও বাস বা অন্য গণপরিবহনে উঠেছে। মাওয়া থেকে গুলিস্তান সায়দাবাদ রুট, কাঁচপুর নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি সায়দাবাদ ও গুলিস্তান, গাজীপুর থেকে আবদুল্লাহপুর মহাখালী ও সাভার থেকে গাবতলী, মিরপুর ও চিড়িয়াখানা রুটের বাসগুলোতে অজ্ঞান পার্টির সদস্যরা বেশি তৎপর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধু এই হাসপাতালেই গত এক মাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে চিকিৎসা নিয়েছে শতাধিক ব্যক্তি। এ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডক্টর আলামিন বলেন,
অজ্ঞান পার্টির আসলে এটা তো আসলে সিজন বেসিস মেইনলি ডিপেন্ড করে। দেখা যায় ঈদের সময়, রোজার সময়, যে সময়গুলো মানুষ মার্কেটিং করে বা ব্যবসা বাণিজ্য ভালো থাকে ওই সময়গুলোতে বেশি আসে মূলত। আর নর্মালি এমনি প্রতিদিনই দেখা যায় 15-20, 5-10, যদি সিজন ভালো থাকে তাহলে 10-20, আর নর্মালি 5-10 জন প্রতিদিনই আসে। অজ্ঞান করার জন্য মেইনলি আসলে তারা ওপিওয়েড জাতীয় যে ড্রাগগুলো আছে সেগুলোই খাবারের সাথে মিক্স করে দেয় সাধারণত, আর ইনহেলেশন দাস আছে কিছু ক্লোরোফর্ম জাতীয় সেগুলো দেয়। আগে একটা সময় ছিল যে দুতুরাও কখনো কখনো দিত, ঠিক আছে। তো মেইনলি আসলে আমরা যত পাই তার মধ্যে 99% হচ্ছে আপনার ওপিওয়েড জাতীয় অথবা ইনহেলেশন ক্লোরোফর্ম জাতীয়, এই ধরনের ড্রাগই সাধারণত ব্যবহার করেন। এই ধরনের রোগী তো সাধারণত সবসময় প্রথমে অ্যাকুট ইমার্জেন্সি পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়, দ্যাট মিন্স তার হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন থাকে। পেশেন্ট যে পর্যন্ত কনশিয়াস না আসবে সে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে মৃত্যুর সম্মুখীন অবস্থায় থাকে, মৃত্যুর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তো সাধারণত 24-48 ঘন্টার মধ্যে পেশেন্টকে সাপোর্টিভ চিকিৎসা দিলেই ওরা অটোমেটিক্যালি রিগেইন করে ভালো হয়ে যায়। আর যদি ডোজ কখনো বেশি পড়ে সেক্ষেত্রে লেটার কিছু লেট কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সেটা হলো সিএনএস, মেন্টাল রিটার্ডেশন হতে পারে, কোনো অর্গান ফেলিওর হতে পারে, কিডনি লিভার এগুলো এইরকম সাধারণত সমস্যা। তাছাড়া আদার্স অন্য কোনো বিকলঙ্গ বর্ণ কিছু হয় না, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। হ্যাঁ, ইনসুলিন ব্যবহার করতে পারে। ইনসুলিন সাধারণত যদি একজন অবক্ত রোগীকে দেওয়া হয় সে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া আনকনশিয়াস হয়ে যায়, তো সেক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু আমরা এখনো ইভিডেন্ট হিসাবে ইনসুলিন পাই নাই এখনো। আমরা যে সমস্ত অজ্ঞান রোগী আসছে সাধারণত তাদের যদি আমরা একটা আরবিএস করি পেশেন্টে হাইপোগ্লাইসেমিক অবস্থায় পাওয়া যাবে। আমরা সাধারণত করার পরে কখনো এইরকম কন্ডিশনে পাওয়া যায় না, হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে পাই নাই, কাজে এটাকে আমরা ডকুমেন্টারি হিসেবে বলতে পারতেছি না। আর ক্লোরোফর্ম এটা হচ্ছে সে অনেক 10-12 বছর আগে থেকেই ক্লোরোফর্মটা ব্যবহার করে আসছে, এটা এখনো আছে এবং এখনো প্রচলিত। এবং আমার মনে হচ্ছে যে আমরা যতদূর দেখছি যে এটি হচ্ছে বেশি ক্লোরোফর্মটার মাধ্যমটাই বেশি, এ ধরনের পেশেন্টই বেশি পাওয়া যায়।
গোয়েন্দা সূত্র জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা এখন গ্রেপ্তার এড়াতে কৌশলী হয়েছে। একদিনে তারা একটি রুটে অপকর্ম করছে। বাস স্ট্যান্ডের ডাব বা পানীয় বিক্রেতা সেজে থাকে অজ্ঞান পার্টির নিজস্ব এজেন্ট। তারা সিরিঞ্জের মাধ্যমে ডাবে ও পানীয় বোতলে চেতনানাশক ঢুকিয়ে দেয়, এরপর টার্গেট করা ব্যক্তির কাছে সেটা বিক্রি করে দলের এক বা একাধিক সদস্য ওই ব্যক্তির সঙ্গে বাসে ওঠে। টার্গেট করা ব্যক্তি যখন অচেতন হয়ে পড়ে তখন তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বাস থেকে নেমে যায় দুর্বৃত্তরা। অজ্ঞান পার্টির সদস্যদের এলাকা ভাগ করা আছে, এক এলাকা চক্র অন্য এলাকায় যায় না। অচেতন করা ব্যক্তি বাসে থাকলে এবং তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার আগেই নির্দিষ্ট এলাকা পার হয়ে গেলে দুর্বৃত্তরা বাস থেকে নেমে যায় এবং ওই এলাকার গ্রুপের সদস্যদের সেই তথ্য দিয়ে দেয়। এরপর ওই এলাকার চক্রের সদস্যরা ওই বাসে উঠে শিকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়। এমন অভিযান সফল হলে প্রথম পক্ষকে কমিশনও দেয় দ্বিতীয় পক্ষ। এদিকে অজ্ঞান করার নতুন অস্ত্র হিসেবে উঠে এসেছে বিভিন্ন ড্রাগের নাম। এমন এক অভিজ্ঞতার শিকার হয়েছেন রাজধানীর তেজকুনি পাড়ার বাসিন্দা আবু তাহের। তিনি বলেন, গত 2 ফেব্রুয়ারি আবদুল্লাহপুরে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। বাসে ওঠার আগে একটি এনার্জি ড্রিঙ্কস কিনে খান তিনি, এরপর একসময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসকদের কাছে জানেন তার শরীরে সুগার লেভেল এতই কমে গিয়েছিল যে তাকে বাঁচানো দায় হয়ে পড়ে। এ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মুশির রহমান বলেন,
এক্ষেত্রে যেটা হতে পারে যে তার উপরে হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা ডায়াবেটিস রোগীদের মুখে খাওয়ানোর যেসব ওষুধ সেসব অনেক একসাথে ব্যবহার করা হয়েছে, যার কারণে তার রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক কমে গেছে। দ্বিতীয়ত যেটা হতে পারে, তাকে হচ্ছে অজ্ঞান করার জন্য যে অন্যান্য যেসব ওষুধ খাওয়ানো হয় সে ওষুধই খাওয়ানো হয়েছে, কিন্তু সে অজ্ঞান হওয়ার অনেকক্ষণ পরে হসপিটালে এসেছে এবং এর মধ্যে কোনো খাওয়া দাওয়া সে করেনি। এই খাওয়া দাওয়া না করার কারণে তার যেটা হয়েছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকখানি কমে গেছে এবং তাকে বাঁচানো খুব কঠিন হয়ে গেছে।
এদিকে সাম্প্রতিককালে গত মাসের 23 তারিখে রাজধানীতে অজ্ঞান পাঠির খপ্পরে পড়ে গাড়ির মিস্ত্রী মোহাম্মদ শফিক নিহত হন। এদিন ফার্মগেট এলাকার খামার বাড়ি থেকে অচেতন অবস্থায় শফিককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান। শফিকের মালিক সাইদুল ইসলাম সিরাজগঞ্জ থেকে 55,000 টাকা দিয়ে গাড়ির যন্ত্রাংশ কিনতে তাকে ঢাকায় পাঠায়। এ সম্পর্কে জানতে চাইলে তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক মোজাম্মেল হক জানান,
ওনাকে আমি পাইছি অজ্ঞান অবস্থায়, কিন্তু পাবলিক যখন পাইছে তখন বলছে যে ওই অল্প অল্প কথা বলতে পারে, এদিকে বলছে যে গাছতলি থেকে আসছে পুরান ঢাকায় যাবে, গুলিস্তান নামবে, ওই গাড়ি চলছিল আর কি। আমি পাইছি অজ্ঞান অবস্থায়, আমি পাই ঢাকা মেডিকেল নিয়ে গেছি, মারা গেছে। আমার কাছে নিউজ আসছে তখন 4:30 বাজে, ভর্তি করাইয়া ট্রিটমেন্ট, প্রথমে ট্রিটমেন্ট শেষে ওনার ভাগ্নে ছিল, ওনার ভাগ্নেকে বুঝিয়ে দিয়ে আসছি কি খাওয়াইছে কি করছে ডাক্তাররা বলতে পারবে। হাসপাতাল যাওয়ার পরে ওই ভাগ্নে চলে আসছে, উনি আবার এনে খেতে চাকরি করে, ওনাকে ইনফর্ম করা হয়েছিল, উনি চলে আসছেন। ওনার ওই যে মোবাইল ছিল, মোবাইল বন্ধ ছিল, মোবাইল সিম থেকে যে একটা সিভিল লোক ছিল আর কি, একবারে ওরা বলতে আমি আসার পর মানে ওইখানে আসার পর থেকে একটা লোক ছিল, উনি একবারে লাস্ট বাড়ি পর্যন্ত মানে গাড়িতে দিয়ে দেওয়া পর্যন্ত ছিল, উনি ওই মোবাইল ছিল, ওনার ওই সিমটা ওনার মোবাইলে লাগাইছে, লাগানোর পরে কিছু নাম্বারও পাইছে, আবার কিছু কল আসছে, এইভাবে আর কি জানতে পারছে যে ওনার আত্মীয় স্বজন ভাগ্না এবং বাবা কল টালতেছে, এইভাবে পাওয়া গেছে। হ্যাঁ, মামলা হয়েছে, মামলা হইলে ওটা তো আয়ু আছে, এটা তো আমরা আগেও বলে আসছি বা এখনো আমরা যারা সচেতন জানি করার সময় অপরিচিত লোকের কিছু খাওয়া নিছে সেটা আগে থেকেই আমরা বলে একটা সবাইকে বলি। হ্যাঁ, এটা তো এক নম্বর শর্ত, তারও কিছু খাওয়া হচ্ছে না, বিড়ি সিগারেট কলা বিজেপি বিস্কুট এগুলো খাওয়া হয়েছে, বিস্কুট খাওয়ায়, হ্যাঁ থেকে সরকার হলে অনেকটা কমে যাবে। হ্যাঁ, এটা তো বিভিন্ন বাস স্ট্যান্ড টার্মিনাল এইসব জায়গা থেকেই বেশি এগুলো ঘটে, হয়তো যা যা এক জায়গায় বসে চা খেলো, ওই চা খাওয়ার পরে ওদেরকে নেশারটা তাই আছে, টাইম আছে, এই টাইমের ভিতরে অ্যাকশন করতে পারে, এগুলো বেশি টার্মিনাল থেকে হয়ে আছে। চাপের ভিতরে অনেক সময় কাজে হয়েছে, হয়তো চোখের অগ্রসরে দিয়ে দেয়, এটা এটাও একটা ইয়ে আছে, কারণ হয়তো ডাব খাইতে ছিল ডাবে চাইতে একটু মিক্স করে দেবো, তারপর বর্তমানে তো গরম বেশি হয়ে যে 7-8 পানীয় জাতীয় ওইসব পানির ভিতরে মিক্স করে এদিকে এদিক দেওয়া হয়, চা কলা বিস্কুট এগুলোর মাধ্যমে হয়, দেখা যায় বিস্কুট প্যাকেট কিনে বিস্কুট খাইতেছে, ওর ভিতরে থাকে, ওরা তো খুব সচেতন টেকনিকের মাধ্যমে এটা দিয়ে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ মুশির রহমান বলেন,
প্রথমত তাদের উদ্দেশ্য থাকে রোগীকে হচ্ছে অজ্ঞান করা কিংবা হচ্ছে ঘুম পাড়ানো, কিন্তু যেহেতু তারা হচ্ছে ডাক্তার না এবং ডোজ সম্পর্কে ভালো জানে না, কিছু সংখ্যক রোগী যারা হচ্ছে মৃত অবস্থায় আসে অথবা কিছু সংখ্যক রোগী এই ওষুধের সাইড ইফেক্টেই পরবর্তীতে মারা যায়। এছাড়া যেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার, কিডনি, এবং এই তাকে এই ওষুধ খাওয়ানোর একটা হচ্ছে পার্মানেন্ট ক্ষতি, সে হচ্ছে মেন্টালি আজীবনই হচ্ছে দেখা যায় উইক বা সাইকোলজিক্যালি তার হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এছাড়া অন্যান্য ক্ষতির মধ্যে যেটা সেটা হচ্ছে যে এই অনেকক্ষণ সময় ধরে তারা হচ্ছে রাস্তাঘাটে থাকার কারণে সেটা হচ্ছে, এবং দেখা যায় যে তাকে হচ্ছে বাস চাষে এই অজ্ঞানটা করা হয়, সে হচ্ছে ধুলাবালিতে গড়াগড়ির কারণে ইনফেকশনটাও তাদের মধ্যে প্রচুর হয়, আর ওই সাইকোলজিক্যাল ইফেক্ট তো আছে। এছাড়া আর্থিক যে ক্ষতি করা এটা তো ডাইরেক্ট ভাবে তাদেরকে হচ্ছে সেই মুহূর্তেই তাদের হচ্ছে টাকা পয়সা বা অন্যান্য কিছু নিয়ে নেওয়া হয়।
শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই বিশেষ স্পেশাল প্রোগ্রামে অন্ধকারের গল্প। আমি মুকুল আছি আপনাদের সাথে। আমরা অন্ধকারের গল্পতে নানা রকম গল্প শুনবো, অন্ধকার জগতের গল্প, অন্ধকার জগতের মানুষের গল্প, যেসব গল্পগুলো আসলে শুধু শোনার জন্যই না, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অনেক কার্যকরী হবে এই জিনিসগুলো। আমরা অন্ধকারের গল্পের মধ্যে অনেকগুলো গল্প দেখতে পাই, এর মধ্যে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, অপরাধ জগতের কতগুলো ক্ষেত্র আছে, এর মধ্যে আমরা অজ্ঞান পার্টির নাম শুনে থাকি, পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন যে বিভিন্ন সময় বাসে, ট্রেনে, রাস্তাঘাটে ডাবের মধ্যে মানুষ ডাব খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে, দল যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো এরা আসলে আমাদের সমাজেরই অংশ, আমাদের সমাজেরই মানুষ, হয়তো নানাবিধ কারণে এরা আজকে এই অন্ধকার জগতে পা দিয়েছেন। তা আমরা এমন একজনের সাথে কথা বলবো যে কিনা একটা অজ্ঞান পার্টির দলনেতা ছিল, কিন্তু বর্তমানে উনি ভালো হয়ে গেছেন, স্বাভাবিক জীবন যাপন করছেন এবং স্বাভাবিক লাইফে চলে আসছে। তারও অনেক স্বপ্ন ছিল জীবন নিয়ে অনেক কিছু, কিন্তু হয়তো সে সেটা পূর্ণ করতে পারেনি, কিন্তু এখন নতুন করে আবার স্বপ্ন দেখছে। এই ধরনের মানুষদের আমরা গল্প শুনব এবং তাদেরকে সহযোগিতা করব আমরা। আর এই অজ্ঞান পার্টি নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে কিংবা কোনো কিছু বলতে চান, আমাদেরকে অবশ্যই SMS করবেন। এবং তার সাথে পরিচিত হওয়ার আগে SMS করার নিয়মটা জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। ওকে, আর ফেসবুকেও আমরা রয়েছি। ফেসবুকেও যদি আপনি অজ্ঞান পার্টি সম্পর্কে কোনো কমেন্ট করতে চান, আমাদের একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আপনারাও লেখালেখি করতে পারেন, www.facebook.com/thakafm90.4। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের শুনতে চাইলে ক্লিক করুন www.thakafm904.com। আজকে এমনই একজন অজ্ঞান পার্টির দলনেতা ছিল, আমরা তার সাথে পরিচিত হই। ভাইয়া, আপনার নামটা বলুন।
পাঁচশামিয়া।
আচ্ছা, ভালো আছেন আপনি?
জি ভালো আছি, আপনি ভালো আছেন?
এই তো। আপনার কেমন লাগছে যে প্রথম আপনি আপনার কথাগুলো বলবেন আমাদের কাছে স্টুডিওতে মাইক্রোফোনের সামনে?
অবশ্যই আমার ভালো লাগছে, আরো ভালো লাগছে যে অন্ধকার জগৎ থেকে ফিরে এসে যে আজকে যে মানুষের সামনে আমি ঢাকা FM রেডিওর সামনে এসে স্টুডিওতে কথা বলতে পারতেছি এবং জনগণকে এই অজ্ঞান সম্বন্ধে আমি ধারণা দিতে পারবো, এই জন্য আমি আল্লাহর দ্বারা লক্ষ কোটি শুকরিয়া।
আচ্ছা, এই বাদশা আপনার নামটা, যেটা কি আপনি অন্ধকার জগতে আসার পর আপনাকে দিয়েছে কেউ?
না, আমার নামটা ছোটবেলা থেকেই আমার বাবা মা বাদশা মিয়া ডাকত।
আচ্ছা, আপনি বাবা মার কয় ভাই বোন আপনার?
আমরা 5 বোন 6 ভাই।
আচ্ছা, অনেক বড় পরিবার।
জি।
আচ্ছা, তা আমাদের একটু বলেন যে আপনি কিভাবে এই জগতে পা রাখলেন?
আমি এই পথে আসছি এর একটা কারণ হলো, আমি ক্লাস 5 পড়ি তখন, 5 থেকে যখন 6 এর মানে আমাদের সংসারটা খুব অভাবের সংসার ছিল,
অনেক বড় পরিবার,
অনেক ফ্যামিলি, আমাদের বাবার একা রায় দিয়ে হতো না, আমরা অনেক ভাই বোন, বাবার কষ্ট হইতো বিভিন্ন কাজে, আমি যেমন লেখাপড়ার হলো না, আমার লেখাপড়া হলো না, আমি চলে আসলাম আমাদের আমার পার্শ্ববর্তী একটা ছেলের সাথে, তখন আমি ছোট শিখছে, কেবল 5 থেকে পরীক্ষা দিচ্ছি আর কি, শিখছে, ভর্তি হইতে পারি না, তারপরেই আর কি আমি আসলাম আমাদের ওখানে লঞ্চ স্টেশন বরিশালে।
আচ্ছা,
বরিশালে এসে একটা লঞ্চে মানে করতেছি করতেছি, তখন ওই লঞ্চের এক চার দোকানদার আমাকে বললো যে এই ছেলে তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি হলো সবিতখালি। তো আমাকে বললো যে তুই কি করো, যাবি কোথায়? আমি বললাম যে আমি তো বাড়ির থেকে রাগিয়ে আসছি এই ঘটনা, কয় তুই আমার দোকানে চা বিক্রি কর, খাবিল আমি তোর লুঙ্গি জামা কাপড় কিনে দেবো, তখন তুই ছোট। তো সেই মর্মে সেইখানে কাজ করতেছি কাজ করতেছি কাজ করতেছি, অনেক দিন পর্যন্ত কাজ করতেছি, তখন প্রায় 2 বছর চলে গেছে। তারপরে আমি একটু বুঝতে সক্ষম হই, আমি তখন ওই চার দোকানে বসি, মানে ক্যাশে বসতাম, আগে তো চা বিক্রি করতাম লঞ্চে বসে, এখন ওই মালিক আমাকে বিশ্বাস করিয়া
ক্যাশে বসিয়েছে,
ক্যাশে বসিয়েছে। তখন একটা লোক বরিশালের, উনি আমার দ্বারা এসা বারবার এসা মানে চা খায়, তো উনি আমার লাগে একটু আলাপ করলো যে বাবা তুমি বাড়ি কোথায়? আমি বললাম সুবিতখালি। তোমার নাম কি? বাদশা মিয়া। তুমি লঞ্চে কতদিন পর্যন্ত চাকরি কর? তখন বলছিল আমার
14-15,
কিন্তু লেখাপড়া একটু গ্যাপ গেছে, একটু বয়সটা 16-17 দিকে চলে গেছিল। তো আমি বললাম যে এইভাবে এইভাবে আমাকে 50 টাকা দেয় আপ ডাউনে, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল আসতে পারে, খাওয়াই দেয় আমাকে 50 টাকা দেয়। কয় বাবা তুমি একটা কাম করিয়া দিও আমারে, আমি যে লোকটারে দেখাই দিব ওই লোকটারে, তুমি চার ভিতরে আমি একটু জিনিস দিব পাউডারের মতো, তুমি ওই দুধের ভিতরে গুইলে দিবা, মানে চিনি একটু বেশি দিবা, যাতে করে ওটা তো তিতা ট্যাবলেট, ওটা মানে তিতে লাগলে আর ওই লোকটা খাইতে যাবে না, এই জন্য একটু চিনিটা বাড়াই দিবা, দিলে পরে উনি আমি তোমাকে অনেক টাকা দেবো। আমাকে লোক দেয় তুমি তো 50 টাকা পাও, আমি নামার আগে আমি কাজ করলে তোমাকে 2000 টাকা দিয়ে দেবো। আমি লোভে পড়ে গেলাম, একসাথে 2000 টাকা আমি তখন তো ভাবত কষ্ট হয়, তো আমি লোভে পড়ে গেলাম। উনি আমার কাছে একটু বড়ির মতো আর কি গুড়ি, ট্যাবলেটের গুঁড়া উনি আমার কাছে দিয়ে গেছে। দেওয়ার পরে উনি দূরে দাঁড়াই রয়েছে, দাঁড়াই দেখতেছে, উনি যাকে ইশারা দেবে আমি তারাই আর কি চাটা দিব আর কি। এই জন্য ওনার দিকে আমি তাকাই, ওদারে কাস্টমার আসতেছে তাদেরকে চাপ দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, টাকা নিচ্ছি, আর ওনারাও আমি ফলো করতেছি। তো এই মর্মে কিছুক্ষণ পরে দেখলাম একটা দাঁড়িয়ে লোক সাদা পাঞ্জাবি গায়ে উনি আসলেন। আসলাম পরে ওই লোকটা আমার ইশারা দিল, ঈশ্বর দেওয়ার পরে আমি বললাম কি চাচা আমার একটা চাদর সুন্দর করে বাবা। তো আমি ওনাকে চা বানাইতে দিয়ে ওই ট্যাবলেটের গুঁড়াটা মানে হোমিওপ্যাথিকের যেরকম যে আছে ঔষধ না গুঁড়ির মতো,
আচ্ছা পাউডারের মতো,
হ্যাঁ, তো ওইটা দিল। দেওয়ার পর আমি একটু চিনি, ও চাচা বয়স্ক উনি ব্যবসা করে আর কি, উনি ওই ধান চাউলের ব্যবসা করে, ওই কাঠপট্টি চাউল নিয়ে আসতো মনে হয়, ওই ওনার সাথে আর কি টাকা আছে, অনেক বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে ব্যবসা করে,
ওরা তো সন্দেহ করেই ওরকম একটা লোকই ধরবে এরকম ভাবে করেছে,
হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝতে পারে। এর আগে কিন্তু অনেক লোকজন আসা যাওয়া করছে, তাদেরকে বলে নাই, কিন্তু ওই লোকটা আসার সাথে সাথেই আমাকে
মানে এই লোকটাকে আগে মনে হয় উনি টার্গেট করে ছিল না, যে টাকা পয়সা থাকতে পারে,
জি জি, তো ওরা বুঝতে পারে এবং ওরা আন্দাজ করতে পারে, এবং ওই লঞ্চের যে আনসার আছে তাদের সাথে এদেরকে সম্পর্ক আছে, ওই অজ্ঞান পার্টির লোকটার সাথে সম্পর্ক। আমি দেখছি অনেক দাঁড়াই ওই তার আনসারের সাথে আপনার ওই লোকটা সিগারেট খায়, ওই লোকটা 50 টাকা নিল, হ্যাঁ, আনসাররাও জানে। তো আমি তো প্রথম তো আমি দিলাম, পরে ওই লোকটা দেখলাম চাটা খাইছি, পরে কোথায় গেছে সিট কোথায় তা তো আর দেখি না, আমি আবার চা বিক্রি করতেছি।
বয়স কম, আপনি যে প্রথম জীবনে প্রথম ওই কাজটা করলেন, আপনার কি যে বুক কাঁপে নাই কিংবা শরীর টরিল কিছু হয় নাই?
না, আমি তো দোকানদার, আমার কেটা কি,
আপনি যে একটা মানুষের একটা কিছু মিশাইলেন, আপনার মনে হয় নাই যে খারাপ কিছু করতেছে?
আমার খারাপ বলছে যে ওনার একটু হালকা ঘুমাইবে, চুরি করবো আর কি, উনি ভাঙাই বলছে।
আচ্ছা, আপনার কাছে ওই টাকাটাই মুখ্য না,
যে আমার 2000 টাকা
দিবে এটাই অনেক বড় ছিল।
আচ্ছা, তো আমি তখন আর কি দিলাম, তখন ঢাকা মানে লোক পরে কি হয়েছে, ঢাকা আসার আগে লঞ্চ, ঢাকা আসার আগে ওই লোকটা আমাকে ওই পিছনে লঞ্চের পিছনে কিন্তু বাথরুম থাকে সিরিয়ালি, ওই লঞ্চের পিছনে ডাইকে আমার ইশারা দিলাম, আমি সাথে সাথে দোকান থেকে নেমে ওখানে গেলাম। তারপরে আমারে 3000 টাকা দিছে।
আচ্ছা, সে খুশি হয়ে গেছে?
আমি তো পুরো খুশি, 3000 টাকা তো আমি একসাথে জন্মের পরেও দেখিনি, পুরো খুশি খুশি পাগল হয়ে গেছি টাকা পাইয়ে। যাই হোক, আমি আবার বললাম যে চাচা আপনি আবার যখন আইসেন করলে করিয়ে দেবো আর কি।
আচ্ছা, মানে আপনি এখন স্বেচ্ছায় মানে আপনি পড়ে গেলেন এটার মধ্যে?
লোভে পড়ে গেলাম আর কি। আমি আর গেলাম ঢাকা, গেল পরে শুনি লঞ্চের ভিতরে যে একটা বুড়ো চাচার প্রায় 45,000 না 46,000 টাকা ছিল, ওই মানে জালি ছিল ওনার কোমরে বাঁধা।
আচ্ছা,
ওনার টাকাটা অজ্ঞানে শুয়ে দিছে, হ্যাঁ, সব পেসেঞ্জার নেমে গেছে, উনি আর নামতে পারেন, উনি শুয়ে দিছে শাহশাহে। আমরা সবাই যে ভিড় করলাম, এখন না আমার ভিতরে আর কি খুসখুস খুসখুস করতেছে, মানে যে এই লোকটারই তো চা দিছিলাম রাত্রে, তো এই লোকটাই তো শুয়ে নিছে, তাই 46,000 টাকা লই গেল, আমার দিয়ে গেল 3000।
আচ্ছা,
মানে এটা আমি কল্পনা কল্পনা করতেছি। এখন মনে করে যে আবার অনেকে অনেক কিছু মন্তব্য করে, যাই হোক আমার কেউ সন্দেহ করে না, আর ওটা লই না। পরে ওইটা ও লোকটারে মেডিকেল নিয়ে গেল, লঞ্চ থেকে নামাইলো, ঘাটের লোকজন ডাকলো, নিয়ে গেল। নেওয়ার পরে কি হয়েছে আর জানি না, পরে আবার কি আমি তোমার লঞ্চ আমরা সেটি এলাম ঢাকা থেকে, তারপর ওই দিন আর ওই দিন ওই চোর ওঠে না, তো ওই চোর ওঠে না উঠছে, পরে আমি আমার মনটা খারাপ হয়ে গেছে, চোরটা উঠলে তো আরো কিছু টাকা পাইতাম, ওই মানে এটা খুব টেনশন ছিল। তো পরবর্তী বরিশাল আসলাম, বরিশাল দিয়ে আবার ঢাকা গেলাম, ওই দিন আবার দেখি লঞ্চ ছাড়ার পর ওই লোকটাকে, ওই যে লোকটা আমার টাকা দিয়ে গেছে ওই চোরটাকে, এইবার আমি তো দেখি পুরো খুশি, মানে আমি আরো চাটা খাওয়াইলে ভাত দিয়ে দিয়ে, হ্যাঁ, আমার দোকানে চাটা আমি বেশি খাওয়াই খাওয়াইতেছি, ওস্তাদ বলাইতেছি, ই করতেছি, তুমি আমার লাগে বেশি কথা বললো না, আবার তোমার সমস্যা হইতে পারে,
আচ্ছা
ঠিক আছে, তোমার যেসব বলবো ঠিক ওই সঙ্গেই তুমি কেমন কইরো, তোমার ইনশাল্লাহ পোষাই জীবন অসুবিধে না। আমি ঠিক ওইভাবে চা বেচতেছি বেচতেছি বেচতেছি, বেচার পরে ওই লোক আবার এক লোক আসছে প্যান্ট ট্যান্ট পরা, ওই লোকটারে বললো যে এই লোকটারে আমার মানে চোখ টিপ দিতেছে আর কি, ইশারা দিছে যে এই লোকটারে ওই ইটা দিয়ে দাও। ও আমার কাছে কিন্তু ইটা রেখে গেছিল যে আমি যারে বলবো তারাই তুমি ইটা ঢেলে দেবো।
আচ্ছা,
আমার কমান ছাড়া তুমি আর কাউকে দিবে না।
আপনি যখন দিয়ে গেছিল আপনি কি এমনি পরে মানে একটু আগ্রহের জন্য দেখেন নাই যে এটা কি খোলা যে কি?
আমরা জিজ্ঞেস করছি, কইছে যে এটা একটা ট্যাবলেটের গুড়া, এটা হলো এটিবেন ওয়ান আর হলুদ টইল, আর দুইটা মধ্যে ট্যাবলেট আমার দেখাইছি উনি।
আচ্ছা,
একটা হলো এটিবেন ওয়ান এটিবেন টু, তো আমি বললাম যে এটা দিয়ে হলুদ আর এইটা সাদা। উনি বললো যে এইটা হইলো কি এইটা হলুদ টইল টু, এইটা আর কি বেশি ধরে, বেশি বুড়ো মানুষে খাওয়ান যায় না, সমস্যা হাতে সমস্যা যায়, ঘরে মারাও দিতে পারে।
আচ্ছা,
এই সাদাটা হলো এটিবেন ওয়ান, এইটা পাকিস্তানি, এই দুইটা পাকিস্তানি ট্যাবলেট।
আচ্ছা,
আনবেন এইটা দেবেন, এই দল বদলে আর কি দুই চার ঘন্টা ভালো ঘুমাইবে, এর মধ্যে তার উস্তা করে পরে হুশ হয়ে যাবে। উনি আমার তো ঠিক আছে জানতে চাইলে উনি বললো আমার ভাই। তা আমার ইচ্ছা হলো যে ওনার জানারও আমার বিষয় যে ঘটনাটা কি, আমি যে
আপনার মধ্যে তো এখন নতুন আপনিও এই রহস্য মানে মজা পাচ্ছেন আর কি, এমন একটা ইয়া জানি কি করে
ঠিকই। তো এইভাবে আমি ওই লোকটারে আবার ওই যে একটা লোক প্যান্ট পরা চাকাইতে তুলে দিলাম, দেওয়ার পরে উনি যে শুইল, আমি দুই চারটা বেঁচে দিয়েছি, রাত্র অনেক হয়ে গেছে, দোকান টোকান আবার একটু বন্ধ করে দিয়ে আবার সকালে চলে গেলাম। তাহলে আমার পরে এই জন্য আবার শুনি বরিশাল ঘাটে আসার আগে ওই লোকটা আমারে ডাকছে ওই চোরটায়, টাকার পরে আমারে 5,000 টাকা দিয়েছে।
আচ্ছা, এবার পরিমাণ বেড়ে গেল,
বেড়ে গেল। তুমি কেউ ধরে বললো না, বহুত কাজ আছে, আস্তে আস্তে এইভাবে দুই একটা করে কাজ করব। তো তুমি এর কাছে শিখের পাবো না, টাকা তুমি সাবধানে রাখবো, তোমার কাছে দুগুলা টাকা থাকলে মানুষে সন্দেহ করতে পারে।
তাই আগে 3,000 কি করলেন আপনি?
ওটা আমি এককালে সুন্দর করে বাইন্দে রাখছি, আমার আমার কাইতানা ছিল।
আচ্ছা আচ্ছা,
কাইতানে বড়
কেন, আপনি তো দোকানে ঘুমাইতেন।
হ্যাঁ, তো ওই লুঙ্গি পরে থাকতাম, তো ওই লুঙ্গির নিচ দিয়ে ফলাই দিতাম বাইন্দে, মানে কেউ যেন বুঝতে না পারে আমার সাথে,
বুঝতে পারে টাকা আছে।
হ্যাঁ, কাইতে মাঝে পরে তো লোকজন বলছে আমি তো টাকা পাই খুব খুশি। তো এখন ওই গেলাম কিন্তু বরিশাল লঞ্চটা পেছনে নেমে গেল, ওই যে প্যান্ট পরা রাত্রে যারা চা দিছি ওই লোক এই সমস্ত পেছনে নেমে গেছে, ওই লোকটা নামতে পারে না। এই লোকটা লিয়ে আনসার টানজারের বাসি টেসি দিতে আছে, লোকজন ডাকতে আছে যে এরম এরম অজ্ঞান পার্টি করছে, খাওয়াই ওনার 65,000 না 67,000 টাকা ছিল লয়ে গেছে। উনি হইল আপনার ওই যাইতেছে আপনার সুন্দর ক্যাট কিনতে বরিশাল নাই মানে স্বরূপকাঠি জি, ওনার
কাঠের ব্যবসা করে,
কাঠের ব্যবসা করে। তো গেল, আমি মনে মনে ভাবলাম যে 65,000 টাকা নিয়েছে,
আমার 5,000
টাকা দিয়ে গেছে, টাকা তো মানে ধনী যে কতক্ষণ মানে এই ধরনের মনময় আমার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তো আমি গেলাম বরিশাল, নাম নাম নামার পরে আমার এক ফুবতো হয়ে গেছে, আর বাসা আছে বরিশাল। তো বাসায় গেলাম, গেছি আমি লুঙ্গি কিনছি, ভালো লুঙ্গি কিনছি, জামা কাপড় কিনছি।
আপনি তো মানে বিদেশ থেকে আসছেন অনেক টাকা এখন।
ওরে বাবা, আমি যে খুশি।
আচ্ছা,
তো আমি আবার মালিকের দ্বারে ছুটি চেয়েছি যে আমার যে হোটেল মালিক আনবে আমার একটু ছুটি দেন, আমি তো অনেক দিন হয় বাড়িতে আসছি, রাগারাগি কইরা যাই না একটু যাবো, তোর মনটা খারাপ হয়ে গেছে তা যা, এসে আমার খুব
আপনার বাবা মা কি খবর দেন যে পোলা কই আছে আমার কি করে?
হ্যাঁ, পরে জানছে, আমার ওই ফুবতো ভাই আমার কাছে আসতো আর কি, লঞ্চে বলতো মায়ের খবর দিত যে কতদিন হয়েছে, আর অভাবের সংসার তো
বুঝতে পারছি,
তো মানে অতটা
মানে যে ছেলে কাজে লেগে আছে খুশি আর কি,
খুশি
বুঝতে পারছি।
তো গেলাম ফুবতুবাড়ির বাসায়, যাওয়ার পরে ওর বাসায় অনেক কিছু নিয়ে ঠিক গেছি, পলটল কিনে আমি গেলাম, ভাই চল একটু বাড়িতে যাবো, সবুজ খেলি যাবো, চল তো ভাই ঠিক আছে, আরো মায়ের হয়েছে ভাই আমরা তুই এত টিয়া পাইলি কই? আমি লঞ্চের দোকানদার চুরি মারা করছি ওইটা আর বলি না। হ্যাঁ, এবার বলছি তো এই তো চল আমরা যাই, আমরা একটু বেড়াই যাই। তো ওর সন্দেহ করছে যে এত টাকা তুই পাইলি। তো বললাম যে এই যে লঞ্চে কিছু পয়সা পাতি বকশিস মকশিস দিছে বা বিভিন্ন লোকে আসছে, ভালো চা বানাই দিছি, এরা কিছু বকশিস দিচ্ছে, ওর সাথে মিথ্যা কথা আগে বলতেছি তারপর বাড়িতে বাবা মার জন্য কাপড় চোপড় কিনলাম, কিছু রুটি মুটি বিস্কিট, তারপরে ফল বাকলা কিনলিয়া বাড়িতে গেলাম। আরে মহা চাকরি তো যে আসছে বাবা, দেখতে খুব খুশি, ভাই খুশি। তো ওই লোকটা আমারে বললে গেছিল যদি তোর চাকরি বাকরি না থাকে তো আমার বাড়িও কিন্তু সবিত খেলি, ওনার কাছে আমার পয়সা দেবে। আমার বাড়িও সবিত খেলি মাজার আছে, ইরুদ্দিন খলিফার মাজার আছে, বুঝছেন? মাজারের কাছাকাছি ওই লোকটা বলছেন যে আমার নাম কইলেই চেনবে, যদি তোর কখনো চাকরি বাকরি না থাকে তা তুই আমার লগে সঙ্গে যাবি, ব্যাগ বুকটা নি, সমস্যা নেই, চলতে পারবি।
মানে ওই লোক তো ধরেন একবার দুইটা কাজ করে ফেলছেন, ছোট একটা মানুষ দেখতেছে মানে আপনার তৈরি করে নেওয়ার মতো একটা ব্যাপার, তাই না? যে ফুল টাইম করলেও করুক আমার সাথে।
তো আমি গেছি বাড়িতে, বাড়ি যাওয়ার পরে অনেক কান্নাকাটি, অনেকদিনের বাড়িতে গেলাম, এই রাখলাম, আমি টাকা নিয়েছি বাজার করলাম, মায়েরা দিলাম, বাবারা দিলাম, বোনাগো দিলাম, এই খরচাপাতিটা দেখবি রে, আবার লঞ্চে ভাই, ওই লোক কায়দায় কায়দে এক লোক ওই লোকের চিন্ত।
আচ্ছা, ওই যে আর কি মূল আসামি যে আপনার ইয়া করতো, ওরা চিন্ত আর একটা লোক।
ওই দিন আরো তিনজনারই শোয়াইছে, আমি তিনজনারই
ওষুধ খাওয়াইছি,
ওষুধ দিছি।
আচ্ছা,
তো দেওয়ার পরে পুরো ব্যাপারটা ওনারে কেমনে কেমনে জানি আটকাই ফেলাইলো।
আমারও
মানে পেঁচাইলো, ওই লোকটা মিলন পেঁচাইলো, বলে তুই একটা কাম করছে এটার টাকাটা, মানে ও একটা কাজ করি আমার দ্বারা টাকাটা ছুঁয়ে দিয়েছিল, একটা মশার মতো ওর মধ্যে ঔষধ।
আরো
কাম করি প্রত্যেক দিন নেমে যায়। হ্যাঁ, আমার এফুলা আমি ওর লাগে আইলাম সদরঘাট আসার পরে।
তখন আপনি যখন ইয়ে অভিযোগ করলো তখন আপনার ওই চায়ের দোকানের মালিক করছিল?
চার দোকানের মালিক তো হোটেল চালায়, এত ভিতরে হোটেলে বসে আর আমি বসি চার কেসে।
হ্যাঁ,
এ বললো যে এই কাম তো করতে পারে না, তো তার সন্দেহ হয়েছে যে আমি এর ভিতরে বাড়ি যাওয়ার লাগে উত্তলা হয়েছি। আমার ও শিকার পেয়েছে, জানলে তুই ওর না চাললে তুই এই টাকাটা তোমার কাছে থইব কা বা এই ট্যাবলেট থইব কা, সে আর ভালো মন্দ কিছু বলে না। হ্যাঁ, আমার মানে অতটা মানে গুরুত্ব দেয় না যে আসলে ও খারাপ হইতে পারে। তো পরে আর কি ওর সাথে আমার সালাম দিয়ে দিল কোতোয়ালি থানায়।
আচ্ছা,
ওখান থেকে এই মামলা খাইয়া এই টুকি ওর সাথে মামলা হয়।
আচ্ছা,
ঢোকার পরে আবার দুইজনে ওর বউ টু এদিকে আর কি খবর নাই, মোবাইলের তো আর তখন যুগ ছিল না। তখন আর কি আমরা ওই জেলে প্রায় 26-27 দিন পরে তদবির করে আমাদেরকে বাইর করছে। বাইর করার পরে
ওই আসামি হের আপনারও বের করলো একসাথে?
একসাথে, ও আর আমি তো এক মামলায় আসামি। বাইর করলো, করার পরে ও সরাসরি আমরা বাড়ি গেলাম।
আচ্ছা, এর আগে আমি একটু বলি, জেলে তো দুজন একসাথে ছিলেন
জি
গুরু শিষ্য, তা আপনি তারা বলেন নাই যে আমার নামটা বলছেন কেন, কি এগুলো নিয়ে কথা হয়নি আপনাদের তখন?
মায়ের দেরি গিয়েছি, তুই যে আর একটা 2900-3200 টাকা ছিল একটা লোকের, মানে ওই টাকাটা মানে একটা ছাত্র।
আচ্ছা আচ্ছা,
ওই ছাত্রর মানে ওই টাকাটা তুই কোথায় দে, তো ও টাকাটা ওই যে ট্যাবলেট আর ওই টাকা একটা পেশাই রুমালে আমার দাঁড়িয়ে গেছে, এটা দাও।
আচ্ছা আচ্ছা,
নিমন আর দুইটা কাজ করি একসাথে, তখন ওই কি ওইটা বললে দিছে, এই জন্য আমি পেশাই পড়ছি।
আচ্ছা, ওই মায়ের জন্য আসলে বুঝতে
পারছি। আচ্ছা, মায়ের সেই তো গেলাম, যাওয়ার পরে আর কি ওই ওই মিলনের বাড়িতে গেলাম, ওর বউ টু সহ
ঢাকায়
না জেলখানাতে বের হয়েছি, মনে করেন সন্ধ্য হয়ে গেছে।
আচ্ছা,
বেলবন আসতে আসতে সাড়ে সাতটার মতো বেজে গেল, বেরোনোর পরে আমরা সাহেদাবাদ আসলাম, সাহেদাবাদে টিকিট কিনে আমরা সুবিধ খেলি।
আচ্ছা,
আসলাম, আসার পরে ও বাড়ি থাকলাম, খাইলাম, জেল থেকে বাইরে এসে একটু ভালো খাইতে আসে, এই হইলো আমার সঙ্গ হয়ে গেল, এই আমার চুরির লাইফ শুরু হয়ে গেল। পরবর্তীতে ও চুরি করে, আমি আস্তে আস্তে বোঝা শুরু করলাম, তো ও আমার কম দিতে, তো আমি আবার চিন্তা করলাম যে তুই আমার কম দিবি কেন, আমি কি তোর সেই কাম কম বুঝি, তো এই আমার মাথার মধ্যে লাগতো।
আচ্ছা, কেন আপনি বড় কাজটা আপনি করতেছেন, খাওয়ানোর কাজটা ওই লোক টার্গেট করতেছে?
টার্গেট করতেছে ওই মামা মাপ দেয় টাকা আছে, আমার ও ভাষায় বলা হয় পাতা নগা, ওই মামার সাথে নগা আছে, মামা কিন্তু কাজা, মানে মামাটে টাকা আছে।
আচ্ছা,
পল্টি ভাষায় কথাবার্তা হয়।
আচ্ছা, আপনাদের কিছু ভাষা আছে?
ভাষা আছে,
কি আমাকে একটু বলেন তো এই ভাষাগুলো কি কি?
যেমন আমরা মানে একশো টাকার নোটে যে বলি শিকা,
একশো টাকার নোটে বলেন শিকা,
শিকা মানে এই পঞ্চাশ টাকার নোটারে বলি আদলা।
আচ্ছা,
তারপরে দশ টাকার নোটারে বলি দয়লা, তারপরে আপনার চেয়ারম্যান বলি পাঁচশো টাকার নোট, তখন তো আর এখন তো এক হাজার টাকার নোট,
পাঁচশো টাকার
চেয়ারম্যান। সালটা ছিল আপনার আজকে হলো
2014,
চোদ্দ তখন হলো আপনার
85-86 নাকি?
হ্যাঁ, 87-88 দিকে, 88 বন্যার আগের তিছু।
না, আপনার বয়স ওই আপনি যেটা বললেন এই মিলে, এখনের সাথে মিলাইলে ওরকম টাইমে মনে হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, পরপরই এরকম হবে।
আপনি ওই তিন চারটা কেস যে করলেন ওই বাসার থেকে আসার পর 17 বছরে, তারপর জেলে আসার আগ পর্যন্ত এখানে কি দেড় দুই বছর কেটে গেছেন এর মধ্যে নাকি? মূল হলো যে আপনি ওই জেল থেকে আসার পরে আপনি চিন্তা করতেছেন যে এটার মধ্যে ভালোভাবে ইনভলভ হওয়া, তাই না? যখন একবার জেল খেটে ফেললেন তখনই আপনার সাহস বেড়ে গেছে।
মানে আর ও আবার বুঝাইতেছে মামলা ছোট টাকা বেশি, ঠিক আছে, মামলা হইলো চুরি। আবার ওই জায়গা জমি রাখছে, আমার কইলো যে আমার টাকা দিয়ে সোয়া মিল করছি, এখনো তো সোয়া মিল আছে, বিল্ডিং আছে। হ্যাঁ, এইভাবে করছে। তো আমারও তো ইচ্ছে যে আমার এতটি ভাই, আমার তো কিছু টাকা পয়সা, আমার তো বাড়ি ঘরে কেউ জানতেছে না আমি কি করি, আমি তো খারাপ লোকের ছেলেও না, ঠিক আছে, এইটা যদি গোপনে গোপনে আমি কিছু টাকা পয়সা জমাইতে পারি, এটাই আমার ইচ্ছা ছিল। ও পারে ধরুন আমি ধর্ম এই তো পরে ওই ওর সাথে বাজাবাজি করিয়ে আমি আলাদা সেপারেট হয়ে গেলাম।
আচ্ছা, তাহলেও তো আপনি ওটাও তো কম বয়সী, মানে 20-21 বছর বয়স আপনি?
হ্যাঁ,
আচ্ছা, আপনি আলাদা হয়ে গেলেন তখন। তা আপনি কি এর মধ্যে ওই জানছেন যে ওষুধ টষুধ করতে কিনতে হবে?
হ্যাঁ হ্যাঁ জানছি, ওর সাথে গেছি,
ওইগুলো আপনি সব চিনে
ফেলছেন। মিটফোর্ড ছিল, তারপরে গুলিস্তান আছে।
মিটফোর্ডে এই এই ওষুধগুলো তো আসলে বিভিন্ন রোগের জন্যই দেয় নাকি ডাক্তার? এই 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 ওষুধগুলো যে আপনারা নেন, এটা তো একটা খারাপ একটা কাজের জন্য নিচ্ছেন, এগুলো ওইখান থেকে আপনারা কিনেন কিভাবে?
ওই ট্যাবলেটটার দাম হলো 1 টাকা, আর উনি আমার কাছে রাখতেছে 20 টাকা।
আচ্ছা, তাহলে কি এই দোকানদাররা কি জানে যে এইসব
ট্যাবলেট? 100 বার জানে, 100 বার জানে দোকানদার, এটিবেন 1 এটিবেন 2।
আচ্ছা,
এটা মানে
চেতনা নাশকেরা জানে যে এটা তো ডাক্তার ছাড়া প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না?
আচ্ছা, 1 টাকার মাল 20 টাকা আনবে, বুঝুন না।
আচ্ছা,
তোর তো এটা অনেক, এটা তো শুধু একটা না, বাংলাদেশ তো অনেক অজ্ঞান পার্টি আছে, অনেকগুলো অজ্ঞান পার্টি আছে।
এই দোকান থেকে এবার নিয়ে আসতেন, ওদেরও লাভ হচ্ছে।
সেদিন দিয়ে মাম্পানির ভিতরে ঢুকেই দিত।
ওকে, আমারই কেমন জানি মানে বুকটু কেঁপে উঠছে কথা বলতে শুনে, যে এইভাবে মানুষের ক্ষতি করা। আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং ঢাকা এফ এম এর দারুণ একটা আয়োজন। এবং আপনারা আবারও বলছি যে বাচ্চা ভাই আমাদের সাথে রয়েছে এবং আমরা তার কথা শুনছি, এবং আমরা জাস্ট আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি অন্ধকার জগতের মানুষ এসে কথা বলবে, কিন্তু এর কোন দায়ভার কিন্তু ঢাকা এফ এম বহন করে না। তার কথা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা কিন্তু শ্রোতারাই বিবেচনা করবে এবং আপনারাই শুনছেন। ওকে, আর অন্ধকারের গল্প আমাদের SMS করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে আপনার নাম লিখবেন, তারপর লোকেশন, তারপর এই প্রোগ্রাম যদি ভালো লাগে কিংবা আপনারা যদি চান যে এই প্রোগ্রাম সবসময় চলবে, অবশ্যই আমাদেরকে SMS করে জানাবেন। এবং আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার, কারণ এই ধরনের প্রোগ্রাম করতে গেলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই ধরনের প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। এবং SMS করবেন যে নাম্বারটা, নাম্বার হচ্ছে 16260 নাম্বারে। ফেসবুকে আমরা রয়েছি www.facebook.com/ঢাকা FM 90.4, এবং লাইভ শুনতে পারেন যে কোনো জায়গা
ঢাকা থেকে www.dhakafm904.com আর ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে অবশ্যই এখানে আপনার লাইক কমেন্টস এবং আপনাদের অনেক কথা সব লিখে রাখেন এবং আমরা এগুলো সবকিছু পড়ব এবং আপনাদের ফিডব্যাকটা আসলে আমাদের খুব প্রয়োজন। অবশ্যই আবারও বলছি facebook.com/dhakafm90.4 আর SMS নাম্বার নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর এই প্রোগ্রাম সম্পর্কে আপনার যদি চান যে ভালো হচ্ছে কিংবা এটা চলবে সবসময় শুনতে চান তাহলে অবশ্যই লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। এবং আমাদের অনেকগুলো SMS চলে আসছে, আমি অনেক শত শত SMS আসলে সবগুলো পড়া সম্ভব না, তারপর সবাইকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের প্রোগ্রামের সাথে রয়েছে। ডুয়েট থেকে রাফি আমাদের সাথে জয়েন করেছে, ওকে ধন্যবাদ আপনাকে, আপনার কথা বিবেচনা করব। বিজন আমাদের সাথে রয়েছিল যে ঢাকা FM কে অনেক ধন্যবাদ সচেতন করার জন্য, এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। জুই আমাদের সাথে জয়েন করেছিল, মিজান, তারপর রাফি সিদ্ধেশ্বরী থেকে আমাদের সচেতন করার জন্য একটু খোলাসা করে আরো বলবেন। আপনারা শুনতে থাকুন, আমরা তো বাচ্চাবের কথা শুনছি, আস্তে আস্তে আরো সবকিছু খোলাসা হয়ে যাবে। ওকে আবারও বলছি যে SMS করতে চাইলে মোবাইল মেসেজ সঙ্গে নাম লিখুন, তারপর লোকেশন, এবং আমাদের প্রোগ্রাম আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে নেওয়া যাওয়া খুবই কষ্টসাধ্য হবে এবং আপনারা আমাদের সাথে রয়েছেন এটা অবশ্যই লিখে জানাবেন এবং পাঠিয়ে দিবেন 16260 নাম্বার। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। বাচ্চাবের আমরা আরো অনেক কথা শুনবো, আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি এবং সেই সাথে বলছি আপনারা শুনছেন অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
This track was downloaded from FusionBD.com.
আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং আমরা অন্ধকার জগতের মানুষদেরকে আসলে খারাপভাবেই দেখি, যে অন্ধকার জগতের মানুষ। আমাদের বাদশা ভাই কোনো এক সময় এই লাইনের দলনেতা ছিল, আজকে সে স্বাভাবিক জীবনে চলে আসছে এবং আমাদের এই সচেতনতা সৃষ্টির জন্য আমাদের এই প্রোগ্রামে এসছে এবং তার কাছ থেকে আমরা অনেক কথা শুনছি এবং অনেক কিছু জানতে পাচ্ছি। তা আমরা আসলে অন্ধকার জগতের মানুষদের খালি দোষারোপ করি, কিন্তু দেখেন আমরা কথার মধ্যে কতগুলো জিনিস আসলো, যেখান থেকে ওষুধ কিনছে এখানে কিন্তু প্রশাসন জানে, এই ক্ষেত্রগুলোও কিন্তু আমাদের প্রতিরোধ করা উচিত এবং আগের যা হওয়া রয়েছে এখনো কিন্তু করা উচিত। খালি বাচ্চা মেয়েদের দোষ দিলে তো চলবে না, এখানে যে যারা জড়িত ওষুধগুলো সাপ্লাই দিচ্ছে ওষুধটা জানে যে চেতনানাশক, তারপরও কেন খুব সহজেই বাচ্চা ভাইদের মতো মানুষরা এটা পেয়ে যায়। ওকে আর আমাদের সাথে যদি অংশগ্রহণ করতে চান SMS করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান আজকের প্রোগ্রাম নিয়ে কিংবা আরো যদি কোনো কথা থাকে আপনার আমাদের এই অজ্ঞান পার্টি সম্পর্কে তা লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। আর যে কোনো প্রান্ত থেকে আমাদের লাইভ শুনতে ক্লিক করুন www.dhakafm904.com। ওকে আচ্ছা, তারপরে আপনি যখন আলাদা দল করলেন, দলে তো কয়েকজন লোক লাগে, আপনি যেমন ওই লোকটা আপনার গুরু আপনাকে নিল, কয়জন ছিল তারা?
আমরা 5-6 জন ছিলাম।
তা আপনি এর মধ্যে আবার 5-6 জন ম্যানেজ করলেন কিভাবে? যে
মানে আমার লোক মানে হয় কি, এক জায়গায় গেলে এক চোরের সাথে আর এক চোরের দেখা হয়ে যায়।
আচ্ছা,
ওরা চুরি করতে হয়,
আচ্ছা
আমরা চুরি করতে যাই, তোর সাথে দেখা হয়ে গেলে আমরা একসাথে সবাই মিলে করি। ১০,০০০-৩,০০০ টাকা যে মালিক সে নিয়ে যাবে, ৭,০০০ টাকা ভাগ হইবে।
আচ্ছা,
এবার ভাগ আছে, ২,০০০-৬,০০০ টাকা নিয়ে যাবে,
নিয়ে নেবে
কারণ সে ট্যাবলেট টুবলেট খরচা পাতি সে করে, ট্যাবলেটটা সে টাকাটা দেয়, তারপরে গাড়ি ভাড়া টাড়া সবকিছু সে দেয় ম্যানেজ করে, তারপরে আবার কোন জায়গায় ঝামেলা বাজলে সেটা সে ম্যানেজ করে।
আচ্ছা, তাহলে দলনেতার এই ক্ষেত্রে অনেক গুণ থাকা দরকার না, মানে টিম চালানোর মতো, এটাও একটা গেম জীবন নিয়ে মানুষের।
জি জি,
ওকে লিসনার, আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে শুনছেন অন্ধকারের গল্প এবং অন্ধকারের গল্পে আমরা অন্ধকার জগতের অপরাধের অনেকগুলো ক্ষেত্র রয়েছে এরকম বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের সাথে আমরা কথা বলি এবং এই প্রোগ্রামের আসল উদ্দেশ্যই খালি অন্ধকার জগতের মানুষের কথাগুলোই বলা না, সেই সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, আমরা যাতে অনেকেই ভুক্তভোগী হয়েছে, আমরা যারা শুনছি আমরা যাতে নতুন করে এরকম ট্র্যাপে না পড়ি, এই ধরনের কথা বলি। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে অজ্ঞান পার্টি সম্পর্কে আমরা সবাই পরিচিত, অনেক পার্টি রয়েছে, মলম পার্টি, অজ্ঞান পার্টি। আমরা অজ্ঞান পার্টির একজন দলনেতা যে আগে এই পেশায় নিয়োজিত ছিল এবং বর্তমানে সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমরা বাচ্চা ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং আমরা অনেক তথ্য পেলাম এবং যতটুকু শুনলাম তার মধ্যেই দেখতে পাচ্ছেন যে কিভাবে লঞ্চে করে আসার সময় চা বিক্রেতা আপনি একটা দোকানে চা খাবেন, এর মধ্যেও কিন্তু আপনি একটা বিপদে পড়ে যেতে পারেন। ওকে বাচ্চা ভাই, আপনি তো শুরু হয়েছিল আপনার এই লঞ্চের মধ্যে বললেন, তো এই একটা লঞ্চে কি আপনি মনে হয় যে এরকম একটা দলই কাজ করে সক্রিয়ভাবে?
না না, বহুত দল আছে।
আচ্ছা, আপনাদের আপনি যেভাবে শুরু করলেন প্রথম ইয়াটা, আপনার ইয়েটা ছিল যে চায়ের সাথে ওষুধ দিয়ে, আর লঞ্চের মধ্যে আর কোন পদ্ধতি দিয়ে?
লঞ্চের ভিতরে আমি আরো দুই তিনটে পদ্ধতি আমি দেখছি, আমার আমার লোকজনেই আমি যখন বিভিন্ন সাথে মিশছি ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করে।
আচ্ছা,
যেমন আপনি ভাত নিয়ে আসছেন টিফিন কিনে বাটিতে, খাবার নিয়ে আসছেন বাসা থেকে পাক করে নিয়ে আসছেন, আপনি লঞ্চে বসে সিট করে, লঞ্চে আপনি গেছেন কখনো?
মানে লঞ্চে বেশিক্ষণ থাকতো, এখানে খাবারটা নিয়ে যায়,
খাবারটা নিয়ে যায় নিলে পরে ওরা, আমরা মনে করেন ছয় থেকে সাত জন লোক থাকি, ওরা কিনে দুজন পেশেন্টবার বসে আছে, খেয়াল থাকে হয়তো টিফিন কিনে বাড়ির খাবারের সাথে মিশিয়ে দেবো, নচেত ওরা যদি পানি নিয়ে আসে কোন টিনে, ওই পানিটার ভিতরে মামটা ঢুকে দেবো। যেমন আমরা তুলা ওই এটিভেনটার গুলি, ঔষধটার গুলিয়া একবারে তুলা আছে ফার্মেসিতে, তুলা কিন্তু পাওয়া যায়, ওইটা সেকতে সেকতে একবার একবার ফ্রেশ পানি হয়ে যায়। একবারে মামের সাথে মিশিয়ে দেওয়া হয়, একবারে একবারে পানি, খুব পরিষ্কার পানির মতো। তারপরে ওই ওরা যদি বোতল টোতল, ওই একটা লোকে আমাকে লোকে যাই কে ভাই আপনি জুতাটা দেখছেন, বাকি ব্যাগটা একটু সরান, মানে এগো এই তালে রাখে ফাঁকে ওই পানির ভিতরে এইটা ঢাললে দেয়।
আপনারা ধরেন দুজনে টার্গেট করেন পাঁচ ছয় জন মানুষ, ওরা ব্যতিব্যস্ত করে রাখেন কিছু একটা নিয়ে
নিয়ে, ও তো আর মাইন্ড করবো না যে লঞ্চের মধ্যে পানির মধ্যে, মনে করেন লঞ্চের পানির ব্যাগ খাবারের ব্যাগটা একটু দূরে থাকে, যেটার মধ্যে কাপড় চোপড় এটা কিন্তু কাঁচা থাকে।
আচ্ছা,
আমাদের পরিচালের লোকের চোরের ধান্দাই থাকে, হয়তো তরকারির ভিতরে দিবে আর নচেত পানির মধ্যে দিবে, মানে আমরা পাঁচ ছয় জন দলে থাকি, থাকলে পরে ওই লোক দুইটারে আমরা এদিক ওদিক, ভাই ভাই জুতা নিল লোকেরা দেখছেন, মানে আমরা পাঁচ যে সিটমিট করি নিজেরা নিজেরা, মানে আমি বুঝাই আমি একা, ও বুঝাই ও একা, মানে আমরা যে পাঁচ ছয় জন এটা কেউ কেউ
বুঝতে দেন
বুঝতে দিন। তো এই মর্মে ওই যখন শুইতে
তখন আপনাদের সাপোর্টটাও বেশি থাকে, আপনারা অনেকগুলো মানুষ একসাথে,
হ্যাঁ হ্যাঁ, তখন ওই মানে উনি তো শুয়ে থাকে, তো ওনারে যদি খুগিলিয়াও ফালায় ওনার পাটে পাটে তাও উনি টের পাবে না,
টের পাবে না।
সব নিয়ে যাওয়ার পরে ধরো একটা স্টেশন আছে কিংবা পথে গাড়িতেছে, আস্তে নেমে গেলাম, কার পেসেন্টার কার খবর কে রাখে, অনেকে চিন্তা করে পাশের লোকে, ও লোক ঘুমাই রয়েছে সামনে স্টেশনে নামবে।
আপনারা এই যে কাজটা করেন যখন এদের খাওয়ান, আপনি তো আর মনে আর টানেও না যে কি অবস্থা আছে, দরকার নেই, আমার টাকা কাজ শেষ, আপনার জায়গা নেওয়া যাবে না?
না, আমার মনে হয় না।
আচ্ছা, যে মানলো বসলো কিছু
না, মায়াও লাগে না,
মায়াও লাগে না। আচ্ছা, ওকে, আর তারপর যেটা বলতে চেয়েছিলাম যে এগুলো করার পরে তারপর আপনারা কই যেতেন নেমে এই পাঁচ ছয় জন?
মনে করেন যদি ঢাকার দিকে আসতাম তাহলে আমরা ফতুল্লে নামতাম,
আচ্ছা,
নৌকো দিয়ে নামতাম, কারণ সতর্কটা আমাকে অনেকেই চেনে যে আমরা এই ব্যবসা
করি
করি এবং অনেকের পয়সা দিতে হয়। সদরঘাট ঘাটেও কিন্তু অনেক সর্দার আছে এই গ্রুপ চেনে, এবং পয়সা দিতে হচ্ছে। তারপরে লঞ্চের যে আনসার তারাও জানে, তাদের পয়সা দিতে হয়। মনে করেন আমরা ওই নৌকে নৌকে নেমে যেতাম ফতুল্লা ঘাটে, বা কিংবা চাঁদপুরের আগে যদি ব্যবসা হয়ে যেত তাহলে চাঁদপুর নেমে যেতাম, লঞ্চ বুঝি আর কি।
বুঝতে পারছি, অপারেশন শেষ হলে আপনারা নেমে যেতে
বিভিন্ন জায়গায় এসে আবার ঢাকা এসে হোটেলে মোটেলে সিট মিট লইয়া বিভিন্ন পরিচয় থাকতাম।
তখন কি পাঁচ ছয় জন একসাথে থাকতেন? আলাদা
আলাদা আলাদা, যে মানে টাকা ভাগ করার পরে যে যার ভাবে থাকতো, কিন্তু কাজের সময় আবার যোগাযোগ হইতো বা জামু কি জামু এটা জানাজানি হইতো।
আচ্ছা, তা আপনি মূলত এই লঞ্চেই এই কাজগুলো করতেন? না
না না, পরে তো আবার এই এটা কিছুদিন করার পরে আবার খুলে আসছি গাড়িতে।
আচ্ছা, তারপর
গাড়ির জগতে।
আচ্ছা, আপনার কি মনে হয় এই যে লঞ্চে কতগুলো পার্টি এরকম সক্রিয়?
এরকম দশ থেকে পনেরোটা পার্টি গেছে।
এরা হচ্ছে লঞ্চে
লঞ্চে করে, এরা এখনো করে।
আচ্ছা, এখনো করে,
এখনো করে।
তো এই লঞ্চে এলো দশ থেকে পনেরোটা, আর পুরো দেশে আপনার কেমন ধারণা? যে
আমার ধারণা মতে ঢাকা লঞ্চের ব্যবসাটা এক, আর কুলের ব্যবসাটা গাড়ির ব্যবসাটা হলো হালুয়া সিস্টেম।
আচ্ছা,
হালুয়া সিস্টেমে বিক্রিটা,
বুঝছি আমি, এটাও শুনবো আপনার কাছ থেকে। ওইটা ওইটা একরকম। আপনি এদের সম্পর্কে আইডিয়া আছে যে কত?
হ্যাঁ, পরে তো আমরা এই কাজেই আসছি।
আচ্ছা,
এটাও অজ্ঞান, কিন্তু বিভিন্ন বিভিন্ন কৌশলে আর কি বিভিন্ন ভাবে করে করছি আর কি।
আর মলম পার্টি কি আমি এটার সাথে একই তো? না,
মলমটা আলাদা,
তাৎক্ষণিক চোখের জ্বালা পোড়া দিয়ে আপনি নিয়ে
যান। মলম তো হলো আর একটা সেক্টর, মানে এরা গাড়ি নোহা গাড়ি আছে, বিভিন্ন গাড়ি আছে, ভাই আসে টাঙ্গাইল যাইবেন, গাড়ি যাইবেন, ওই মামা দেখি উঠে আর কি, উঠাইল বার উঠে কত বড় ধর বেশর টোডাইয়া ওই চোখে মলম দিয়ে নামাই দিল টাকা কাটা রেখে।
কিন্তু আপনার অজ্ঞান পার্টিতে আরো রিস্কি, মানুষটা মরেও যেতে পারে,
যেতে পারে, রিস্ক সব জায়গায় দিচ্ছে।
আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আপনি যখন এই কাজ শুরু করলেন যে আপনার নিজস্ব গ্রুপ, আচ্ছা তখন টাকা পয়সা কেমন ইনকাম শুরু হলো?
হ্যাঁ, ভালো
অনেক।
হ্যাঁ, ইনকাম হলো, হয়েছে, মামলাও খাইছি, ধরাও পড়ছি,
এরপর আবার জেলে গেছি,
আবার গেছি।
আচ্ছা, তো এই পর্যন্ত কয়বার জেলে গেছেন?
দশ থেকে বারো বার।
আচ্ছা, তখন আপনার ছুটাই তো কারা?
আমার লোকজন আছে, লোকজন আছে আমার। গেলে পরে জানাইলি হইবে, ওই বাইট করবো, টাকা পয়সা সেই ভালো জানে। এবং ওই উকিলের সাথে এমন হয়ে গেছি যাতে করে আমি জেলে গেলে আমার ঢুকতে যে ঢুক বাইরিতে,
আচ্ছা
সময় লাগতো না,
সময় লাগতো না, ওই করতে করতে আস্তে আস্তে সাহসটা হয়ে
গেছে। ও জানে আমার সম্বন্ধে, আমি তার টাকা পয়সা সেইভাবেই দেই, তার প্রতি আমার প্রতি তার বিশ্বাস আছে।
ওকে, আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং আমরা কথা শুনছি, এবং আমি তো অনেক অদ্ভুত লাগছে যে এরকম আমাদের আশেপাশে অনেক কিছু ঘটে এবং আমরা সচেতন হতে পারছি এই প্রোগ্রামটার মাধ্যমে। এবং অবশ্যই আপনাদের কথাগুলো জানাবেন, এবং আমি বলছি যে অনেক SMS চলে আসছে, এগুলো পড়বো আমি একটু পরে এসে, আর প্রতিটা SMS কিন্তু পড়া হবে, এবং আপনাদের ফিডব্যাকগুলো অফ ইয়ারও হলেও আমি সবগুলো পড়বো এবং জানবো। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/ঢাকা FM 90.4। আর SMS করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর এই প্রোগ্রাম সম্পর্কে যা বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। আর অনেক অনেক SMS এর মধ্যে KM শফিকুল ইসলাম আমাদের সাথে রয়েছিল, খুবই ভালো লাগছে, এবং স্পষ্ট করে বলুন। ওকে, আসলে এক একজনের কথার ধরন এক এক রকম, সবকিছু জোর করে হয় না। আলামিন আমাদের সাথে জয়েন করেছিল, আমরা আপনাদের অনুষ্ঠানে এই প্রথম শুনছি, এবং বাদশা ভাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে সত্য কথা বলার জন্য। ওকে, কালাম আমাদের সাথে রয়েছিল, অসাধারণ, তার ভালো লাগছে। ফরহাদ আমাদের সাথে জয়েন করেছিল। ওকে, তারপর আমাদের সাথে রয়েছিল অচেনা, আচ্ছা ঠিকানাবিহীন, খুব ভালো একটি প্রোগ্রাম, এবং ঢাকা FM কে অনেক ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম করার জন্য। ওকে, তারপর সাভার থেকে আমাদের সাথে রাকিবুল জয়েন করেছে, আমাদের সাথেই থাকুন, আমরা আছি আপনাদের সাথে রাত দুটা পর্যন্ত।
ওকে, নতুন একটা ঘন্টা আপনাদের স্বাগত। আর সূর্য হইতে রাত ১২টা এবং অন্ধকারের গল্প আপনারা শুনবেন প্রতি শনিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত। এবং বলছি যে এখানে বাচ্চা ভাই যে কথাগুলো বলছে এটা একটা প্ল্যাটফর্ম মাত্র, এখানে আমরা বিভিন্ন অন্ধকার জগতের লোকদের নিয়ে আসবো এবং তারা কথা বলবে এবং এর দায় দায়িত্ব কিন্তু ঢাকা এফএম বহন করে না এবং তাদের কথার সত্য মিথ্যা সবকিছু বিচার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। অনেক অনেক এস এম এস ভোরের শিশির আমাদের সাথে জয়েন করছিল, ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ আমাদের পার্টিদের ব্যাপারে, আচ্ছা অজ্ঞান পার্টিদের ব্যাপারে সচেতন করার জন্য। ওকে, আদনান লিখেছে আমিও একবার এর খপ্পরে পড়েছিলাম, অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং আমরা অনেকেই পড়েছে এবং সবাই সব ফ্যামিলিতে দেখা যায় যে এরকম ঘটনা ঘটে। আমার ভাই ডাক্তার যেখানে পেশা ডাক্তার সেও এরকম একটা অবস্থার মধ্যে পড়েছিল এবং খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়। এবং যারা আসলে এই অজ্ঞান পার্টিতে কাজ করে এদের জীবনের মায়া দেওয়া বলে কিছু থাকে না, এরা যে কাজটা করে যে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারলে ওইটাই কিন্তু তাদের জন্য আসল লক্ষ্য। এবং আমি কথার মধ্যেও দেখলাম যে অনেক কিছু তারা কিন্তু তারপর কি হবে এগুলোর কোনো খবর নেই, সেক্ষেত্রে আমরা সচেতন হলে আমরা অবশ্যই সাবধানে থাকবো এবং যে কথাগুলো শুনছি এবং আমরা সামনে হয়তো আরো ভালো ভালো কথা শুনবো এবং অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো খাবার দাবারের বিষয়। তারপর আমাদের সাথে ফরাদ এসেন্স করেছিল আইতিক, আচ্ছা আতিক মগবাজার থেকে প্রোগ্রামটা ওকে ভালো লাগছে। রুবেল আমাদের সাথে জয়েন করেছিল, তারপর শাকিল জান্নাত উত্তরা থেকে ওকে আপনাদের প্রোগ্রাম ভালো লাগছে, আমরা আরো অনেক কিছু জানতে চাই অবশ্যই বলছে এবং আশা করি সে আরো সত্যি কথাই বলবে এবং আমরা জানবো। ইমরান আমাদেরকে এসএমএস করছে থ্যাংকস ঢাকা এফএম, এইসব প্রোগ্রাম শুনে আমরা ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতন হতে পারবো। ওকে, আবির মিরপুর থেকে অনুষ্ঠানে হওয়াতে ভালো লাগছে, অনেকক্ষণ এটা অনেককেই আরো সচেতন করবে। ওকে, টাইগার হাফিজ জঙ্গল মোল্লাবাড়ি থেকে মুকুল ভাই সালাম, তোমাকে একটা কথা বলবো, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। বাহ, সুন্দর একটা কথা এবং আমরা এই কথাই বলছিলাম যে অন্ধকার জগতে যারা রয়েছে আমাদের আশেপাশে অনেকে হয়তো মিশে আছে, আমরা জানিও না যে তারা এখানে পা দিয়েছে এবং অনেকেই এখান থেকে ফেরত আসতে চায় কিন্তু তারা ফেরত আসতে পারে না, জগৎটা এরকম, অনেকে লোভে পড়ে এর মধ্যে চলে যায়। তারপর আমাদের সাথে জয়েন করেছিল নাসির ঢাকা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর হৃদয়, তারপর ইকবাল আমাদের সাথে রয়েছে, আমাদের শত শত হাজার হাজার এস এম এস, অ্যাটলিস্ট নামগুলো পড়ার চেষ্টা করছি। বাবু আমাদের সাথে রয়েছিল, থ্যাংকস ঢাকা এফ এম কে ধরনের প্রোগ্রাম করার জন্য। রুবেল আমাদেরকে জয়েন করেছে, বাচ্চা ভাইকে ধন্যবাদ, তাকে শুভেচ্ছা জানাই সে যাতে ভালো জীবনে ফিরে আসে। তারপর মিশু আমাদের সাথে জয়েন করেছে আদাবত থেকে, দৌলত গাজী, ফারজানা ভুইয়া আমাদের সাথে রয়েছে, তারপর জাফর ইকবাল আমাদের সাথে রয়েছিল। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর আবারও বলছি যে এস এম এস করতে থাকুন আপনাদের এবং আপনাদের প্রতিটা এস এম এস কিন্তু আমরা পড়বো, অফিয়ারও পড়বো এবং আপনাদের ফিডব্যাক আমাদের খুবই প্রয়োজন এবং আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্রোগ্রাম চালিয়ে নেওয়া যায় অনেক কষ্টের ব্যাপার, মানে খুব কষ্টসাধ্য একটা প্রোগ্রাম ঢাকা এফ এম করছে। এবং অবশ্যই আমাদেরকে এস এম এস করুন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। আমরা একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প।
আপনারা শুনছেন ঢাকা এফএম এবং সে সাথে চলছে অন্ধকারের গল্প, আমি মুকুল আছি আপনাদের সাথে এবং সে সাথে আমাদের অজ্ঞান পার্টির একজন দলনেতা বাচ্চা ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, তার কাছে আবারও ফিরে যাচ্ছি। তাই বাচ্চা ভাই, এই আপনি তো তারপর এই জেল খাটলেন বললেন যে ১০-১২ বার এরকম করতে করতে আস্তে আস্তে আপনার সাহস হচ্ছে, তা আপনি কখনো ধরা পড়েন না যে মার খান নেই পাবলিকের এরকম? আচ্ছা, তা আমাদের এরকম একটা গল্প বললেন না যে কিভাবে ধরা পড়লেন মার খেলেন?
আরে একবার আমরা মনে করেন কাজে গেছি, হইল আপনার ফরিদপুরে।
আচ্ছা,
ফরিদপুরে আমরা প্রায় ১০-১২ জন লোক আমরা কাজে গেছি, হইল আপনার হাটে, গরুর হাট, বিশাল হাট কোরবানির।
আচ্ছা,
তো ওখানে আমরা অনেক লোকজন গেছি, ওই উনি ওই যে মাল দিতে গেছে ওই খাবারের ভিতরে ওই হোটেল আলা ছিল, খুব একটা অসুবিধা না, এভাবে টাকা আরো কয়েকবার ওই জায়গায় দিয়ে নেছে এইভাবে খাওয়াইয়া।
আচ্ছা,
তো ওই লোকটা খুব সচেতন ছিল, তখন ওই দোকানদারটা খুব ফলো করছে যে ওই লোকটা ঢাললো কি ওই জগডার ভিতরে।
আচ্ছা,
পানির ভিতরে, পানির জগ ওই যে ভাত খাইতেছে গরুর ব্যাপারে যে হোটেলে, ঠিক আছে, ওরা গরু বেচছে ভাত খাইতেছে, তো ভাত খাইছে পর ওই জগের ভিতরে ওই পানিটা ঢালছে, ওই দোকানদার ফলো করছে, ফলো করার পরে ওই দোকানদার ওনারে ডাকছে, দাঁড়ান ভাই আপনি এখান থেকে কি ঢাললেন, কি ঢালবো কেন হাতে কি দেয় যে একটা মামের বোতল, মানে এখান থেকে আনছেন দুই গিলাস পানি খেয়েছি, দেখলো ওনার জিগিল বাড়ির কথা বরিশাল কোন জায়গা স্কুলের লোক এনে গরু কান্তে জীবনেও আসবে না সন্দেহ লোকটা খাওয়াল পর, তারপরে আর কি উনি খাওয়ার সাথে সাথে উনি সমস্যা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে এই আর কি। এই কেমনে কেমনে জানি ওরা আমাকে দেখে রাখছে, আমরা অতটা বুঝতে পারিনি যে ওরা আমাকে যে ফলো করতেছে, আমরা কেটে
মানে আপনি যে জায়গায় এই কাজটা করতে গেছেন এরাও আসলে ওরকম দেখা অভ্যস্ত, যেহেতু ওরকম হাটের ব্যাপার ট্যাপার হোটেল, তাই না? এরা
হট করে আমাকে দেখলাম কি আমরা আরো চার পাঁচজন বসা, মানে আমরা কথা বলতেছি মানে কেমনে কি করবো এই প্ল্যান করছি, এমনি যে আমাকে খেতে ধরলো, এই তো মাইর সোর সোর করে কি মাইরটা দিল, কঠিন মায়ের জামা কাপড় চিনে বলা এইসব মায়ের লোলা খুঁজিয়ে লাগছে একবারে। তারপরে হাসিলগড়ে নিয়ে, হাসিলগড় গরু হাসিলগড় আছে, ওই হাসিলগড়ে নিয়ে তারপরে আর কি আমার তো হোস নাই মাইরে এত মাস গরুর লাড়ির পিঠানতে পারছে, পিঠান শুরু করছে মানে দিছে না খাটিয়ে ফুটি গেছে শরীর। তারপরে ঔষধ পাতি এনে দিল পুলিশ আমাকে নিয়ে নিল, নেওয়ার পরে ওই সালাম দিল, পরে ঔষধ পাতি খেয়ে পরে কয়েকদিন পরে আর কি বের হয়েছি,
ওই সিস্টেমে বের হয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে
মায়ের কিছু ওই দিন খুব কঠিন।
এই মারের পরে কি মনে হয় না যে লাইন ছেড়ে চলে আসি নাকি?
না মনে হয় না,
খালি টাকার জন্য, খালি
টাকাই ছিল প্রধান উৎস, কিন্তু আয় করতে যে ব্যয় হয়ে গেছে বেশি, কিন্তু এই জন্য টাকা থাকেই নাই মানে।
আপনি আপনি তো এই লাইনে সবাই চেনেন, আপনি কি মনে হয় যে অবৈধ টাকা থাকে আপনার আশেপাশে আরো যা দেখছেন গুরু?
না এখন তো দেখতেছি থাকেই না,
মানে যেই ভাবে
কোনো না কোনো কায়দায় বের হয়ে যাবেই।
আচ্ছা তাৎক্ষণিক ভাবে আপনি মনে হয় যে কিছু একটা পেলেন, তাই না?
হ্যাঁ, তখন মানে ভাঙতে ছুটতে একটা মানে মজা হয়, পরবর্তীতে যখন আমার টাকা ফুরিয়ে যায় তখন টাকা পাইলে দশ দিনেও ঘর দিয়া বিভিন্ন খারাপ জায়গায় গেছি, হোটেল হয়েছে কাঁচা টাকা তো সমস্যা ছিল না, তো যখন আবার দেখি দেনা ফেনা হয়ে গেছি আবার কাজে নামতো। চোরের কিন্তু এটা স্বভাব ভাই, টাকা থাকলে ওরা নামতে চায় না, টাকা শেষ আবার কাজে নামবে।
আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা ইয়া করলেন, আমি লঞ্চের ইয়া শুনলাম, এগুলো শুনলাম, আপনি এবার একটু রাস্তাঘাটে যেভাবে করে যেটার ভুক্তভোগী হই আমরা ঢাকা শহরে হই,
ঢাকা শহরে আমি বললাম লাস্টে যে আমি জেলটা খানলাম, আমি চালান হই হলো আপনার এই কোতোয়ালি থেকে লঞ্চের এই ঘটনার উপরে ঢাকা আসলাম, মেলা দিন আমার দুইটা তিনটে মামলা আমার দিয়ে দিল কোতোয়ালি থানা দিয়ে, তো ওইবারে আমি জেলটা একটু বেশি খেটছি।
আচ্ছা,
জেলটা বেশি খেটার পর ওখান থেকে আমার কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, একই মামলা আমারও মামলা আঠাইশ, ওদেরও মামলাও কিন্তু আঠাইশ, তো এক জায়গার পাশাপাশি জেলখানার ভিতরে তো আর আপনি জান না আমরা গেছি আমার অভিজ্ঞতা আছে, তো জেলখানার ভিতরে পাশাপাশি সিট মামলা নাম্বারও দেখা যায়, একটা কাগজ আছে,
আচ্ছা
কাগজটা কিন্তু মামলা নাম্বার
লেখা
আছে সবাই যার যার মামলা থাকে, তো ওই ওই অগুলোকে আমার লাগে আমার জিগিয়েছে ভাই আমি তো মেলা দিন আমার জামিন টামিন হয় না, আমি কই ভাই মামলা তো দুই তিনটা অজ্ঞানের মামলা তো বড় ঝামেলা হয়েছে, আরো মামলা দেশ থেকে একটা মামলা আসছে এইভাবে, তারপরে ওর সাথে আর কি একটু আমার লাগে খুব একটা খাই খাতি ওর দেখা আসলে খাবার আনলে আমার ওরাও
সাইড
করস কি একই কাম কাজ একই কিন্তু দুই রকম, আমরা শহরে হইলো আলু বেশি আস্তে আস্তে এখন
ঢাকায় নাকি
ঢাকায়।
আচ্ছা আচ্ছা,
ঢাকা জেলখানা ওগুলোকে আবার সম্পর্কটা কিভাবে ডাকাতটা তো ওই জেলখানার ভিতরে বসে ওরা ওই অদেহী অবদেহ সাক্ষাৎ আসতেই গেছে, আর আমাকে তো ওই লোকাইতে তো অনেক সময় লাগে। তো ওরা খুব দুপুর দুপুর সিগারেট, ব্যানসন সিগারেট, গুলিপ সিগারেট, ওগুলো লোকজন আসতেছে, খাবার আইতেছে, মানে আমাদের লই লই খাইতেছে, মানে আমার খুব একটা ভালো জানে। আর দেখা যায় একই মামলার আসামি, আঠাইশের মামলা আমার আঠাইশ, তো ওরা তো আমার কেস পাঠা, ওরা তো বিভিন্ন জায়গায়, ওগুলো আবার ডিবিতে ধরছে।
আচ্ছা,
ডিবিতে ধরার পরে ওরা মানে অবতারে কি জানলাম যে দাদু আমরা তো লঞ্চে গেটে এইভাবে করতাম, গাড়িতে গুড়িতে আর সে ফেরি গেট, তারপরে আপনার এই যে মামা ফেরি গেটে করতাম। এখন তো এই ঘটনা কি করবো, বাইরে এটা মামলা বামলা নাই, জ্বালায় পটে গেছি, টাকা পয়সাও তো অনেক গেছে কি, এখন তো খুব বেশ সুবিধে। তখন ওই একটা ছেলে আছে, ওর নাম হইলো যদি লোক না হয়, মানে আমার খুব ওরা ভালো লাগছে, ওগো আমার ভালো লাগছে, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে জেলখানার ভিতরে, কিন্তু একটা সম্পর্ক কঠিন সম্পর্ক। তো ঠিক আছে, আমার মধ্যে আবার যখন ওরা যায় আমার একটু মায়া লাগলো, তাই আমি আমার খুব খারাপ লাগলো, ওরা বাইরে যেতেছে, আমি বাইরে যেতে পারলাম না, আমার খুব একটা খারাপ লাগতেছে। অগো আবার ওই খাবার দাবার সিগারেট মিগারেট সব আমার দিয়ে গেছে। যাওয়ার পরে আমি দেখি দুই দিন পরেই স্লিপ করছে আমার মাসুম ভাই স্লিপ করছে। আমি গেলাম ঘাটে, যাই দিয়ে মাসুম ভাই আমার গেল কি বাসা ভাই ভালো আছেন, আসি বলো আইসেন, দেখা করতে কি আপনার মামলা কোন উকিলের কাছে? আমি উকিলের নাম বললাম। ঠিক আছে, আমি চিন্তা করেন, আমি যখন বাইরে
জিনিস
আর কি লাগবে বলেন, পিসিতে টাকা পাঠাই দিই বা কি কি দিব। তখন আমি বললাম যে টাকা পাঠাও, দেখো একটু কষ্ট করে আবার বাইর করতে পারবো, এই মামলাটা জামিন নিলেন বেরিতপুরি, দুইটা জামিন হওয়া ঠিকই হয়। আবার উকিলের দ্বারা যাই, ওই তাহলে বলি এক সপ্তাহ লাগে না, এরপর সপ্তাহেই হোটেলে সিট লইলো আপনার ওই মগবাজারে, মগবাজারে একটা সিট লই দিল, সিটে থাকলাম। আমার কাপড় চোপড় কিনে দিল, লুঙ্গি টুঙ্গি কিনে দিল, প্যান্ট কিনে দিল, শার্ট কিনে দিল। ওরা কিন্তু বাইরেই কাম খাইজ করা শুরু করছে। তো ওর বল ভাই তুমি সমৃদ্ধ করছি যে ওখানে এই জন্য আপনারও খোঁজ খবর রাখতে পারছি, আর ইচ্ছাই ছিল যে আপনার বাইর করবো বা প্রাণের প্রতি মানে খুব ই করতেছে। মানে যাই হোক, আমার সিটমেন্ট হয়ে গেছিল, আমার 2000 টাকাও দিয়ে গেল, কালকে আমরা টাইমে যাবো, যদি যান তা আইগেন।
আপনার সাথে আপনাদের দলে আরো কয়জন ছিল, আপনি তো জেলে, এদের কি অবস্থা?
বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করতেছে, এরা বাইরে গেছে, আগে মামলা কম ছিল।
আচ্ছা, আপনি আসলে ওরকম একটা বন্ডিং থাকে না যে একলগে করেন, আবার দেখা গেল ছন্দ ছাড়া আপনি জেলে যান, ধান্দা যে করতেছেন
বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলা একবারে, কিন্তু ওই কাজের সময় এক জায়গা হইতে ওই সঙ্গে টান তরি করতে হইতো, কেউ জন্মের ভাইও না কেউ জন্মের ছেলেও না,
বুঝতে পারছি,
মানে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক।
আচ্ছা,
ওই যে যার মতে চলে গেছে।
তারপরে গুলিস্তানের কাহিনী বলুন।
তো বললাম যে গুলিস্তান কোনার কারণে গোলাপসর বাজার অনেক খারাপ, তারপরে আমি জানবার নিয়ে নেব তখন আর কি। ওই আমি কখনো যাইনি, কিরম কি একটু আমার বুঝাও দি সমস্যা। কয় আমার আমরা মামা টার্গেট করবো, স্টনে থাকবো, ধরেন বিভিন্ন জন সরাই সিটেই থাকবো, খেয়াল রাখতে হবে আমরা কোন গাড়িতে উঠি, আমি এই গাড়িতে উঠেছি।
আচ্ছা,
আমি বাবু যা তো দেখবেন দুই দিন গেলে পরেই
মামা টার্গেট করুন, মানে ওই কারে ধরবেন, আপনি
ধরবেন গাড়ি, কারে হালুয়াটা খাওয়াবো।
আচ্ছা, মামা টার্গেট করুন,
মামা টার্গেট করবো, আমরা যে গাড়িতে উঠি আনবো, যে টিকিট কেটে শিখ সেই গাড়িতে উঠি,
বুঝা যাবে,
আমার কথা বলার দরকার নেই, দুই দিন গেলে পরেই তো বসবেন। গেলাম, আপনার হিমালয় একটা গাড়ি গেছে।
আচ্ছা,
হিমালয় চলে, তো হিমালয় গাড়িতে উঠলাম, ওনার পরে দেখলাম একটা লোক, একটা ছেলে আমার লোকের, একটা লোক প্রথম একটা বইয়ের একটা বইয়ের কাগজ বের করছে, মানে লেকচার দিতেছে বইয়ের,
বই বিক্রি করছে
লোক, মানে কি গাছ গাছটা মানে হামদাদের একটা
মানে মানে রোগের কাজে লাগান, আমি অমুক রোগের জন্য কাজ করে থাকি, জঙ্গলার গাছও লোকমান হাকিমের সাথে কথা বলছে, মানে প্রথম।
আপনি খুব সুন্দর ভাবে বলছেন, আপনি একটু শুনান না আমাদের যে কিভাবে বলে। মানে আপনার ওই গ্রুপের লোকই ওষুধ বিক্রি করছে না?
আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের কাছে আবার হাজার হাজার সালাম, হিন্দু ভাই নমস্কার, অন্যান্য জাতির কাছে আবার আন্তরিক ধন্যবাদ, ছাত্র ভাই জিন্দাবাদ। এই গাড়িটি এখান থেকে ওখানে চলে যাবে, মানে একটা জায়গা। এই আমি অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব, আমি দুই চারটি কথা বলে সালাম করে বিদায় হয়ে যাব। আমার কাছে একটা বই দেখতে পাবেন, এই বইটার ভিতরে 180 প্রকারের গাছগাছালির নাম আছে, কোন রোগের লেগে কোন কাজ করে এই বইটার ভিতরে লেখা আছে। লোকমান হাকিম জঙ্গলার ভিতর দিয়ে যখন হেঁটে যেতেন, গাছে সালাম দিয়ে কথা বলতেন, হুজুর আমাকে ফলের কাজে না লাগিয়ে আমাকে রোগের কাজে লাগান, আমি অমুক রোগের জন্য কাজ করে থাকি। তো 180 প্রকারের সালবাকল দিয়ে তৈরি এই আমার এই গাছটার ভিতরে অনেক রোগের জন্য কাজ করে। তো এই বইটা লাগলে নিতে পারেন, তারপরে আর কি সমন বেরাসটা আর কি বাইর করতো। পাবলিকে তো নয় মাগনা বাইক তো খেয়ে দেখেন, মুখে দিয়ে দেখেন, মুখে দিয়ে দেখেন, মানে ভালো গুণাতে তো ভালোবাসে, তার কাছে টাকা ঠিক হেডে ওই হালুয়া টাইপ তো, যেটার ভিতরে ওই এডিবিন ওয়ান এডিবিন টু মিশানো বিষক্ত ওই বড়িটা
ওই হালুয়ার মধ্যে,
হালুয়াটার মধ্যে যেত, ওটাও হামদাদের একটা ওই চমন বেরাস্টা ইন্ডিয়ায় ওই চমন বেরাস্টার ওইটির ভিতরে এডিবিন মিশানো। কিন্তু অন্য অন্য লোকের ভালো তো দিত, কিন্তু যার কাছে টাকা যে মামাটারে টার্গেট করত, ওই মামাটার পাশে কিন্তু আমাদের লোকজন বসে থাকতো।
আচ্ছা,
ওই দেখতেছি মামারা কইতেছে এই জিনিসটা তো খুব ভালো, খাইলে অনেক উপকার আছে, মানে আমিও খাইতেছি।
পাশের লোকটা যদি খায় তখন আপনার একটু আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে আমিও খাই, যেহেতু আমার পাশের লোকটা খায়।
তাহলে আমার লোকেই বলতেছে, আমাদের লোকেই যে ওই যার মামারে বলতেছে যে মামা খুব ভালো তো জিনিস খাইছি, পরে তো ব্যথাটা একটু কমছে, হ্যাঁ খাই দেন, মানে মামারে মামায় তো খাইলে পরেই মামায়।
আচ্ছা, এই যে মামা যে টার্গেট করতেন যারে, মানে আপনারা কি জিনিসগুলো ফলো করতেন, আপনি জানেন না কি আছে? একটু বলেন তো।
টিকিনে বাড়ি দেয়, মানে আপনারা যে টাকা না পাইস দেখতে যাবি এমন ভাবে আমি বুঝতেই পারবেন না যে লোকটা লাগে, দেখছেন একটু গায়ে লাগা মানে হিসে গেছে। কিন্তু ওই সাথে ওর কিন্তু বাড়ি দেওয়া হয়ে গেছে, টিকিনে থাকুক আন্ডারে থাকুক, মানে ও একটা মাপ আছে।
আচ্ছা, আরে আপনি কি পোশাক আশাক দেখেন
না? পোশাক দেখলে তার লাভ হইবে না, যার বাড়ি কেমন টাকা আছে যার লাগে আর লাগে। যেমন মতিঝিল যদি দাঁড়াই থাকে, মতিঝিল হিসাব আছে, এই ব্যবসাটার একটা হিসাব আছে,
অভিজ্ঞতা হয়ে যায়,
অভিজ্ঞতা হয়ে যায়, এবং কার কাছে টাকা আছে না আছে ও বুঝতে পারবে। ওইটারে বলে মাস্টার, আমাদের ভাষায় বলে মাস্টার। ওই মাস্টারে যারে টার্গেট দেবে, ওই মাস্টারের টার্গেট অনুযায়ী ওই ডাক্তারে বয়ান করবে গাড়ির ভিতরে।
আচ্ছা, আর যে ওষুধ বেচে করে ডাক্তার। আচ্ছা, আর কি আছে
ব্যাপারী? আনে একজনে,
আচ্ছা
মাস্টার হের হইলো কাজের লোক, ক্যালোরি দেখা ওইটারে বলে ক্যালোরি।
আচ্ছা আচ্ছা,
মানে টাকাটারে মামার কাছে ক্যালোরি আছে। তুই মাস্টারে সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে ঔষধটা ভালো।
আচ্ছা আচ্ছা,
লাগলে পানি
লাগবে,
লাগলে ওখানে পানিও থাকে, পেপার থাকে, মানে আর একজন সাইড দিয়ে কেউ মাইন্ড না করে, পেপার দিয়ে ডাকিয়ে ডুকিয়ে মামারে খাওয়ায়, খাওয়াইলে পরে তো মামায় অজ্ঞান হয়ে যায়। তো একজনে বলা হইলো মাস্টার, একজনে বললো ক্যালোরিম্যান, ক্যালোরিম্যান যে টাকাটা কাইটে আনে, আর যেটা বললাম যেটা রেগ দেয়, আর একজন হলো ডাক্তার, আর চারজন থাকে বয়ানবাস, মানে বয়ানবাস হলে মানে ঔষধ ভালো। ঔষধ ভালো, আমিও খাইছি, আমার বাপেও খাইছে, চোদ্দ গোষ্ঠীতে খাইছে
ঔষধ, দারুণ উপকার।
এরা হলো বয়ানবাস, চারজন থাকে বয়ানবাস, একজন ক্যালোরিম্যান। মাস্টার হইলো যে দেখবে ফলো করবে মামারে, মামার কাছে টাকা আছে কিনা, নগা আছে কি, নগ ভাষায় বলে ক্যালোরি আছে কিনা, যে কাটতে নেবে আন্ডার প্যান্ট দিয়া আরে বলে ক্যালোরি ম্যান। আর বয়ান ডাক্তার হইলো যে বয়ান ঔষধটা, ঔষধটার বয়ান করে, আর বয়ান বাস হইলো যারা মামারে চারুকি যে গির্জে খাওয়ায়,
খাওয়ায়
চারজন পাঁচজনও থাকে।
আচ্ছা, তারপরে বাসের মধ্যে উঠলেন, দেখলেন যে আপনি বসে আছেন, এদের ইয়াটা দেখলেন, এটা আপনার কাছে নতুন যেভাবে আপনি চিন্তা করেছিলেন যে যে বই ব্যস্ত উঠবে এরকম?
না, আমি ভাবতে পারিনি। পরে তো দেখি এই সালাম আল খেয়ার নাম কি, আমি আমার এক লোক ইশারা দিল, এও আমার লোক।
আচ্ছা,
ঠিক আছে, তো ইশারা ইশারা দেখলাম যে লোকটা হ্যাঁ ঠিকই খেয়েছে।
আপনি তখন বাসে?
আমি বাসে, যেমন দেখলাম আমার একটা লোক নেমে গেছে, আমি তার পিছিয়ে পিছিয়ে আমি নেমে গেছি। আমার পর ওই একলো কালকে চুপ হয়েছে, আমরা যে খারাই লইলাম আপনার সিডাঙ্গুড়িদের। আমি নাম শুনলো ওই গাড়িতে, আমি সিডাং মানে মামার মানে ডাক্তার বয়ান যেতে 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 ওই লোক ঘুম করতে পড়তে মানে সময়টা একটু বেশি নিয়েছে।
আচ্ছা,
তো মানে গাড়ি রাস্তা পাইছে ফাঁকা, মানে টান দিয়ে গেছে, তো ক্যালোরিও শেষ, আমরা ওই নেমে গেছি একসাথেই নামছি।
আচ্ছা,
ডাক্তার নেমে গেছে, ক্যালোরি এ নামছে পোতে, আমরা নামছি মেন জায়গায়। আমরা দিনে ব্যবসা করি আর আপনারা রাইতে চুরি করতে যান। আপনারা খান ঘুমান্য ভরে যা আর আমরা খাই হজে কেনা।
আচ্ছা,
হ্যাঁ, তাহলে কাজটা এটাই ভালো, দিনে দুপুরে দেখি উনি। তো এই আস্তে 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 লাগে আমি
নেমে গেলেন বাসে। ওর কি হইলো আর দরকার নেই আপনার জানা?
না,
ওটো হালুয়ার মধ্যে আপনি বলতেছেন যে ওই ট্যাবলেটটা খাওয়ায় না?
হ্যাঁ,
কি জানি ট্যাবলেটটার নামটা
একটু, এটিভিন ওয়ান এটিভিন টু, ওটা না হইলে হবেই না।
আচ্ছা আচ্ছা,
ওইটা ইন্দ্রে গুঁড়া করে পাউডারের মধ্যে করিয়ে ওই হামদাদের ঔষধ আছে, হামদাদের হালুয়া আছে না, ওই হালুয়াটার লাগিয়ে মিক্স করে।
আচ্ছা,
আমার ভাই আর আমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিতে গেছি, আমার ভাই বলছেন আমি মেরে খাওয়াইলে দুইজন খাওয়াই দিব, না তো একজনের খাওয়াইলে একজন তার দিতে পারবেন না, তো দুজন খাওয়াই ওই কৌশল করতে হয়, একটা কৌশল আছে,
কৌশলে
মানে খাওয়াই দিল।
আচ্ছা, না আমি বললাম যে বাসের অন্য যাত্রীরা যদি খাইতে চায়
হ্যাঁ ভালোটা দিবে,
ভালোটা দিবে, দুইটাই থাকবে,
ভালোটা থাকবে, আর যারা টার্গেট করে ওরা এই গেলে ওইটা দেয়।
ওকে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং মুকুল আছি আপনাদের সাথে, এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প, এবং আমরা বাচ্চাবের সাথে কথা বলছিলাম এবং আরও কথা বলবো, এবং সেই সাথে আমরা আরও কিছু জানতে থাকবো। আর যেটা বলতে চাই যে ফেসবুকে আমরা রয়েছি, facebook.com/dhakafm90.4, এবং আবারও বলছি যে এই ধরনের প্রোগ্রাম করা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং আপনাদের সহযোগিতা না পেলে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করা অনেক কঠিন হবে। এবং ফেসবুকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস করুন, যা যা বলতে চান লাইক দিন সবকিছু মিলে, এবং আমি সবগুলো পড়তে না পারলেও কিন্তু অফ ইয়ারও আমরা এগুলো পড়বো, এবং আপনাদের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করবো, কারণ আপনাদের জন্য আমাদের এই প্রোগ্রাম, এবং আমরা আসলে সচেতন করার জন্য, কেননা অলিতে গলিতে আপনার আশেপাশে অনেক আমরা নানা রকম ভাবে আমাদের চতুর্দিকে কিন্তু নানা রকম সমস্যা কিংবা এরকম ফাঁদ রয়েছে, আমরা জাস্ট একটু সচেতন হলে কিন্তু আমরা অনেক কিছু থেকে রেহাই পাবো। আর SMS করার নিয়মটা আবার একটু বলি যে মোবাইল মেসেজ অপশন গিয়ে নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। ওকে, মাসুদ আমাদের সাথে রয়েছে, রংপুর বয় আমাদের সাথে জয়েন করেছে। ওকে, তারপর হাসান টুঙ্গি থেকে, অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি, থ্যাংকস ঢাকা FM কে। ওকে, দেলোয়ার আমাদের সাথে জয়েন করেছিল, তারপর আমি আখের, আচ্ছা কেয়ানীগঞ্জ থেকে, আমি তোমাদের নতুন বন্ধু। ওকে, তারপর আলামিন আমাদের সাথে জয়েন করেছিল, আব্দুল্লাহকে অনেক ধন্যবাদ, অ্যাডভোকেট আলামিন আমাদের এই প্রোগ্রাম শুনছে। আজ সারাদিন অপেক্ষা ছিলাম এই অনুষ্ঠানটা শুনবো, আজ এই অনুষ্ঠানটির মাধ্যমে সকল শ্রোতা ভাই মন্দির প্রতি আচ্ছা রিকোয়েস্ট থাকলো, সবাই যাতে সাবধানে থাকে, আর আপনার রেসপন্সটা একটু বড় ছিল, আমি পরবর্তী অংশ খুঁজে পাচ্ছি না। তারপর নীল সাগর আমাদের সাথে জয়েন করেছিল, তারপর মফিজুল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, পড়ার পর থেকেই আমি প্রিপেয়ার্ড হয়ে আছি। আচ্ছা, পত্রিকা এই ধরনের খবর পড়ার পর থেকেই সে সবসময় সাবধানে থাকে, বা এটাও একটা ব্যাপার, এবং এবং সেটাই বলি যে আমরা আসলে সাবধানের মান নাই বলে, তারপরেও কিন্তু সাবধানে থাকতে এবং আপনি সচেতন থাকলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবং আমার কাছে যেটা ভয় লাগে সেটা হচ্ছে যে মুক্তি পাওয়া ব্যাপার না, মানে এরা ছোট্ট একটা ওষুধ কিংবা যাই দেয়, মানে এরকম একটা ব্যাপার। এটা কিন্তু ছোট বাচ্চা কিন্তু যারা বয়স্ক তাদের জন্য কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। তারপর আমাদের সাথে জয়েন করছিল সমীর খান ওয়ারি রমনা থেকে, বড় প্রতিবেদন শোনালে মূল ঘটনা শুনতে বুঝতে পারবো। ওকে, আপনার কথাটা আমি পুরোপুরি বুঝতে পারিনি। ফারুক হোসেন আমাদের সাথে জয়েন করছে সাভার থেকে, তোমাদের সাথে জয়েন করলাম তারা যেন ভালো কোনো কাজ করে এবং দেশের কল্যাণ কামনা করে। ওকে, বাচ্চাদের মতো অনেকেই হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে কিংবা চায়। ইলোরা আমাদের সাথে জয়েন করেছে, লিখেছে ইয়েস, মানে এই প্রোগ্রাম সবসময় চলবে। তারপর আমাদের সাথে আবু বকর উত্তরা থেকে, খুবই ভালো লাগছে যে মানুষটা আজ শুনি, আশা করি সতর্ক হবে। ওকে, তারপর আবদুল্লাহ আমাদের সাথে জয়েন করেছিল, রাফি সিদ্ধুশহী থেকে আমাদের সাথে জয়েন করেছে, বিজন আমাদের সাথে রয়েছিল, সাখাওয়াত হোসেন পাঠান আমাদের সাথে জয়েন করেছিল, আছি, দারুণ একটা প্রোগ্রাম, সবার জীবনে অনেক উপকার করবে, চালিয়ে যান এবং ঢাকা এফ এম কে অনেক ধন্যবাদ। জারিফ আমাদের সাথে জয়েন করেছে বনশ্রী থেকে, এই শোটা চলবে বা। তারপর আশিক মাহফুজ আমাদের সাথে রয়েছিল, নুরুলকে ধন্যবাদ কচুয়া থেকে আমাদের সাথে জয়েন করছে, অনেক ভালো প্রোগ্রাম, আলমগীর হোসেন। তারপর রাজীব থ্যাংকস জানিয়েছে ঢাকা এফ এম কে, তারপর আরেকজন লিখেছে ইয়েস নাইস প্রোগ্রাম, ইট শুড বি কন্টিনিউ, তারপর হোপফুলি। এহসান আমাদের সাথে জয়েন করেছিলেন মিরপুর থেকে, রনি গ্যানারে থেকে স্যালুট জানাই ঢাকা এফ এম কে, শুভ আমাদের সাথে রয়েছিল মনির বাড্ডা থেকে, তারপর নয়ন আমাদের সাথে রয়েছিল ইমন, তারপর হাবিব জামান, ফখরুল ইসলাম, শরীফ, তারপর আমাদের সাথে রয়েছিল শাহেদ, তারপর মামুনকে অনেক ধন্যবাদ সাবার থেকে, ভালো নাম, আচ্ছা কিভাবে ছিল, আচ্ছা ভালো পানির মধ্যে কিভাবে ওষুধ দিল, আচ্ছা আপনার প্রশ্ন। তো সতর্ক থাকা, অনেক সময় এটা করে যে আপনি, আমি তার সাথে অফিয়ারও কথা বলে যা বুঝেছি, যে জিনিসটা বুঝছি আমরা বাচ্চা থেকে শুনবো, সেটা হচ্ছে যে আপনি বুঝতেও পারবেন না যে একদম মোরগ টোরকও লাগিয়ে ফেলবে পানির মধ্যে জিনিসগুলো দিয়ে, এবং তাদের অনেক রকম টেকনিক আছে, আমরা আরো কিছু শুনবো আমাদের সাথেই থাকুন। দীপা আমাদের সাথে জয়েন করেছিল, তুহিন আছে আমাদের সাথে, আকবর গুলিস্তান থেকে, বাসে উঠে এই পার্টির খপ্পরে পড়ি এবং আমার টাকা ছিল 8,000 এবং ফোন ছিল, দুইটা সবই গেছে, আচ্ছা আপনি এর ভুক্তভোগী ছিলেন। তারপর জুয়েল, থ্যাংকস ঢাকা এফ এম কে, আবার অন্ধকারের গল্প শুনতে চাই আমরা। ওকে, তারপর নুরুল্লাহ আমাদের সাথে রয়েছিল, ইকবাল পাকুন্দিয়া থেকে জয়েন করেছিল, সাতু আহমেদ আমাদের সাথে রয়েছিল, তারপর ব্রাহ্মণপাড়িয়া থেকে একজন মিশন, আচ্ছা, তারপর সুজন খান আমাদের সাথে জয়েন করেছিল, জাফর ইকবাল, সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালো লাগছে, এই প্রোগ্রাম অবশ্যই চলবে যত কষ্টই হোক, এবং ঢাকা এফ এম আসলে এই কষ্টসাধ্য ব্যাপারটা করেছে যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য। এবং এই যে জিনিসগুলো বললাম যে আমরা সবাই জানি যে বিপদ কিন্তু চতুর্দিকে, যে পা ফেললেই বিপদ, ঘর থেকে বেরোয় আমরা যাই না, তো এর মাধ্যমে যদি আমরা আপনাদেরকে কিছুটা সচেতন করতে পারি। ওকে, এবং অন্ধকারের গল্প রাত দুটা পর্যন্ত চলবে, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। এবং আবারও বলছি যে গল্পগুলো শুনছি, আমরা একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছি যেখানে অন্ধকার জগতের মানুষরা আসবে, কথা বলবে, কিন্তু এর দায় দায়িত্ব কিন্তু ঢাকা এফ এম বহন করে না। এবং সেই সাথে আপনাদেরও বলছি যে কথাগুলো বলছে, আশা করি সে সত্যি কথা বলছে, তার সত্যি মিথ্যা যাই করুক, এটা বিবেচনার দায়িত্ব কিন্তু শ্রোতাদের, আপনারাই বিবেচনা করবেন তার কথাগুলো। ওকে, আমরা আবারও বলছি যে এসএমএস করতে থাকেন, আমরা এসএমএস গুলো পড়বো, অন এয়ারে আমি সবগুলো পড়তে না পারলে অফ এয়ারে পড়বো, এবং আপনাদের ফিডব্যাক গুলো আমাদের খুবই প্রয়োজন, এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করা অনেক কঠিন হবে। আর মোবাইলে মেসেজ অপশনে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিন 16260 নম্বর, এবং ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, সেখানেও আপনি প্লিজ লাইক দিন এবং কমেন্টস করুন, আপনাদের কমেন্টসগুলো থাকবে, আমরা সবগুলো পড়ব। আবারও বলছি facebook.com/dhakafm90.4, আর এসএমএস করতে মোবাইলে মেসেজ সঙ্গে নাম লিখবেন, তারপর লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নাম্বারে। আমরা প্রোগ্রামের শুরুতেই আমরা কতগুলো প্রতিবেদন, আমাদের প্রতিবেদক তারেক আহমেদ অনেক পরিশ্রম করেছে এই প্রতিবেদনগুলো তৈরি করার জন্য, প্রথমে আমরা একটা শুনেছিলাম, আমরা তারেক আহমেদের আরেকটা প্রতিবেদন শুনবো, এটা আমরা অঙ্গনপাড়ির কথা শুনছি, এর মধ্যে অনেকে যারা ভিকটিম রয়েছে, তারেক আহমেদ গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে এবং তাদের সাথে কথা বলেছি, আমরা তারেক আহমেদের আরেকটা প্রতিবেদন শুনে ফিরে আসছি, এবং আপনারা শুনতে থাকুন ঢাকা এফ এম 90.4 এবং সেই সাথে অন্ধকারের গল্প।
ঈদ কিংবা বড় উৎসবে অজ্ঞান পার্টির সদস্যরা বেশি সক্রিয় হয়ে উঠলেও সারা বছরই কম বেশি এই চক্রটির দৈরাত্ব থাকে। তাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে ব্যবসায়ী ও ঘরমুখী মানুষের ওপর। বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল এবং বিভিন্ন পরিবহনে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয়। ফেরিওয়ালা বেশি এরা চকলেট, সিগারেট ও পান বিক্রি করে। নির্দিষ্ট খাদ্যদ্রব্যে তারা অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয়। যে ব্যক্তি তা কিনে খায়, অন্য কয়েকজন তার পিছু নেয়। যাত্রীবেশে তার পাশে অবস্থান করে। ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ বেসরকারি হাসপাতালগুলোতে সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনই অচেতন অবস্থায় ভর্তি হচ্ছেন সাধারণ মানুষ। এদেরই একজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন গত সপ্তাহে। কিভাবে তিনি এই চক্রটির খপ্পরে পড়লেন প্রশ্ন করতে জানালেন,
গাড়ি আসার তিনজন লোক ছিলাম, দুজন গেছে আর আমার দুজন এখানে বসে গেছি। প্রায় পাঁচটা ছয়টা দিয়ে, সাড়ে পাঁচটা দিয়ে চারটা পর থেকে রওনা দিয়েছি, সাড়ে পাঁচটার দিকে। তোমার আমরা অনেক বসে আসছি, তো তারা আসছে, তো আমরা খুলবো প্রায় শেষ কাজে কাজের কাজে আমরা প্রায় থেকে আশি হাজার টাকা আমরা হয়েছে। আমার কাছে এক টাকা ছিল না, সবার কাছে। তো আমরা শুয়েছি, আমার পাশে দুটো ছেঁড়া ছিল, ওই ছেঁড়া দেখে আমার কেমন সন্দেহ সামনে তো দুইটা সেরা সন্ধ্যা বিষয়টা সন্ধ্যা হইতেছে। তারপর আমি আমি কিছু বলি নাই, যেরকম ওরা কিন্তু মাস্টার তো কেমন তুলতেন না, তা বলে হয়নি আবার। তারপর লোক আমরা এই আমরা ওখানে সদা ছিলাম, আমার গাড়ি আবার গেছে মানে স্টাফ কোয়ার্টার পর্যন্ত গেছে, স্টাফ কোয়ার্টার পর্যন্ত গেছে। স্টাফ কোয়ার্টার পরে আমরা বলতে পারলাম না, দেখতে অনেক সুন্দর নরম তিতা লাগে, অন্য তিতা তিতা লাগে, তারপরে তিতা লাগে না তৈরি বাস কোনো কথা নাই। আর কোন নাম সে আমরা কিন্তু যাত্রা নাম যাত্রা বিকাশ করছি, যাত্রা না নামার যে আমাদের গুলিস্তান, এটা গুলিস্তান নাম নাম যাত্রা হয়ে আমরা মানে যাত্রা বাহিনী নামে গেছে, যাত্রা বাহিনী নামা যায় তাহলে আমাদের আর করতে পারছি। আর ওরেছে ঘুমায়, আমিও ঘুমায় এসে হালুয়া খাওয়ার পরে এই মনে করেন আমাদের কিছুক্ষণ মাথা অনেকক্ষণ তা ইয়ে আসলো, জিম জিম করে আমরা সব একদম সুস্থ, মানে তাকে তাচ্ছি ওদিকে তাকে তাচ্ছি ওদিকে তাকে তাচ্ছি, কথা বলতে আসি বলতে আসি। তার কদিন পরে আমাদের আর কোনো খবর নেই, ঘুমায় গেছি না ওদের কাছে নাকি বসে রয়েছি নাকি মোবাইল টিপতেছি, কোনো ইয়ে নাকি সেন্টার নাই আমাদের পর্যন্ত।
তারই পাশের বেডে অচেতন হয়ে শুয়ে আছেন আরো একজন। এই রোগীর সঙ্গে আছেন তার বোন ফরিদা শিকদার। তিনি জানালেন
যে আমার ভাই এরকম হয়েছে, আর যেন কারো ভাই বাবা মা কারো যেন এরকম না হয়, এটা সরকারের এটার প্রতি অনেক খেয়াল রাখা দরকার, যাতে আর কারো এরকম না হয়, সচেতন থাকবেন সবাই।
ঢাকা মেডিকেল কলেজেরই অন্য একটি বেডে গিয়ে দেখা মিলল অন্য এক রোগীর সঙ্গে। হাসপাতালে বেড়ে শুয়ে জানালেন কিভাবে তিনি এই চক্রটির খপ্পরে পড়েছেন।
বয়স কত? ১৯ বছর। নামার পরে বাসে উঠছে, বাসে উঠার পরে আমার পাশে আমার ছিল ভাই আছে বসছে, বসার পরে দুজন লোক খালি পায়তারা দিতেছে,
ছেলেমেয়েদের পকেটে কি আছে না সিম, আমরা আবার গেঞ্জি দিয়ে এইভাবে আউল করে গেঞ্জি দিয়ে আউল করে প্রথম গাউছা থেকে বাস হয়েছিল, পরে দিয়া দুজন মানুষ আমাকে মানে খুব দেখতে এসছে মানে অ্যাভয়েড করতে এসছে, তো কিছু বলতে পারছে না, সেটা দুজন ই করতে পারছে না, আমরা দুজন বসে দিচ্ছি এই জায়গায়, তারপর ওরা দুজন মনে করেন এইভাবে পায়তারা দিতেছে, পায়তারা দিতেছে হেড করতেছে। তারপর আমি আমার গ্রাম ইয়ে আসছিল, গেঞ্জি আসছিল, গেঞ্জির টাইন না মানে একটু বের হয়ে থাকে, তো গেঞ্জির টাইন না একবারে ই করে রাখছি।
আপনার পকেটে টাকা ছিল?
হ্যাঁ, টাকা রাখছি, টাকাগুলো কিনেছে এটা সময় পুকুর বাবু।
একটু দূর থেকেই কানে আসছিল অন্য এক রোগীর বেদিশে চিৎকারের শব্দ। কাছে যেতেই রোগীর সঙ্গে থাকা তার ভাই আক্তার হোসেন জানালেন,
আমরা ওই যাত্রাবাড়ি মাছের বাজারে কাজ করি, তো আমরা মাছ নিয়ে রাত্রে উনি যায় ভাই পেলে আমি যাই নয়ারাড়ি, তো আমরা আজকে নগদ ক্যাশ টাকা নিয়ে আসতে চাই, আমার কাছে ছিল 80,000 আর ওনার টাকাও আমার কাছে আর কি, দুজনের কাছে 80,000 টাকা ছিল, তা আমার মা জনের কাছে ভাই পেল যায় আর রেলওয়ে একসাথে আহ, তা আমরা যে আরদে মাছ দেই ওনার মোটর সাইকেলে করে আমরা সাবার পর্যন্ত আইসি, আমি আর ভাই আর ওই মালিক, ওই মালিকের মোটর সাইকেলে সাবার পর্যন্ত আইসা, সাবার থেকে আমরা লাভ বাইক গাড়িতে উঠছি, লাভ বাইক গাড়িতে ওঠার পরে আমরা প্রথমে পিছনে সিটে বসছি, বসার পরে আমি কে মামু এনে পাবো না চলেন আমরা সামনে গিয়ে বলি, তো মহিলাদের জন্য যে 9টা সংরক্ষিত আসন থাকে না ওইটার এক সিট পিছনে আমরা বসছি, বসার পরে আমরা আমি বসার পরেই উনি জালনার সিটে বসছে আমি এ সিটে বসছি, তো একটা লোক এসে বসছে, তারপরে আরো দুজন আমাদের পিছনে বসছে, আরেকজন আমাদের সামনে বসছে, আরেকজন এই যে আমার সাথে যে সামনে ছিল ওনার সামনে বসছে, তো বাসটা কিছুক্ষণ যাওয়ার পরে ওই লোকটা দাঁড়াইছে, দাঁড়া ব্যক্তিকা হামদাদ ল্যাবরেটরি একটা কি একটা কেমিক্যালের মতো ওটা বাই করছে, দেখাতেছে যে আমার সাথে যে লোকটা বসা ছিল উনি কবে এটা কি জিনিস, বা এটা ফ্যামিলি টনিক, এটা পরিবারের যে কোনো লোকে খাইলে আর কি সব ধরনের রোগের উপকার হয়, তো উনি বলতেছে আচ্ছা আমরাও খাইতে পারবো, বৃদ্ধ মানুষ হ্যাঁ আপনিও খাইতে পারবেন সমস্যা নেই, পরে ওটা খুলে দেখাইলো ইনটেক কয় আমার কাছে খোলাটা আছে, আপনি খাওয়া দেখতে চাইলে এটা আমরা কোম্পানির স্বার্থে প্রচারণার স্বার্থে আর কি আমরা এটা মানুষের খাওয়ায় খাওয়ায় এটা ইয়ে করতেছি, বাইক করে ওনার এক পিস দিছে, আমার হাতে এক পিস দিছে, যে আমার সাথে যে বসা ছিল ওর এক পিস দিছে, আর আমার সামনে যে আসছিল ওর এক পিস দিছে, আমারটা উনি হাতে রেখে দিছে আমি খাইনি, ওনারটা উনি খাই ফেলছে, আর যে আমার সাথে বসা ছিল ও ওরটা খাই ফেলছে, তা আমার কাছে ভাই খান খান খাইলে অনেক উপকার করছে, আমি কই না আমি খামো না, এমনির মুখের সামনে নিলাম যে একটা বন্ধু তিতা ধরনের, আমি কেন এমনি আমি খাম না আমি ফালা দিছি,
বন্ধুটাকে তিতা ধরনের
হ্যাঁ হ্যাঁ, পরে আমি ফালা দিছি উনি কইতেছে হ্যাঁ তিতা আছে, তো আবার ওর ব্যাগের থেকেই বাইকেরা একটা ওই মামের বোতলের থেকে পানি দিছে, পাচেরে না খাইছে পানি রাখান, আমি কেন আমি পানি খামো না, ওই হ্যাঁ পানিটা খাইছে, হ্যাঁ পানিটা খাওয়ার পরে আমার পানি অনেক খাচ্ছে, আমি কেন আমি পানি খামো না, আমার পিছনে দুজন বসে সামনে দুজন ওর আসে সামনে, আগে ওই রকম হয়েছে আমাদের আরেকটা স্টাফের এই সেম কাহিনী, ওর থেকে 75,000 টাকা নিয়ে গেছে আপনার ওই আবদুল্লাহপুর থেকে আসতে যাত্রাবাড়ি পর্যন্ত, আমি খাই নাই, উনি খাওয়ার পরেই আমি কই তাহলে আপনি এই সাইডে আহেন আমি জানলার সাইডে যাই, আমি জানলার সাইডে গিয়ে বসি, তো ওই লগের লোকটার আমার সন্দেহ লাগতেছে, ওনার ইয়েটি আমার তো ভালো লাগতেছে না, তা আমি আর এই সাইড দিয়ে আমি জানলার সাইড বসি, মনে হয় ওনার থেকে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগটা নিয়ে গেছে, মানি ব্যাগ নেওয়ার পরে ওই লোকটা উইডা গিয়ে নেমে আসে, ওই লোকটা নামার পরেই কাইতে পড়ে আসে, তা আমি মনে করছি হয়তো আমরা তো এমনি রাত্রে অর্ঘমা করি, মনে করেন আমাদের রাত্রে 12টার থেকে শুরু করে সারা সকাল পর্যন্ত সকাল 10টা পর্যন্ত আমরা মাছ নিয়ে পরে আমি আর ওই 3 সিলিমিটার সবাই দিছি, দিয়ে আমার মহাজনের কাছে ফোন করছি। আমার মহাজনে কয় আচ্ছা ঠিক আছে, গাবতুলি আয়া নাই মা একটা সিরিঞ্জ দিয়ে তুমি ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার। পরে গাবতুলি আমাকে লোক আরো দুই একজন আইসে আয়া আমরা মেডিকেল নিয়ে আসছি।
আপনার সতর্কতা বসতে আপনার টাকা খোয়া যায়নি?
হ্যাঁ, আমার সতর্কতার জন্য নাই, যদি আমিও খাইতাম এটা আমার টাকা টুকা তো নিতে আমাকে দুজনের কাছে দিলে মোবাইল আছে। তারপর নিজেকে তো ব্যবসায়ী ঘটে তো আমার মহাজন আমি একজনের কর্মচারী, তারপর নিজেকে কিছু ব্যক্তিগত টাকা থাকে না, নিজেকে তো আমাকে মনে করেন যে আমার কাছে দুই চার পাঁচ হাজার টাকা যে কোনো টাইমে আমরা আমার কাছে আর কি ব্যক্তিগত টাকা থাকে, যেহেতু আমরা দূরে কোথাও জায়গায় যাই হয়তো একদিন থাকতে হইতে পারে, মাছ নিয়ে গেলাম আজকে বিক্রি হয় নাই থাকলাম খাওয়া দাওয়া নেই কিছু সমস্যা আছে, তারপরে তো নিয়ে আইলাম আলহামদুলিল্লাহ টাকা টুকা কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ওনার মানি ব্যাগটা নিয়ে গেছে আর খুচরা টাকা কিছু পাওয়া গেছে, পরে ওই গাবতুলি আইনে নামা পরে একটা মহিলা পায়া দিছে যে ওনার পাশে যে লোকটা ছিল ওনেই হইতেছে অগদর লোক। আরও আমগো আমরা ওড়ার পরে আমগো লগে বইছে, জাস্ট অগো কাজ শেষ হওয়ার পরে তাড়াতাড়ি নেমে আস। উনি আর কি যে সময় আর কি আর মুখ দিয়ে লোট টোট বাড়ার শুরু হয়ে গেছে, ও এর আগে আগে নেমে আসে অগো তো এটা জানা আছে, এটা কতক্ষণ পরে এটা রিয়াকশন শুরু হইব, ও এর আগে ওরা নেমে আস।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভর্তি হওয়া রোগীদের বর্ণনা দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডাক্তার আলামিন বললেন,
সাধারণত যারা গ্রাম থেকে শহরে বা এক জায়গা থেকে আরেক জায়গায় বিজনেস পারপাসে ট্রান্সপোর্ট হচ্ছে, তারা একটা আচার আচরণগত ভাবে দিক দিকে তারা হচ্ছে টার্গেট করে যে এই লোকের কাছে হয়তো বা বিজনেস পারপাসে বা নতুন জায়গায় আসতে তার কাছে কিছু টাকা পয়সা আছে, এই হিসাবে তারা টার্গেট করে। সাধারণত যারা স্মার্ট থাকে যে বুঝতে পারে যে নোন এই শহরের নোন, সাধারণত তাদেরকে টার্গেট কম করে, যাদেরকে অ্যাটিটিউড অ্যাপ্রোচে বুঝতে পারে যে না এই শহরে তারা আননোন ফেস অ্যাপ্রোচ অ্যাটিটিউডে চলাফেরায় তাদেরকে সাধারণত টার্গেট করে, ভাবে হয়তো বা তারা শহরে আসতে কিছু টাকা পয়সা নিয়ে আসতে, এদেরকে টার্গেট করলে হয়তো বা আমি কিছু টাকা পয়সা নিয়ে লাভবান হতে পারবো।
অজ্ঞান পার্টির হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এই সংশ্লিষ্ট ডাক্তার, রোগী এবং তার আত্মীয় স্বজনরা।
রাইট, আপনারা শুনছেন ঢাকা এফএম এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প এবং আমাদের প্রতিবেদক তারেক আহমেদের মামলা চমৎকার একটা প্রতিবেদন শুনলাম এবং এখানে যারা কথা বলছিল ভিকটিম তাদের কথাবার্তা একটু অস্পষ্ট ছিল, অনেকেই অসুস্থ ছিল কথা বলতে পারছিল না, তার সাথে যখন অফিয়ার কথা বলছিল তখন সে বলছিল যে অনেক কষ্টের মধ্যে তারা কথা বলেছে। ওকে, এবং আমরা বাচ্চা ভাইয়ের কথা শুনছি এবং তার আরো কথা শুনবো, এর মধ্যে ফেসবুকে আমাদের সাথে অনেকে রয়েছিল, আমাদের অনেক কমেন্টস আমি পড়তে পারিনি কিন্তু আপনাদের আবারও বলছি যে ফেসবুকে অবশ্যই কমেন্টস করবেন, এগুলো আমরা অফিয়ার হলো আপনাদের সব পূর্বের মধ্যে। শাখাত হোসেন আমাদের সাথে রয়েছে, তার খুব একটা অভিমান যে কেমন কেন কমেন্টস পড়ি না, আসলে কমেন্টস গুলো আমি পরে পড়বো অফিয়ারে, কিন্তু আপনাদের কমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার এই ধরনের প্রোগ্রাম চালিয়ে নেওয়ার জন্য। আর আসলে কথা শুনছি আমিও মনোমুগ্ধ হয়ে কথা শুনছি যে আমরা জানিও না যে কিভাবে আমরা বিপদে পড়ি। ওকে, একলা আমি আমাদের সাথে রয়েছিল, তারপর আজিম প্রধান, খুবই ভালো লাগছে আছি আপনাদের সাথে, অনেক ধন্যবাদ। তারপর নাজমুল ইসলাম মুন, আচ্ছা এরকম একটা প্রোগ্রাম করার জন্য থ্যাংকস ঢাকা এফএম কে শুনছি এবং ভালো লাগছে। হায়াত মাহমুদ আমাদের সাথে রয়েছে, গল্প চালিয়ে যান শুনতে ভালো লাগছে, তাদের অবস্থা দেখলে খুবই কষ্ট হয়, যারা এরকম বিপদে পড়েছে তাদের অবস্থা দেখলে খুবই কষ্ট হয়। ইকবাল জামান সোয়ান আমাদের সাথে রয়েছিল, আমি অন্ধকারের গল্প শুনছি। রাকিবুল ইসলাম বার বলবেন, আচ্ছা ওকে অনেক ধন্যবাদ আপনার উপদেশের জন্য। তারপর আশরাফুল ইসলাম, গল্পটা অনেক সুন্দর। তারপর এস কে নজরুল ইসলাম আমাদের সাথে রয়েছিল। তারপর হাম তুম, ওকে আপনার কথাটাও আমি চেষ্টা করছি। তারপর মাহফুজ নয়ন আমাদের সাথে রয়েছিল, আচ্ছা আর ওষুধের কথাটা অনেকে বলেছে যে যেটা বলতে চাই বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এই ওষুধটা ব্যান করে দিয়েছে, এই ওষুধ কিন্তু আর পাওয়া যাবে না। তবে যেটা বলতে চাই যে ওষুধের নাম না বিপদ, কিন্তু যে একটা বিপদ আমরা জানি যে এটা বিপদ, এই বিপদই বিপদ না এরপর আরেকটা বিপদ হতে পারে, তো এরকম আসলে ওষুধের নামটা কোনো ফ্যাক্টর না, আপনি যে এই ওষুধ দিয়েই যে একটা কেউ শিখে ফেলবে তা না, কেন আরো বিভিন্ন রকম পদ্ধতি তারা বাইর করে, এই কারণে সচেতন করা, ওষুধের নাম কোনো ব্যাপার না, আরেকটা ওষুধ হতে পারে, আর এই ওষুধটা ব্যান করে দিয়েছে আপনি পাবেন না এই ওষুধ, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে আমরা সচেতন হচ্ছি যে আমরা নতুন কোনো বিপদ যাতে না আসে। সিফাত বিন আজিম আমাদের সাথে রয়েছিল, আচ্ছা তারপর রিপা আমাদের সাথে জয়েন করেছিল, আচ্ছা তারও ভালো লেগেছে। ইব্রাহিম আতিককে ধন্যবাদ, মনসুর আলী প্রোগ্রামের জন্য ঢাকা এফ এম কে অনেক ধন্যবাদ, তানভীর হোসেন সজীব আমাদের সাথে রয়েছিল, মুকুন ভাইয়া আপনার আমার আমার এক ভাইয়াকে অজ্ঞান পার্টি অ্যাটাক করেছিল এবং ওনার একদিন পর জ্ঞান এসেছিল, কি ভয়ঙ্কর এবং সত্যি তাই, এবং যেটাই বলছি এটা আসলে শারীরিক শক্তি সামর্থ্যের উপর একটা ব্যাপার যে খুব ভয়ঙ্কর কিন্তু, মানে যদি বয়স্ক লোক হয় মানে জ্ঞান নাও ফিরে আসতে পারে এরকম হতে পারে। তো এই কারণেই বললাম যে এটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার, সবার শরীরে এটা নাও নিতে পারে। রকি ফারিয়া ইসলাম কথা আমাদের সাথে রয়েছিল, খুবই ভালো লাগছে, প্রতিবেদনটাও খুব ভালো লাগছে, ওকে অনেক ধন্যবাদ। এবং তারেক আহমেদকে আমাদের অনেক ধন্যবাদ, আমাদের যে প্রতিবেদক খুব কষ্ট করে প্রতিবেদনগুলো সংগ্রহ করেছে। তারপর জেনিলা মুন আমাদের সাথে রয়েছিল, নাইস। রিপাকে ধন্যবাদ, শাখাওয়াত হুসেইন, অচনা প্রতীক, সবাইকে অনেক ধন্যবাদ। আর কিছু এস এম এস দেখি, অনেক শত শত এস এম এস, অনেক এস এম এস। ইমদাদুল আমাদের সাথে রয়েছিল, আলী আমাদের সাথে, আমার মন চায় বাংলাদেশে সমস্ত অজ্ঞান পার্টি এবং বাদশা ভাইয়ের মতো যেন ভালো হয়ে যায়, তার সবাই যাতে ভালো হয়ে যায়। খুব ছোট্ট একটা জীবন, তার কথা হচ্ছে যে খুব ছোট্ট জীবন, সুন্দর জীবন, আমরা কেন অন্যায় পথে যাই। আর যেটা বলছিলাম যে বাদশা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে এই অন্ধকারে এই জগতে আসলে কেউ ইচ্ছে করে পাওয়ারা এরকম কিন্তু কম, হঠাৎ করে কিন্তু তারা চলে আসে, কোনো একটা কারণে চলে আসে, লোভে চলে আসে, কিংবা কখনো দেখা যায় যে বুঝতেও পারে না যে সে এই জগতে চলে আসছে, তখন কিন্তু বের হওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। আমির হোসেন আমাদের সাথে জয়েন করেছিল, এমন একটি প্রোগ্রাম আরো আগে করল না কেন, করলে মানুষের অনেক উপকার হতো, থ্যাংকস ঢাকা এফ এম কে, শুরু হয়ে গেছে এটাই হচ্ছে আসল কথা। আর আগে বলে কোনো কথা নেই, সবসময় শুরু করার কিন্তু পথ থাকে, তাই না? আমি এখন জানলাম, এখন সচেতন হব আমরা। ওকে, আমরা চেষ্টা করবো এবং আপনাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই প্রোগ্রামকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। আর অন্ধকার জগতে শুধু এটাই খালি একটা খপর না, আরো নানা রকম ফাঁদ রয়েছে, সবগুলো আমরা জানবো। তারপর আওয়াল আমাদের সাথে জয়েন করেছিল, তারপর শাওন আমাদের সাথে রয়েছিল, করার জন্য ধন্যবাদ। আচ্ছা, এগুলো আমাদের কিছু বোঝা এবং আচ্ছা সচেতন করছে, আচ্ছা ঢাকা এফ এম কে, আচ্ছা আমাকেও ধন্যবাদ, ধন্যবাদ। শাকিল জান্নাত বাংলাদেশের আইনস্টাইন আমাদের সাথে জয়েন করেছে, এই অজ্ঞান করলে অনেকে মারাও যায়, চুরিও চুরি করছে, ইনকাম করা যায়, এগুলো খারাপ। আচ্ছা, ওগুলো না করে আচ্ছা পিছায় কেন, আচ্ছা আমি কথাটা বুঝতে পারলাম না, আমি একটু পরে আবার রেসেন্সটা পড়বো। কামরুল আমাদের সাথে রয়েছিল, তারপর আমার জটিল, আচ্ছা, তারপর জান্নাত আমাদের সাথে জয়েন করেছিল, সুমাকে ধন্যবাদ, জহিরুল, জয় রামপুরা থেকে যদি থাকে তবে তারা কি এখনো তা শুনছেন, আচ্ছা বাচ্চাদের ফ্যামিলির কথা জিজ্ঞেস করছে, আমরা শুনবো সবার কথা। ওকে, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসবো। আর আবারও আপনাদের বলছি যে আপনাদের অংশগ্রহণ কিন্তু আমাদের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনারা আমাদের ফেসবুকে পেজ রয়েছে, ফেসবুকে facebook.com/dhakafm90.4, সেখানে আপনি লাইক দেন এবং কমেন্টস করতে থাকেন, এবং আপনার কমেন্টসগুলো আমি এখন আপাতত না পড়তে পারলেও অফিয়ারে কিন্তু সবগুলো পড়বো, কারণ আপনাদের ফিডব্যাকগুলো আমাদের জানা খুবই দরকার। আর এস এম এস করতে থাকুন, মোবাইল মেসেজের সঙ্গে নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান অজ্ঞান পার্টি, কিংবা আপনারও যদি কোনো এরকম ঘটনা থাকে লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। এবং আমরা যেটা বলছি যে এটা আসলে একটা জায়গা যেখানে আমরা অন্ধকার জগতের মানুষদের নিয়ে আসবো এবং তাদের কথাগুলো শুনে আমরা সবাই সচেতন হওয়ার চেষ্টা করবো। এর কোন রকম দায় দায়িত্ব কিন্তু ঢাকা এফ এম বহন করে না, এবং সেই সাথে আপনাদেরও বলছি যে কথাগুলো বলছে বাদশা ভাই, নেক্সটে যারা আসবে বলবে, সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, শুনতে থাকুন ঢাকা এফ এম এবং শুনতে থাকুন অন্ধকারের গল্প। শুনছেন ঢাকা এফ এম এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প, এবং আমরা অজ্ঞান পার্টির একজন দলনেতা যিনি আগে এই পেশায় সক্রিয় ছিল এবং এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তার সাথে আমরা কথা বলছি, বাচ্চা ভাইয়ের সাথে কথা বলছিলাম। বাচ্চা ভাই, অনেকগুলো গল্প শুনলাম আপনার কাছ থেকে, আর আমাদের এখন একটু বলতেন যে ঢাকা শহরে আর অজ্ঞান পার্টি আর কি কিভাবে কোন রুটগুলার কথা যদি একটু বলতেন, যে কোন রুটগুলার মধ্যে বেশি সক্রিয় এরা?
হ্যাঁ, এটা আপনার ঢাকায় প্রায় শহরের ভিতরে আমার জানা মতে 28-29টা পার্টি
এই কাজে জড়িত
আছে।
আচ্ছা,
তো বিভিন্ন জায়গায় মোট 41টা পার্টি আছে, তো বিভিন্ন ঢাকার বাহিরেও এই কাজগুলো করে, যেটা ঢাকায় গিয়ে জমে যায়।
আচ্ছা আচ্ছা,
তো ঢাকার ভিতরে রানিং প্রায় 27-28টা পার্টি আছে, আর বিভিন্ন জায়গায় অবস্থান নেয়, যেমন গাবতলি, ফার্ম গেট, তারপরে আপনার চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান বাড়ির ওখানে, আপনার এয়ারপোর্টে, তারপরে আপনার উত্তর আজমপুর,
তারপরে আপনার এই যে সায়েদাবাদ, যাত্রাবাড়ি, তারপর গুলিস্তান, গুলিস্তান কয়েকটা স্পট আছে কিন্তু।
আচ্ছা,
একই জায়গায় কিন্তু গুলিস্তান, যেমন কিছু রুটে গাড়ি যায় আপনার এই গাউসিয়া, বোলতা, নরসিংদীর দিকে, কিছু যায় মুন্সিগঞ্জের দিকে, কিছু যায় আবার এদিকে আপনার ওই যে সায়েন্স ল্যাবরেটরি মোহাম্মদপুর রুটে, ওখানেই বেশি চক্রটা বেশি।
আচ্ছা, আর আপনার মানে কি ঢাকার থেকে একটু দূরে যাচ্ছে এরকম, আর এই ছোটখাটো ডিস্টেন্সে কি আপনারা এগুলো করেন না?
মানে আপনার মনে করেন যে সার্ভিস যেগুলো ওই যে কাউন্টার গাড়িগুলো, যেমন ওই গাবতলি, সাভার, ইপিজেড যায়, মানে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন টাইম করা হয়, মানে আমরা বলি টাইম।
আচ্ছা,
আমরা টাইম করলাম, আজকে মনে করেন এক রুটে তো সবসময় করা যায় না, তো গাড়িওয়ালা আমাকে চিনে বলায় যে এরা কিন্তু কাইলো দেখলাম আজকে আবার এই কি, আমরা বিভিন্ন রুট চেঞ্জ করি মানে বিভিন্ন সময়ে।
আচ্ছা,
যেমন আমরা মানে আমরা সাভার থেকে অনেক সময় টাইম করি, যেমন দেখা যায় যে আপনার এই হেমায়তপুর থেকে টাইম করি, তারপরে আপনার গাবতলি থেকে আমরা সপ্তাহে দুই দিন যাই গাবতলিতে, তারপরে ফারুমঘাট একদিন করলাম, সপ্তাহে মানে কি চেঞ্জ আর কি, চেঞ্জ চেঞ্জ ঘুরে গেলে আর কি করি।
আচ্ছা, আপনি রুট গুলো জানলাম আমরা, আর এই যে আপনি যে ওষুধের কথা বললেন, এই ধরনটা কি সবগুলো কি এরকমই?
না, একটা হলো সাদা, একটা হলো হলুদ।
আচ্ছা,
এটিভিন ওয়ানটা হলো সাদা আর এটিভিন টুটা হলো হলুদ। তো এর ভিতরে ওই মনে করেন যে এটিভিন টুটায় খুব ভালো কাজ করে।
আচ্ছা,
এটিভিন ওয়ান যদি লাগে পাঁচটা আর এটিভিন টু লাগবে হলো দুইটা।
আচ্ছা, তা আমাদের এই খাওয়ানোর পদগুলো একটু বলেন না, যে আমরা একটু সচেতন হতে পারি, যেমন চায়ের মধ্যে দিলেন ওই যে হালুয়া, আর কিভাবে এই ওষুধগুলোর ব্যবহার করেন?
ডাবের পানির ভিতরে দেয়। আমি যে বললাম আপনার আগে যে কার কাছে টাকা আছে, এটা ওরা
আগে
ওই মাস্টার
বুঝে,
মাস্টার বুঝলে ওই সঙ্গে দেয়, তখন ওই ডাবের ভিতরে ডাবটা যখন কাটে, কাপটা বলে ওই যে ইটা ফলাই দেয়, তারপরে তো পাইপ দেয়, পাইপ দিয়ে অনেকে বেসে, আবার অনেকে আবার মুখ দিয়ে শোষণ দিয়ে খায়, কিন্তু ওই যে ফাঁকাটা করে না, ওই যে খোসাটা দেয়, ওই সঙ্গেই ওরা ওই যে গুলের কট্টু আছে।
আচ্ছা,
ছোট্ট গুলের কট্টু আছে কিন্তু, ওটার ভিতরে ওই পাউডারটা
রেখে দেয়,
রেখে দেয়, ওই দেওয়ার সময় ধরে দেওয়ার সময় ওইটি ঢালিয়ে দেয়, আগে তো দেওয়ার কোন প্রসেসিং নেই। আবার অনেক সময় দেখা যায় যে সিরিঞ্জ দিয়ে ঢুকাইয়া মাথা দিয়ে
ঢুকায়,
টার্গেট হইব ওই ডাবটা ওই লোকটারাই দেব।
আচ্ছা,
সব ডাবে কিন্তু মিলানো থাকে না।
আচ্ছা,
বুঝতে পারছি বিষয়টা। তো এইভাবেই এইভাবে করে আর এক পদের আছে আপনার মনে করেন গাড়ির ভিতরেই।
আচ্ছা, গাড়িটা আসার আগে আমি একটু একটু জানি এই ডাবেরটা, আপনি যেমন ছোটবেলা আপনি যেভাবে শুরু করেছেন, আপনি একটা দোকানে চা বেচতেন, ডাবের ক্ষেত্রে গুলা অনেকে তো ডাব বেচে, আপনি কি ওইভাবে ডাবের লোকটারে ঠিক করে ফেলেন, না আপনাদের লোকজনই ডাব বিক্রি করতেছে?
আমাদের এইটা এক একটা যুগে এক একটা ভাগ করা আছে, মানে মনে করেন অজ্ঞান হলো কয়েক পদে হয়, মানে ডাবের ভিতরে প্রতারিত হয়, কিংবা চায়ের ভিতরে প্রতারিত হয়, কিংবা জুসের ভিতরে, এক এক চোরে এক এক পথ অবলম্বন।
আচ্ছা, কেউ ওই লোকটারেই ঠিক করে ফেলে যে ওরে ওরেই টাকা টুকা দিবে বলে গোছায়, কিংবা নিজেরাই বিক্রি করে,
নিজেরাই মনে করেন নিজের আত্মীয় স্বজনের ভিতরে আছে যে আমি ডাব বেসমু, মাল দিয়ে দেবো, ওই তুই পাতা আনবি একজনে দিয়ে, কিংবা ক্যালোরি কুড়ি আনবি, ওইটা আবার ওই ডাবালার লগে ভাগ হয়।
আচ্ছা,
ওরা লোক আছে এগুলো আবার শপথ করা থাকে বিভিন্ন রকমের, যে কেউ কেউ আমি তো ডাব দিয়ে দিলাম, ডাবের মধ্যে মিশিয়ে দিলাম, ওদিক দিয়ে যদি পাইলি 15,000, আই যদি কো 20,000, তাহলে আগে তো আর জানবো না যে কয়টা লইছে, তো এগুলোর মধ্যে শপথ আছে, এটা ভাগ যোগ করে পরে আর কি, ওই লোকের সাথে লোক দেয় তিন চারজন তারা নিয়ে থাকে, কেউ আবার ওই সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়, কিংবা আবার রিক্সায় বাইরে ভাই একটু অসুস্থ, মানে বোঝা যাইতেছে, মানে পাবলিকরে বুঝাইতেছে যে আমাকে লোক।
আচ্ছা,
মানে পাবলিক মাইন্ড করে না যে মানে ওর লোকটা অসুস্থই বলো ঘটনা কি, তখন বুঝাইতেছে ভাই আমার ভাই হঠাৎ করে অসুস্থই পড়ছে আর মেডিকেল নিয়ে যাই।
আচ্ছা আচ্ছা,
অথচ মেডিকেলের না নিয়ে ওই মেডিকেল বড় তো যাই টাকা পয়সা নিয়ে ওই মেডিকেলের সামনে তুই হারাই পড়ে।
আচ্ছা,
এইভাবে হয়।
আচ্ছা, ওকে, আপনি ডাবেরটা বললেন, আর এই ডাবের ইয়ের মধ্যে কি আপনি অংশগ্রহণ করছিলেন কখনো?
না, আমাকে লোকে আমার সাথে এই
গাড়িতেই করতেন।
হ্যাঁ, আমি গাড়িতেই, এবং
আর এই টাকাটা কিভাবে ভাগ হয়?
ওই ধরনের জমিদার আছে, ওই যে ডাব মালিক, এই যে পার্টিটার যে মালিক, ওই 1,00,000 টাকার ভিতরে 30,000 টাকা যাবে আপনার মালিক নিয়ে নেবে, 70,000 টাকা থাকবে, 70,000 টাকা থেকে ওই লোকটা কাটবে মেডিসিন খরচ, ডাবের খরচ, ওই ভ্যান ভাড়া খরচ, যে ভ্যানটার উপরে বসিয়া ওই ডাবটা বেসে, তারপরে ওই পুলিশ খরচ, মানে নানান রকমের খরচাপাতি দেয়, মানে চাটপুর মালিকই অর্ধেক লুই যায়।
আচ্ছা আচ্ছা,
আর তা ভাগ হয়, সমান ভাগ হয়।
আচ্ছা ঠিক আছে, আপনি ডাবেরটা বললেন, আমরা লঞ্চেরটা জানলাম, গাড়িটা জানলাম, ডাবের আপনি আরেকটা কথা বলছেন, গাড়ির কথা বলছিলেন মনে একটা।
জি,
ওটা কি জানি,
ওটা হলো কি জুসের সিস্টেম করে,
একটু বলেন তো।
মহিলারাও কিন্তু আছে সংঘবদ্ধ।
আচ্ছা, আপনাদের এই দলে মহিলারাও আছে।
ওই ওরা স্বামী স্ত্রী মনে করেন গাড়ি তুললো, গাড়িটা যাবে ফরিদপুর, লং, আমি বলতেছি দূরের যাত্রীবাহীদের দৃষ্টি কিভাবে এরা করে। আপনি মনে করেন ওই সিলেট যাচ্ছেন, সিলেট যাইতেছেন আপনি, একটা ভৈরবের ওই জায়গায় একটা খাবার দিল, গাড়ি কিন্তু ই করে রাখছে,
খাবার দোকান
থামে, থামলে পরে ওরা ওই গাড়িতে যখন উঠে তখন কিন্তু ওরা টার্গেট থাকে, মানে আপনার টিকিট নিলেই ঠিক আছে, ওই টিকিট ওরা বাড়ি দেবে, মানে প্যাসেঞ্জারের মতো, আমি প্যাসেঞ্জার আমি পছন্দ, কিন্তু টিকিট থাকলে কিন্তু উঁচুই থাকে, এনে টাকা যদি টিকিট থাকে ফাইলটি কিন্তু উঁচুই থাকে।
আচ্ছা,
ওরা মাপ দিলেই বলতে পারে কতটা নোট, মাপ আছে, মাস্টার বলতে পারবে যে এতে কত ক্যালোরি থাকতে
পারে
পারে। আপনি ভৈরব নামলেন, এই বড় বড় রেস্টুরেন্টে তো এই গাড়িগুলো থামায়, থামাইলে পরে অনেকেই নিচে নামে প্রস্রাব করতে বা কি, ওই দেখা যায় একজনের সামনে সামনে মাম পানি আছে রাখা, অনেকেই যাত্রী তো মাম নিয়ে
নেয়,
যদি জুসের প্যাকেট তো জুসের প্যাকেট বদলেই ফেলায়,
ওরা
কৌশল করে বিস্কুটের প্যাকেট ওর রাখে, আর ওই লোক তিন পদের মেডিসিন ব্যবহার করে, একটা হলো জুস বানানো থাকে, আর একটা হলো বিস্কিট, মানে ক্রিম বিস্কুট গুলো, আপনি ওই এলাচি বিস্কুট খাইছেন কখনো? ওই নিচে একটা ক্রিম আছে,
ক্রিম থাকে,
ওই ক্রিমটার ভিতরে এই বিষয়টা থাকে, ওই ট্যাবলেটের গুঁড়াটা চিনি দেওয়া, একবারে মাখনের মতো লাগাই দিচ্ছে, আপনি লবিকাল বিস্কুট তাজা বিস্কুট ভাঙছে নি আপনার সামনে, ভাইয়া বন্ধু সুলভ হয়ে গেছে, ভাইয়া আরে না আপনি তো কোনো কিছু খেলেন না, এখন কিছু খেলেন, আপনার ভাবি বসে দিতে, ভাবিও থাকে, ভাবিও আবার বয়ান দেয়, ঠিক আছে,
এবং ভাবি থাকলে এটা মনে হয় আরেকটু
সুবিধা হয়,
মানে চোরটা সুবিধা হয়,
দাঁড়ায় নিয়ে থাকলে ভাবি যদি একটু দাঁড়ায় তাহলে অন্য ওই চোরটা চুরি করতেও সুবিধা হয়,
সুবিধা হচ্ছে, আর ওই যে খাচ্ছে তারও বিশ্বাসটা
বাড়ে। তো ওই মনে করেন মানে কোন বেলা দেখা হইতে বললে আপনি জুস লইয়া জুস দেব, জুসের ভিতরে কিন্তু
আচ্ছা
আছে, তারপরে আপনার মাম পানি যদি থাকে,
পানিটা অনেক সময় তো দেখা যায় যে আমরা গাড়ির সামনে পানি রাখি, পানিটা পাল্টা দেয় তারা,
পাল্টাইছে সেম বোতল ধরার কোন সুযোগ নেই। আর আপনার প্যাকেট পানি ওনার ভিতরে ঢুকে জিবে,
আচ্ছা
হ্যাঁ, চোরের টার্গেট বাজলে আপনার প্যাকেট ওরা ওই মাম পানি বানাই নিয়ে আসে, অর্গোডে ব্রাইটিস ধরনের বিস্কিট বানানো থাকে, আপনার জুস থাকে, আবার ওই মাম পানি বানানো থাকে, তিন পদের অবজাখানে যেটা কৌশল করা লাগে ঠিক ওইভাবেই আপনাকে দিবে, সবারই দিবে না, তারে টার্গেট করবে, তারে একটা গাড়ির ভিতরে তো 42-44-45 জন মানুষ থাকে, তো সবাই তো দেবে না, দেবে দুই একজন, কাজে মনে করেন নামবে সিলেট, এখানে হাজিগঞ্জ,
আচ্ছা
মানে পথে পুরো এক স্টেশন ফ্রেশ পানি, হ্যাঁ মিনারেল ওয়াটার, এভাবে ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানিটাও পরিষ্কার, মানে বুঝার কোনো
আপনারা শুনছেন অন্ধকারের গল্প, এবং আমরা বাদশা ভাইয়ের কাছ থেকে অনেকগুলো পদ্ধতি শুনছি, আমরা আরো কিছু গল্প শুনবো। একটা জিনিস খেয়াল করেন যে আপনার সামনে মিনারেল ওয়াটার ফ্রেশ, আপনি মনে করছেন যে আপনার সামনে এই পানি, আপনি খুলেছেন আপনার পানি, কিন্তু যে কোনো মুহূর্তে আপনি ওই যে বললো বাস থেকে নামলো, আপনি টয়লেটে যাচ্ছেন, কিছু খেতে যাচ্ছেন, হঠাৎ করে কিন্তু এটাও বদল হয়ে যায়। তারপর বিস্কুট আপনি চিন্তাই করতে পারবেন না, পাশের লোকটা একটা প্যাকেট একদম পরিষ্কার প্যাকেট খুলে আপনাকে বিস্কুট খাওয়াচ্ছে, কিন্তু আপনি অচেতন হয়ে যাচ্ছেন। ওকে বাদশা ভাই, আর কি কি পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার?
আচ্ছা মনে করেন আপনার এই এই এটা তো হলো একটা, মানে যারা লং টাইমে আপনার এই রাজশাহীর আমের দিনে যারা রাজশাহী যাবে, আম কিনতে কিন্তু বাবু বাজার থেকে অনেক লোক যায়,
আচ্ছা
ও পাস নেবে, এইভাবে ওরা যে গাড়িতে টিকিট কাটবে, এরাও সেই গাড়িতে টিকিট কাটবে, চোরেরা,
আচ্ছা
বিভিন্ন রকমের কৌশল, অবলম্বন করে।
আপনাদের কি ওই মিটিং হয় আগে যে অপারেশন কোনটা করবো, আমি কি গরুরহাটে যাবো না মেরিয়াতে যাবো?
মানে এক এক মানে রুট চেঞ্জ হয়ে যায়, মানে আজকে ভালো লাগলো রাজশাহী যাবো না, আজকে সিলেট যাবো, সিলেট যাবো না, আজকে অমুক জায়গায় হাট আছে, ফরিদপুর হাট আছে, বিভিন্ন জায়গায় গরুর হাট আছে, গরুরহাটে মালিকেরাম হাট আছে, আপনার বাতুলি গরুর হাট আছে, গেলাম মানে আমাকে মানে রাত্রে গরু টরু গেছে সকালে তো আর আরিচা ঘাট পর হিসেবে আমরা কিনে আরিচা ঘাটে উৎপাদিত বসলাম।
মানে এটা তো খুব ক্রিয়েটিভ ওয়ার্ক, মানে অনেক কিছু মানে বুদ্ধির একটা ব্যাপার,
বুদ্ধির মানে কোন কবে কোন দিন বাজার, কোন দিন কোন জায়গার বাজার, এয়া সোলের দ্বারে লিস্ট আছে।
আচ্ছা আচ্ছা,
আর ওই গুণ বুঝি একদিক রওনা দেয়।
আচ্ছা
বুঝতে পারছেন না, মানে আজকে আমি রাতে আমতলি যাব, সোমবার হইল আমতলি গরুর হাট, আমি জানি যে কোথার দিয়ে ব্যবসায়ী যা আসে, কোনখান থেকে গাড়ি চড়বে, ওই গাড়ির জায়গায় আমরা স্টেশনে থাকি।
আচ্ছা ভাই, আমি একটু ব্যক্তিগত প্রশ্ন আছে, আপনি বিয়ে করেছেন?
জি।
সন্তান আছে আপনার?
জি।
আচ্ছা, ওরা কি লেখাপড়া করতেছে?
লেখাপড়া করতেছে।
আপনার এদের নিয়ে কি চিন্তা হয় যে আপনি আপনার সন্তানদের যখন দেখেন, আপনার কি মায়া লাগে না যে আপনি হয়তো অন্য কারো সন্তানদেরও কিন্তু আপনি এরকম ক্ষতি করতে পারেন, কিন্তু করে ফেলেছেন আগে, আপনার বাচ্চাটা দেখে মনে হয় না আগের কথাগুলো?
সেটা মনে আসছে বিদেই তো আমি এই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আমি লাইন ছেড়ে দিয়েছি এবং আমি সন্তানদের মুখের দিকে তাকাই চিন্তা করছি যে হারামে কখনো
বরকতাম
নেই, শুধু ঝামেলাই ঝামেলা, দশ দিন ভালো খাইলাম আর দশ দিন জেলে কাটাইলাম।
আপনার এই উপলব্ধিটা কবে আসলো, যখন আপনি মনে করলেন যে আমি লাইনটা ছেড়ে দিব?
এই অল্প কিছুদিন আগে। ছেলেরা বললো যে বাবা তুমি এগুলো করলে
আপনার সন্তান জানে না বাসা?
এটা জানতে পারছে।
আচ্ছা আচ্ছা,
জানতে পারছে কিছুদিন আগে।
আচ্ছা আচ্ছা, কেমন লাগে না তখন? মানে সন্তান যখন বলে
চোর চোর মনে হইতেছে।
আচ্ছা,
চোর চোর মনে হইতেছে, খারাপ লাগতেছে, মানে প্রশ্নের সম্মুখীন হইতেছি না, আত্মীয় স্বজনরাও তো অনেকে চাপ আছে, বিভিন্ন রকমের চাপ আছে, এলাকার কতগুলা চাপ আছে, এগুলা তো সর্ব চিন্তা করে আর কি।
বউ কি বলে?
বউ তো কয়েকবার গেছে ভাই, আবার আনতে এসেছে, তো এগুলি পছন্দই করে না। সে বলবে যে আমরা রিক্সা চালাই খাবো কিন্তু অসৎ কাজে যাব না। দেখছো তো বহু, তার মানে বহু তো দেখছো, জীবনে তো কম দেখো না, এখন ছেলে সন্তান হয়েছে, মানুষ করো, আল্লাহ বিল্লি করো, পাঁচ অক্ত নামাজ পড়ো, ত্রিশটা রোজা রাখো, আল্লাহর কাছে গুনা মাফ চাও, মানুষের তুমি তোমার জীবন না হলে আমাকেও সেইটা দাও, মানে পারিবারিক চাপ আছে।
আচ্ছা আচ্ছা, আপনি এত ইয়ে করছেন, এর মধ্যে আপনি জানার মতো কেউ ছিল যে মারা গেছে কিংবা এরকম আপনি যে অপারেশন গুলো করছেন?
হ্যাঁ, মারা গেছে, আমার আমার আমি যখন করেছিলাম আমার আর থেকে পর্যন্ত লোকের ক্ষতি, কিন্তু আমাদের গ্রুপের থেকে অনেক ক্ষতি, অনেকে মারা গেছে, অনেকে অনেক জায়গায় অনেক লোক মারা গেছে, তত না মানে খুব কম মারা যায় কিন্তু খুব ক্ষতি হয়, মানে মানে একটা হাড়ের যে কি সমস্যা হয় এটা যে খায় সেই সারা দুনিয়া কেউ বুঝতে পারবো না, দুর্বল লোক কিন্তু মারাই যে। এই এই ট্যাবলেটটা খুব বিষাক্ত ট্যাবলেট, আজকে পর্যন্ত গলাই বলায়।
আচ্ছা,
আমি তাজা মানুষ, ভরপুর মানুষ, দুইটা ট্যাবলেটে আপনার মনে করেন বমু বানাই দিতেছে, আপনি কবে যে হুশিবি আপনি নিজেও
জানতে পারবো না।
আর অজ্ঞানের যত জ্ঞান, এই জ্ঞান দিয়েই অজ্ঞান করে, বিষয়টা আপনারা বুঝতে পারছি যে অজ্ঞানের যত জ্ঞান ওই জ্ঞান দিয়েই অজ্ঞান করে, বয়ান করে দিয়ে খাওয়ান।
আচ্ছা, মহিলারা যে জড়িত বললেন এরকম কতজন হতে পারে?
মহিলারা প্রায় শতাধিক আছে,
শতাধিক
মহিলারা বিভিন্ন রুটে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশভূষা ধরে, এমন ভাবে চিন্তাই করতে পারে, খুব বলতেই সাহস পাবেন না। কেউ ধরার কোন কায়দা নেই, গলায় টাই পরা আছে, সিঙ্গাপুর থেকে মানুষের চাপা জবা মাইয়া মানে বন্ধু সুলভ করে খাওয়াই দেয়, আর বউ আবার সেইভাবে অভিনয় করে, খাইতে আনার অসুবিধা হয় না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে ইন্ডিভিজুয়াল মানুষের কথা শুনলাম যেমন যখন আপনার মন এই অচেতন করে যে গাড়ি চিন্তাই করেন না, এরকম হয় না যে ড্রাইভার
এটার
পার্টি আলাদা
আলাদা একই অজ্ঞান, মানে চারটা ধারা আছে,
একটু বলেন না।
একটা হলো লঞ্চ রুটে চায়ের ভিতরে খাবারের ভিতরে মিলে এডারসন এরা একটা পদ্ধতি করে। ডাবের ভিতরে যেটা খাওয়ায় এটা হলো এক সেকশন, হালুয়া যারা খাওয়ায় এটা হলো এক সেকশন, আর গাড়ি চুরি করে অজ্ঞান করে এটার গ্রুপ ওভার হল।
আচ্ছা, এরা কি রেন্টেকার গুলা বেশি?
হ্যাঁ, এরা এইভাবেই চায়ের মধ্যেই এই ভাই আমি গাড়ি ভাড়া নিছি আসেন বাপতে ভাই, আরে ভাই কেমন আছে, এমন সুলভ করে মানে আনমে খাওয়াইছে আমি চা খাইছে। ওটা তো সরল মানুষ, ড্রাইভার মানুষ, আরে আমার গাড়ি নেবো কেটা, যাত্রী বেশি উঠছে খাওয়াই দিল, খাওয়াইতে হইবি, না খাওয়াইলে কোনো সিস্টেম নেই। অনেকে বলে কি জানেন, যে নাকের দ্বারে কি জানি ধরছে আমি শুয়ে গেছি, এর মিথ্যা কথা। যে কোনো নাক আনমে কেন তো খান না, আপনি বলুন কি জানেন, আমি তো কিছু খাই না, তাহলে আমার তো নিল কেমনে,
জানে না কিভাবে
খাই ফেলছেন, কিছু না কিছু আনমে খাইছেন, আর খাইলেই আনমে ধরবো, না খাইলে আনমে কিছুই হবে না। হাজারো টিভি এর মধ্যে যদি ঘুমিয়েও দেন আর না খান কিছুই হবে না।
আচ্ছা ভাই, যে আমাদের এত হাজার হাজার লাখ লাখ লিসেনার শুনছে এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এগুলার সম্মুখীন হচ্ছি, এবং এগুলো মনে হয় আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে না?
বিভিন্ন লোকজন ধরা পড়ছে আমাদের, এখন একটু অন্য কৌশল চেঞ্জ করতেছে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যেই আরো কে কত ক্রিয়েটিভ, এই জায়গাও মেধার অনেক খেলা। আচ্ছা আচ্ছা, আর এখন তো যে গরমের সময়,
হ্যাঁ
এখন আমার মনে হয় যে পানি ডাব রাস্তায়
পানি ডাবে
শরবত খাই, এর মধ্যে কোনো দ্বন্দ্ব হতে পারে?
না না, শরবত ওরা করতে পারবে না, করো তো
একদিন সম্ভব তো না,
সম্ভব
যদি, যেহেতু আপনি যেটা বললেন,
আপনি সাধারণ ডাবের ভিতরে অল্প সময়ের ভিতরে ট্যাবলেটটা দিয়ে দেয়, চিন্তা করছেন, ডাবটা না কাইদে তো ঢুকাইতে পারেন
না,
ডাবটা কাটছে আপনার সামনে বসে, আপনারা যেতেছে আপনি গায়ে ওই দোকানদার ডাবাল ডাব বিক্রি দেয়া, আপনারা যখন ধরিয়ে দিচ্ছে তখনই ওই যে গুলের কোট্রাটা আস্তে কাইতে এমন ভাবে ওরা হাতের ভিতরে এইভাবে রাখে, মানে আপনার ধরার কোনো সিস্টেম
নাই
নাই, আপনি ডাব খাইতেছেন দিব্যি ভালো মানুষ, এই সমস্যা হয়েছে।
ওকে, অন্ধকারের গল্প শুনছি বাচ্চাভাইয়ের কাছে, আমি যেটা জানতে চাই যে আপনি একটু জনগণকে একটু আপনি বলেন যে মানে কিভাবে সচেতনতা কিভাবে অবলম্বন করবে এগুলো হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
আমি
যেহেতু আপনি একদম জড়িত, আপনি জানেন যে
হ্যাঁ, আমি আমি শুধু আমি এই বাংলার সমস্ত মানুষকে জানাতে চাই আমার মুখ থেকে, যে আপনারা সন্দেহ হইলেই সাথে সাথে ওই পানিটা খাবেন না, কোনো কেউ গাড়িতে উঠলে পানি থুইয়ে কেউ নিচে নামবেন না,
কিংবা পানি বোতল নিয়ে যাবেন, এটা সাথে
পানি সাথে আপনি সাথে করে নিয়ে যাবেন। আপনি চায়ের অর্ডার যদি যেতে চান কোনো দোকানে ভালো রেস্টুরেন্টে খেতে বসেন, তাহলে আপনার আপনি যে গাড়িতে যে লোকজন দেখিয়ে আসছেন সেই গাড়ি লোক আপনার পাশে বসছে কিনা, আমার কথা বুঝতে পারছেন? যে আমি একই গাড়িতে আসছি, সবাই তো দেখা যায় কে গাড়িতে লাইট তো জ্বালাই না থাকে, পরে না অফ করে, কে আসছে এই গাড়ির একই গাড়ির যাত্রী একজন একজন ছেলে না দেখাই তো বুঝা যায়, তো ওই যাত্রী আমার পাশে এসে বসছে কিনা। নাম্বার দুই, ওতে বৈশা কোনো কিছু মানে না খাওয়াই
ভালো
ভালো। আর দ্বিতীয়ত, গাড়িতে উঠা কেউ জানো হালুয়া ওই ডাক্তারি কবিরাজের মানে বই বেচার সুতা দিয়ে যারা রাস্তাঘাটে হালুয়া বিক্রি করে, এই হালুয়া যেন না খায়, এবং ওই বই বিক্রিতার সাথে সাথে যেন বই বেচতে, আগেই তো খাওয়াইতে পারে না, যখন দেখবে যে একটা লোক বই বেচতেছে তারপরে একটা ফটো বাইরে সমন বেরাস, সমন বেরাসের কথা বলার সাথে সাথে ওই লোকটা আটকাই দেবে, আর কোনো কথা নেই।
আচ্ছা,
মানে সে যদি ভালো হয় তা ছুটতে যাবে, ঠিক আছে, একশোর মধ্যে 90-95 লোকই কিন্তু এই সমন বেরাস্তরে হামদাদের সাথে এটিবিন ওয়ান এটিবিন টু মিশিয়ে এই গাড়িতে গাড়িতে শহরে বিক্রি করে, ডাক্তার ডাক্তার লেকচার দেয় সমন বেরাস্তর কয়, তখন মনে রাখতে হইবে যে ওই যে বই লোকটা, যে লোকটা বই বিক্রি করতে উঠছে, তখনই কিন্তু আমরা সন্দেহ করতে হইবে যে এনে আবার হালুয়ার কোনো প্রশ্ন ওড়ে কিনা।
আচ্ছা,
হালুয়া যখন বিক্রি করতে উঠবে তখনই আমরা বুঝতে হইবে যে অজ্ঞান পার্টির সদস্য।
আচ্ছা,
নাম্বার তিন, আপনি লঞ্চে যাবেন, লঞ্চে গেলে আপনার যদি খাইতে মন চায় আপনার টিফিন গিরি বাটিটা আপনার কাছে রাখবেন।
আচ্ছা,
দূরে ফেলাই রাখবেন না, চায়ের দোকানে চা না খাই বললে
ভালো
ভালো খাবেন না, দরকার কি, বাড়িতে যেই খাবেন। তো আপনি একটু সচেতন হইলে চোররা কিন্তু কিছুই করতে পারে না। একশো চোর একটা কেড়ে।
আচ্ছা আবার বলুন।
একশো চোর এক কেড়ে।
আচ্ছা
চোর যতই দলে থাকুক না কেন চোর চোরই। বিপদে পড়ে ওই হালুয়াটা খাবে না। আর লঞ্চে বসে ওই যদি টিফিন গিরি বাড়িটা আপনার কাছে রাখবেন, পানির বোতলটা আপনি সেফ রাখবেন, তো দেখবেন ইনশাল্লাহ যে আপনি সেফ। আর পথে ঘাটে কেউ যেন বন্ধু সুলাভ না করে, অপরিচিত লোকের লাগে কোনো বন্ধু সুলভ
আচরণ নাই।
হ্যাঁ এদিকটা খেয়াল রাখতে হইবে। আর আপনার বিভিন্ন ছদ্মবেশী বিভিন্ন মহিলারাও কিন্তু এখন বর্তমানে জড়িত, এরা বিভিন্ন নাটক পাটক কইরে কিন্তু আপনারা খাওয়াবার চেষ্টা করবে। আপনি মহিলাকে থেকেও আপনার বিরত থাকতে হবে, খেয়াল রাখতে।
আচ্ছা আর যাদের আপনি যেহেতু আপনারা এগুলা মানুষকে খাওয়ান, এরা অজ্ঞান হয়ে থাকে, আপনার কি কোনো পদ্ধতি আছে যে এই খেয়ে ফেললে ওই মানুষটা মানে সুস্থ হওয়ার কোনো পথ আছে এরকম, যে মেডিকেলে যা ওয়াশ করবে নাকি আরো কিছু?
ওয়াশ করতে হবে, ওয়াশ ওটা খুব খারাপ ট্যাবলেট, ওয়াশ করতেই হবে। প্লাস সাথে সাথে তিতুল মিতুল টক জাতীয় কিছু খাওয়াই, বমি করাই দিই,
বমি করাই দেবে,
পেটটা খালি করলে পরে ওই ঔষধটা বাইরে গেলেই সুস্থ। যারা হার্টের রোগী এরা কিন্তু মারা যায় এই ট্যাবলেট এত এটিভেন ওয়ান। আমি সরকারের কাছেও বলবো, আমার অনুরোধ থাকবে এই জাতির জন্য যে এটিভেন ওয়ান এটিভেন টু যেন বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যায়। প্রেসক্রিপশন ছাড়া জানি কোন
ঔষধ
না দেয়, এটিভেন ছাড়া সহসায় ধরানো সম্ভব না। এটিভেন ওয়ান এটিভেন টু এটা মানুষ একমাত্র ঘুমের ঔষধ, মানে মানুষ অজ্ঞান হয়ে থাকে। আর অন্য অন্য ঔষধও আছে কিন্তু এরা অতটা লড়াইতে পারে না, কিন্তু এইটা অল্প সময়ের মধ্যে অল্প কাজ।
ওকে বাচ্চা ভাই ধন্যবাদ, আপনি ঘামছেন কেন, পানি খেতে পারেন আপনি। ওকে আমরা এসএমএস পড়ি অনেকগুলোর মধ্যে, ফেসবুকে আমাদের সাথে অনেকে রয়েছে, ফেরদৌস মাহমুদ পরশ, প্রোগ্রামটা খুব ভালো লাগছে, সাজ্জাদ, আচ্ছা বাচ্চা ভাইকে আপনি খুব ইন্টারেস্টিং বলেছে, ওকে, তারপর ওমর ফারুক, এই প্রোগ্রামটা সত্যি খুব উপকার আজ আমাদের জন্য, থ্যাংকস ঢাকা এফ এম কে, অনেক ধন্যবাদ। তারপর নজরুল ইসলাম আমাদের সাথে রয়েছিল, শামীম আহমেদ, একমুঠু ভালোবাসা মেহেদি আমাদের সাথে রয়েছিল, আনোয়ার আহমেদ আমাদের সাথে রয়েছিল, প্রশান্ত, আচ্ছা নাইস প্রোগ্রাম। তারপর আমাদের সাথে নাজমুল ইসলাম মুন আমাদের সাথে আছে, তারপর আমাদের সাথে রয়েছিল সিনজু, আচ্ছা এখনো আদনান আহমেদ আমাদের সাথে আছে, আতিককে অনেক ধন্যবাদ, শাখাওয়াত হোসেন আমাদের সাথে আছেন, রাকিল, জালাল, সৈকত হোসেন, তারপর খায়রুল ইসলাম, আর আমাদের অনেক এসএমএস আমি আসলে পরে শেষ করতে পারছি না। তারপরও আবারও বলছি যে আপনাদের এসএমএস গুলো আমাদের খুবই দরকার, এবং এই ধরনের একটা প্রোগ্রাম চালানো খুব কষ্টসাধ্য একটা ব্যাপার, অনেক পরিশ্রম সাধ্য একটা ব্যাপার যেটা সম্ভব করেছে ঢাকা এফএম, এবং আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু এই প্রোগ্রামটা সামনের দিকে এগিয়ে যাবে, না হলে কিন্তু করা সম্ভব না। এর জন্য আবারও বলছি যে এসএমএস করতে থাকুন, আমরা অফ ইয়ার হলো আপনার এসএমএস গুলো পড়বো, মোবাইল মেসেজ অপশন গিয়ে নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আপনার একটা এসএমএস কিন্তু আমি মনে করবো যে একটা ভোট যে প্রোগ্রাম চলবে। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, ফেসবুকে আপনি আপনি লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, আবার বলছি facebook.com/dhakafm90.4। আর এর মধ্যে কামরুল আমাদের সাথে জয়েন করেছিল কিশোরগঞ্জ থেকে, মাহমুদ জিগাতলা থেকে, ভাই আমি আপনার নতুন বন্ধু, অনেক ভালো লাগছে, আমার কিছু বলার ছিল। আচ্ছা আমরা নেক্সট প্রোগ্রামে চেষ্টা করবো আপনাদেরকে ফোন করার জন্য, আসলে আমরা সময়ের জন্য আপনাদের ফোন করতে পারছি না। উর্মি কাফরুল থেকে এসএমএস করেছে, সোহাগ আমাদের সাথে রয়েছিল, ইমদাদুল ফারহান, তারপর অথই মুগ্ধা থেকে, সচেতন থাকলে আমরা এরকম এড়াতে পারবো, এরকম দুর্ঘটনা এড়াতে পারবো। আমরা আসলে এর জন্যই ঢাকা ফিমের এই আয়োজন যে আমরা সচেতন করতে চাই, আমরা সবাই সচেতন হতে চাই, যে বিপদ বলে সবসময় যে বিপদের মার নেই, হঠাৎ করে আসতে পারে এরপরও, কিন্তু আপনি কিন্তু আমার মনে হয় যে একটু সচেতন থাকলে আপনি বুঝবেন, এখন ডাব খাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে অনেকগুলো ডাব থাকে আপনাকে ফ্রেশ দিচ্ছে, কিন্তু আপনাকে ওই যে বলে যে মামু বানায়, তারপর আপনাকে টার্গেট করলে কিন্তু খায়, তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে, তার মানে এই না যে ডাব খাওয়া ছেড়ে দিব তা না। ফারহান
আমাদের সাথে রয়েছিল হানিফ, তারপর মুনি টঙ্গী থেকে জয়েন করেছিল, বাবুল আহমেদকে অনেক ধন্যবাদ, মাজাউল ইসলাম খিলখেত থেকে, ভাইয়া ভালো লাগছে, প্লিজ 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 এস এম এসটা পড়ো, ওকে। আফজাল আমাদের সাথে রয়েছিল, সুলতান ফারিয়া সিদ্ধুশহী থেকে, আচ্ছা আপনি ফার্স্ট টাইম আমাদের শুনতেন, ওকে ওকে, আপনি অন্য কোনো কোথাও যাচ্ছেন না, খুব ভালো লাগছে, খুশি হল। বোরহানউদ্দিন আমাদের সাথে রয়েছিল, তারপর সাজিদুল মাসুদ আমাদের সাথে আছে, তারপর আমাদের সাথে সিফাত আছে, আহসান আছে, মিনহাজ আমাদের সাথে জয়েন করেছে, তারপর আরজুকে ধন্যবাদ, কামাল হোসেনকে ধন্যবাদ, বিথি রায়েরবাজার থেকে আমাদের সাথে আছে। আগে জানতাম বাট আজকের প্রোগ্রামের ডিটেইল জানতে পারলাম, সাবধানে থাকবো সবাই, থ্যাংকস ঢাকা এফএম কে। আমরা আসলেই জিনিসগুলো জানি কিন্তু আবার একটু মনে করিয়ে দেওয়া কিংবা এরকম একটা সক্রিয় লোকের কাছ থেকে শোনা। তারপর মৌসুম আমাদের সাথে আছে, আরো অনেকেই আছে, অনেক ধন্যবাদ। এবং আরো বলছি আমাদের এসএমএস করতে হবে, মোবাইল মেসেজের সঙ্গে নাম লিখুন, তারপর লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে, আর 16260 নম্বরে। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। বাচ্চা ভাই আমরা একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আবার আপনার কাছে। আপনারা শুনছেন ঢাকা এফএম এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প, এবং বাচ্চা ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, আমরা আরো কিছু প্রশ্ন করবো তাকে। আচ্ছা বাচ্চা ভাই, আমার একটা প্রশ্ন জানা ছিল যে আপনাদের যে টাকা ভাগ বাটোয়ারা হয় এগুলো নিয়ে কি বিশ্বাস অবিশ্বাস খুন খারাপ কিছু
হয়? এই জন্য মানে মনে করেন আমি আজকে আমি যে ক্যালোরিটি করে ও জানে, ওই লোকটা তো অজ্ঞান হয়ে থাকে, কত টাকা ছেলো না ছেলো ওই যে ক্যালোরি করি আনে সেই জানে, সে তো নামিয়ে যায় একদিক নামিয়ে ছুটতে যায় গেলে পরে আবার এক জায়গা হইতে হইতে টাকা কিন্তু অনেক সময় গুজিয়া রাখি আসে বিভিন্ন জায়গায়। চোরের বুদ্ধি করে করে ভাই, ওরা বিভিন্ন রকমের আইসে আর পর এক জায়গা কত টাকা কিনে নেছে 1,50,000 100 টাকার নোট আরে আর উপরে 500 টাকার নোট, আর তা কিন্তু গুছিয়ে বা একটা কায়দা করছে, কৌশল করছে, করার পরে এই তো ভাই বিশ্বাস করি টাকা দেখলাম এই তুমি কো এই এই কিরে কাণ্ড শুরু হয়েছে। যাওয়ার পরে মনে করেন এই শত্রুতা আস্তে আস্তে ওর প্রতি খেয়াল থাকে, হইলে পরে আর একজনের টপ খাই দেয় মানে অর্থাৎ কি আর একজনের বিলে করিয়ে দেয় মানে মানে এর ক্ষমতা দেয় যে তুই বেটা এরকম মার্জি খাও আমরা লগের মানুষ মানে আরেকজনের ফিটিং দিয়ে দেয় হে ধরি আবার সরে ডুং দাদা করে লইলে দলের মধ্যে বাজাবাজ
স্প্রে এগুলা কেমন কার্যকর?
এগুলো আমার ধারণা নাই ভাই, আর আমি আমার বিশ্বাসও হয় না।
আচ্ছা,
এই যে একটা ক্লোরোফর্ম বলে অনেকের দলে পরেই অজ্ঞান হয়ে যায়, এইটা একমাত্র আমার বিশ্বাস হয় না। আর এটা তো ডাক্তারই আমরা আমিও এটার খোঁজ দিই অনেকবার যে নাকের দ্বারে ধরলেই তো আমি কোটিপতি হয়েছি, দেখুন আর ধরবো নাকের মধ্যে লইয়ে সবাই ডিজম এরকম বহু হাসপাতালে করছি কিন্তু ফাটকি একমাত্র ঔষধই হলো এটিভেন 1 এটিভেন 2 কোনো না কোনো কায়দায় খাইছে অলোক খাইছে আমার সিলেট বইয়া কিন্তু ঢালছে ঢাকা হইছে এরকম হয়। কিছু কিছু মেডিসিন আছে ওইটা আস্তে আস্তে ধরে মানে মনে করেন মাত্রায় কমই গেলে ওইটা আস্তে আস্তে ঘুমাইতে ঘুমাইতে 4 ঘন্টাও চলে যায়, আবার মাত্রাটা একটু বেশি হইলে মনে করেন যে সাথে সাথেই।
এটা তো ম্যান টু ম্যানও ভ্যারি করে যে শক্তিশালী যদি কোনো একটা মানুষ হয় ধরতে দেরি হইতে পারে,
একটু সময় লাগে, যারা ধূমপানি করে একটু আস্তে আস্তে হয়, আস্তে আস্তে ভাবটা আসে, আস্তে 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 চোখ এরকম আস্তে 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 কারণ যে মুরগির মতো হয়ে যায় একবারে জিমিনে মুরগি আছে না ঠিক ওইভাবে আস্তে আস্তে, তখন ওই সাথের লোক আর দেয় ও ভাই দন বোঝে যে ভাই শেষ মানে ভাই দেখাবো না, হ্যাঁ হাত দুটি যদি আমি খুললেও হলে না হাত পাও এটা আর বলবো না, তুই পারবেন বলতে আমি ওইটা আমার ধারণা নাই, এটা আমি শুনি সত্য কিন্তু এইটা আমার বিশ্বাস হয় না। এই
আপনার কথা হচ্ছে যে কিছু খাইলেই তারপরে,
হ্যাঁ
আচ্ছা আপনারা যখন ওই যে বাসে কাউরে টার্গেট করেন যে মামা ধরেন, তারপর যে আপনি একটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে না যে কিভাবে আগে পিছে বললেন যে সাথে দুইজন, এটা কিভাবে মিলান এই সিট টিট এরিয়া গুলো প্ল্যান গুলো?
ওই ওই লোকটা তো উঠলো ওর পিছে পিছে, আমাকে লোক উঠলো সামনে লোক উঠলো, তো ওরে বেশি বাম জানলার সাইডে দিতে চায় ওই মামাটারে যদি গাড়ি খালি থাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
সিট খালি থাকলে মামার পাইস আমাকে লোক বসবে, পিছের সিটেও আমাকে লোক বসবে, সামনের সিটেও আমাকে লোক বসবে, এই সিটেও আমাকে লোক থাকবে, মানে ওই লোকটারে ঘিরেই আমাকে লোক। আমি খাইলাম হারেও খাইলাম, আমি খেলাম ভালোটা, হারে খাইলাম ভালোটা, এর ওই যারা বয়ান বাস মানে বয়ান যারা বয়ান দিয়ে লোকটারে খাওয়ায়, এই যে চার পাঁচজন লোক, পাঁচজন লোক, ছয়জন লোক পাঁচ দিয়ে ঘিরে থাকে, মানে আরে বসাইবে একটা কৌশলে, মানে মানুষের মধ্যে দিবে না, মানুষের মধ্যে তো ক্যালোরি লিখতে পারবে না, একটা সাইড করে।
বুঝতে পারছি, আপনি তার মানে উদ্দেশ্যই থাকে আপনি চারদিক দিয়ে কিভাবে ঘিরা ধরা যায়।
আবার যদি মনে করেন একটা সিট খালি থাকলো, পাশে তো আর একটা সিট, ওই পাইছে ওই লোকটা বসাইলো, পরে ওই আবার ওই লোকটা দিয়ে আমাকে লোকে জিজ্ঞে ভাই আপনি জানবেন কই, হ্যাঁ যদি গায়ে সামনে নামবো,
আপনারা যে বাসের কথা বললেন, এরকম বাসে যে হেল্পার সুপারভাইজার কন্ডাক্টর থাকে, এরা কি জড়িত থাকে?
হেল্পার অনেক সময় সুপারভাইজার, অনেক সময় চ্যাংলা সুপারভাইজার থাকে।
আচ্ছা,
যারা বাসের ভিতরে চ্যাংলা সব না, আস্তারে টিপ দিয়ে একটা মোবাইল জড়াই দেয়, টাকা দিয়ে দেয়।
আচ্ছা,
ওসব থেকে যায়। ওই যে আমার লঞ্চের কাহিনীর মতো, এ থেকে এইভাবেই হয়। ওই সুপারভাইজারটা আর হেল্পারটা মাঝের মধ্যে কিছু বকশিস পায়।
আচ্ছা, মানে এরকম না যে ওরা সবসময় জড়িত, তা না,
না তা না,
কিন্তু ওরাও চিনতে পারে, কিন্তু চুপ থাকে ওই টাকার জন্য।
হ্যাঁ, টাকার জন্য চুপ থাকে, হেল্পারই করিয়া 500 পামন, আজকে 2000 পাইছি, মামায় দিয়ে গেছে, কত জনে সেটার খবর আর উদ্ধার নেই। হাইয়েস্ট হয়ে
যাবে। আচ্ছা বাচ্চা ভাই, এই যে আপনারা তো অনেকবার জেলে গিয়েছেন, আপনি
12-14 বার।
আচ্ছা, মানে সর্বোচ্চ কতদিন থাকে এরা?
আমি একবার রয়েছি গেলে আড়াই মাস, সাড়ে তিন মাস ছিলাম, আমার মামলা ছিল তখন বেশি, তারপর হইতে 15 দিন, 16 দিন, 22 দিন, 24 দিন, 27 দিন।
কে কতটুকু উকিল ধরে কত তাড়াতাড়ি ছুটে?
28-এর মামলা তো,
হ্যাঁ,
মনে করেন টাকাটা একটু বেশি নেয়।
আচ্ছা,
28-28
ধারাটা
328।
আচ্ছা, টাকাটা একটু খরচ করলে আপনি তাড়াতাড়ি
40,000-15,000 দিলে বা 60,000 কন্টাক্ট হয় লোক বুঝিয়া, মানে মামলা এমনি বাইর করে দেবো, ভিতরে আবার আলাপ আছে, এগুলো কই দিয়ে উকিলের কথাবার্তা হয়, কন্টাক্ট হয়, এত টাইমের মধ্যে বার হয়ে যাবে, এত টাকা দেবেন।
আচ্ছা, আর আপনি দলের দেখা গেল যে আরেকজন গেল, আপনি কি এমন কখনো করেছেন যে তাকে ছাড়ানোর চিন্তা করেন না, পড়ে থাকুক, এমন হয়
না? এটা দল বাইর করবে,
বাইর করবে না,
কারণ এটা একটা সিস্টেম আছে,
মানে যতই অবিশ্বাস থাকুক দলের আবার
খরচা কাটবে এবং তার খোঁজ খবর রাখবে।
আচ্ছা,
এটা আবার ওই ব্যবসা করি, আবার মনে করেন আমাকে 2টা লোক নাই, তারপর তো আমরা 8 জন আছি, এমন গ্রুপে 10 জন কিংবা 6 জন আছি, 8 জন দিয়ে 2 জন গেছে, এরা ভিতরে হয়ে গেছে, আমাকে ও দেখায় না, ওরা ভিতরে হয়ে গেছে, ওরা মজি গেলে কিন্তু আরেকজন দেখাইবে না।
আচ্ছা,
ঠিক আছে, ওরা ভিতরে হোক, কিন্তু আমরা ওই যে আবার 6 জনের ব্যবসা করি, ওকে বাইর করবো, খোঁজ খবর নেবো, গাটলকে ভাগে রাখবো।
আচ্ছা, যখন এই যে 2 জন জেলে আপনারা চলছেন, তাদের খোঁজ রাখেন, তাদেরও তো পরিবার আছে, তো ওই ক্ষেত্রে কি দল কিছু করে তার পরিবারের জন্য?
হ্যাঁ করে, ওই যে ফোন দেয় যে আমার কারণে, আমি মালিক না, আমার দ্বারা ফোন দেবে যে ভাই, মানে শুরু দিয়ে তো শুরু হয়ে যায় ফোন দেওয়া দেয়, ও ভাই আমার ভাই কই খবর নেই, আর মোবাইল বন্ধ কা, তো এরকম তো সমস্যা হয়ে গেছে, ও ভাই তা কেমনে কি চেষ্টা করতেছি, টাকা দিতেছি, এমনি ওই তো যোগাযোগ
আশ্বস্ত করেন, তাদেরও কিছু দেন,
আমার লোক যে ব্যবসা করে এটা ওর বউ জানে।
এই গ্রুপে আপনারা যে যান 6 জন 8 জন 10 জন, আপনি সবাই সবার বাসা চিনেন
না?
যেমন
ফোনে ফোনে হয় বা টাকা বিকাশে পাঠাই দিলাম বা ওর বউ জেল গেটে আইলো ওই দিন আমিও গেলাম বা কোর্টে আইলাম, মামলা তো আমি চালাই, যেহেতু আমি ওই পার্টির মালিক।
এই আপনি ধরেন যখন জেলে গেলেন, জেলে যাওয়ার পরে তো ওই সময়টা তো অনেক কষ্ট করতে হয় কয়েকটা টাইম, এই খাওয়া দাওয়া পাঠানো টাঠানো, তো এটা সম্পর্কে একটু বলেন না আমাদের।
আমার তো লই গেল, আমার চালান হয়ে গেল, আমার জামিন হইল না, আমার আমদামিতে নিল, আমদামিতে গেলে পরে ওই দেখা যায় যারা সিগারেট টিকেট আছে যাগর সাথে, তারা শান্তি থাকতে পারে।
আচ্ছা,
আর নাহলে তো ফাইলে ঘুমানো লাগে।
আচ্ছা, কষ্ট করতে
কষ্ট করবে। মানে একজন ইলিশ ফেইল আছে আবার, যারা টাকা না দিতে পারবে, মানে ইলিশ ফেইলে মানে সাপে গরমের সময় তো মরিজন নিকায়দা হয়ে যায়, বুঝছেন?
আচ্ছা,
তখন তো বলি যে সিগারেট টিকিট ভাই আছে, আমি দুই প্যাকেট বেঞ্জন দু মানে দুই প্যাকেট গুলি দু মানে ভাই আমার শান্তি মতো ফেরে নিচে ঘুমাই দেন। ওখানে আবার রাইটার আমদামিতে রাইটার ইতি আছে।
আচ্ছা আচ্ছা, আর এই জেলে আপনার লাইন থেকে একটু সরে আসলাম, মানে আপনার অজ্ঞান পার্টির আমরা অনেক কিছু জেনেছি, এখন যেটা প্রশ্ন বাসনা বাচ্চাভাইয়ের কাছে, অনেকবার জেলে ছিলেন, এই জেলেও তো একটা সায়ন সাহাবের একটা ব্যাপার আছে না,
যে
লাভ সাহেব জেলে গেলেও আবার রং
বাজার, জেলের গুটি হলো বড় গুটি ভাই।
আচ্ছা,
মানে মনে করেন জেলের ভিতরে যার টাকা নাই তার আর দুঃখের শেষ নেই ভাই।
আচ্ছা,
আমার আমি অনেক সময় শিখ ধরে কানতাম।
আচ্ছা,
একটা সময় আমার গেছে শিখ ধরে কানতাম যে পৃথিবীতে কেন আসলাম দুনিয়ায়, একটা বিড়ি সেই পাওয়া যায় না।
আচ্ছা,
আর অনেকে মুরগির মাংসও খায়।
আচ্ছা,
একই ওয়ার্ডে থাকি আমি, তাই ল্যাট্রিনের দ্বারে আর খেতায় আমার অভিজ্ঞতায়।
আর এমনি যারা ওই যারা এরকম লাট বাহাদুর থাকে, এরাও তো আবার এদের কি পাটা টিপা দেওয়া, এরাও
আছে বা কাজ করার লাগে বা ইটি ঝাড়া পোসা দেওয়া লাগে বা এর কথা পত্র চলার লাগে, নিয়ম কারণ মানতে হয়, এর দেয়া শেখা দিলে খাওয়ান দাওয়ান নিয়ে আটকাইতে হয়, টাকা এনে দেওয়া লাগে, সপ্তাহে ঘুমাবে এই সিট ভাড়া দিতে হইবে আপনার 1500, না দিলে ওই ফাইলে যাই ঘুমাও।
মানে সে বাইরেও সানসা, যখন
ওখানে ব্যবসা, একটা টোটাল ব্যবসা।
আচ্ছা,
ঘরের নাম হইলো রাইটের ম্যাট, দেখো সাজা হয়ে গেছে, হেরাই হইলো জেলের মা বাপ। ওখানে একটা আয় বাণিজ্যের বিশাল ব্যাপার আছে।
আচ্ছা,
জেলখানায় থেকে লক্ষ লক্ষ টাকা বাইরে দেয় তার ছেলে সন্তানে, এরকম নজিরে ঢাকা জেলের ভিতরে
ওই জেলে যে থাকে, আমরা শুনেছি বাইরে থেকে শুনতাম, বিভিন্ন নাম থাকে নাকি এক একজনের কাজ অনুযায়ী?
বিভিন্ন এক একটা কাজে এক একজন নিয়োজিত আছে, আসামির সব আসামির। তো ওই মনে করেন মেয়া সাহ আছে, তারপরে আবার ওর বড় ভাই বোলাই করে বা এক এক নাম ধরে এক এক সময় এক একজন ডাকে আর কি।
ওকে, আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং আজকে অন্ধকারের গল্প, আসলে অন্ধকারের অনেক গল্পই রয়েছে, এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। তা আজকে আমরা এমন একজনের সাথে কথা বললাম, বাচ্চা ভাই, যে কিনা একটা অজ্ঞান পার্টির দলনেতা ছিল। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন এবং শ্রোতাদেরকে অনেক, আমার মনে হয় যে অনেক সচেতনও করেছেন, এবং আপনার জন্য শুভকামনা যে আপনি সুন্দর জীবনে চলে আসছেন। আপনি যাবার বেলা কিছু বলতে চান আর আমার শ্রোতাদের?
আমি
আপনার চাওয়া কি, কিংবা
আমার চাওয়া হলো একটাই, এই বাংলাদেশ অজ্ঞান মুক্ত থাকুক, অপরিচিত লোকের দেয়া কিছু খাব না, অপরিচিত লোকের সাথে আমি বন্ধুত্ব করব না, আমার আমার মাল জিনিসের উপরে আমাকে খেয়াল রাখতে হবে। আমি বাংলাদেশের প্রতিটি মানুষের উদ্দেশ্যে বলবো, মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি লোভ করলেই আপনি বিপদ।
আচ্ছা,
লোভে পাপ,
পাপে মৃত্যু,
পাপে মৃত্যু। অপরিচিত আমি খাবো না, তাহলে আমার সমস্যা হবে না। তো আমি বাংলাদেশ সরকারকেও বলবো যে যেন AT-1, AT-2, আবারও বলতেছি AT-1, AT-2 যেন বাংলার জমিন থেকে মুছে ফেলে,
প্রেসক্রিপশন ছাড়া যাতে
বিক্রি না করে।
আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং সেই সাথে ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনাদের সাথে, আর স্টুডিও হইতে রাত 1:36, আর প্রোগ্রাম শেষ হয়েও কিন্তু শেষ হয়নি, আমরা আরেকটা ইন্টারভিউ রয়েছে আমাদের। আমাদের এই প্রোগ্রামের যে প্রডিউসার সাদেক সামি কথা বলেছিলেন এই অজ্ঞান পার্টি নিয়ে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমানের সাথে, আমরা তাদের সেই কথোপকথনটা শুনবো একটু পর। এরপরও আবারও বলছি যে শেষ পর্যায়ে আপনারা আমাদেরকে SMS করতে পারেন, মোবাইল মেসেজ অপশনে নাম লিখুন, তারপর লোকেশন, তারপর এই প্রোগ্রাম সম্পর্কে অবশ্যই আপনার কথা যা বলার আছে তা লিখে পাঠিয়ে দেবেন 16260 নম্বরে। এবং বারবার বলছি বলছি যে প্রোগ্রাম করা আসলে অনেক শ্রমসাধ্য এবং অনেক কষ্ট, একটা প্রোগ্রাম করাই অনেক কষ্ট। তো এই প্রোগ্রামটা আসলে কি আপনাদের SMS এবং কমেন্টসের উপর, আপনাদের সবকিছু আমরা পড়বো, অফ ইয়ারেও সবগুলো পড়বো এবং আপনাদের ফিডব্যাকের উপরে কিন্তু এই প্রোগ্রাম এগিয়ে যাবে, নাহলে কিন্তু আজকে এটার শেষ এপিসোড হতে পারে। ওকে, তো অবশ্যই আমাদেরকে SMS করবেন এবং আমরা আপনাদের কমেন্টসের অপেক্ষা রইলাম। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, আবার বলছি facebook.com/dhakafm90.4, এবং সেখানে আপনাদের লাইক কমেন্টস সবগুলো আমরা পড়ব। এর মধ্যে সিরাজ আমাদের সাথে জয়েন করেছিল বনানি থেকে, বাদশা ভাইকে স্যালুট দিয়েছে, সেই সাথে ঢাকা FM কে অনেক ধন্যবাদ। তারপর সাইদুল ইসলাম আমাদের সাথে আছে এখনো খিলগা থেকে, জুয়েল আমাদের সাথে আছে, মিজানুর রহমান আছে, তারপর নাজমুল আমাদের সাথে জয়েন করেছে। আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, এটা দেশ ও জাতির জন্য খুব উপকার হবে। এবং ঢাকা FM আসলে সেই চিন্তা থেকেই আমরা সবসময় চেষ্টা করি সব প্রোগ্রামের মাধ্যমে যে আমরা জনসচেতনতা সৃষ্টি করার বিভিন্ন রকম চেষ্টা আমরা করে থাকি, তারই প্রেক্ষাপটে ধারাবাহিকতা এরকম একটা প্রোগ্রাম। তারপর মিজানুর রহমান আমাদের সাথে জয়েন করছে, বাদশা ভাইকে আচ্ছা তওবা করা উচিত এবং আল্লাহর পথে চলে আসা উচিত। ওকে, বাদশা ভাই শুনছে। নাজমুল আমাদের সাথে রয়েছে, রাসেল আমাদের সাথে জয়েন করেছে, দীপা আমাদের সাথে আছে এখনো, রাজ গাইবান্ধা থেকে, আমি একটা SMS 5 পাঠিয়েছি, তোমরা পড়ো না, অনেক SMS এবং আমি রাজকে বলছি যে SMS সবগুলোই কিন্তু পড়া হবে, আপনাদের সব ফিডব্যাক আমাদের খুব প্রয়োজন। নুরুন নবী আমাদের সাথে আছে এখনো, অপু মোহাম্মদপুর থেকে অর্জুন হয়েছে, ঢাকা FM কে অনেক ধন্যবাদ। তারপর আমাদের সাথে মামুন জয়েন করেছে, তারপর আসলামকে ধন্যবাদ, নিঝুম, তারপর অ্যাডভোকেট তসলিম আমাদের প্রোগ্রামের শুরু থেকে আমাদের সাথে রয়েছিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা এখন যেটা বলছিলাম যে একটু আগে আমাদের এই প্রোগ্রামে যে প্রডিউসার সাদেক সামি কথা বলেছিলেন এই অগণপাঠি নিয়ে, ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার মাসুদুর রহমানের সাথে, তাদের সেই কথোপকথনটা আমরা শুনে
আমরা জানি ঈদ কিংবা বড় কোন উৎসবে অজ্ঞান পার্টির দৌরাত্ব বেড়ে যায়। আপনার কি মনে হয় এবছর উৎসবের বাইরেও গরম আসতেই এই চক্রটির দৌরাত্ব একটু বেশিই বেড়ে গেছে?
না, আমার কাছে এটা মনে হয় না। কারণ কি, আমরা দেখেছি যে বিশ্লেষণ করে বা আমাদের যে অপরাধ পরিসংখ্যান আছে সেটা মূলত অজ্ঞান পার্টির তৎপরতাটা বৃদ্ধি পায় যখন আমাদের কোন জাতীয় উৎসব থাকে, দ্যাট মিন্স ঈদ হোক অথবা পূজা হোক বা রমজান হোক, বা যখন মূলত কেনাকাটাটা বেশি বৃদ্ধি পায়, পাশাপাশি লোকজনের যখন বেশি মুভমেন্টটা হয় আর কি, তখনই মূলত এটা বৃদ্ধি পায়।
সাধারণত কোন কোন খাবারের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানো হয়?
এটা মূলত বিভিন্ন খাদ্যদ্রব্য আছে, সেটা পানীয় জাতীয় যেমন ডাব হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, অথবা জুস হতে পারে, ইভেন হালুয়া অথবা ওই যে ঝালমুড়ি খায়, এই সব কিছুর সঙ্গেই মূলত এই একটা নেশা জাতীয় ট্যাবলেট আছে, এটিভেন ট্যাবলেট, যেটা আমদানি নিষিদ্ধ এবং এটা পাকিস্তানে তৈরি করে, এই এটিভেন ট্যাবলেটটি তারা মূলত গুঁড়ো করে বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে, এখানে দুইটা কালার আছে, একটা সাদা এবং আরেকটা ব্রাউন টাইপের, এই ব্রাউন টাইপেরটা হয়তো কালার কোনো যদি খাবার খাদ্যদ্রব্য হয় তার সঙ্গে মিশ্রিত করে, অথবা যদি হোয়াইট কোনো কিছু থাকে তখন এইটা হোয়াইটটা তারা মিশ্রণ করে, এবং এটা মিশ্রিত করে মূলত কার্যকরী খাওয়ার, এবং তিনি যখন অজ্ঞান খাওয়ার পরে 10-15 মিনিট পরে অজ্ঞান হয়ে যায় তখনই তার কাছ থেকে মূলত সর্বস্ব কেড়ে নিয়ে তারপরে তার।
আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন ছিল যে আপনার দৃষ্টিতে কোন কোন স্পট বা জায়গায় অজ্ঞান পার্টির এই দৌরাত্ব বেশি?
এখানে স্পট বলতে ওরকম নেই, সেটা লঞ্চ হতে পারে, বাস স্টপ হতে পারে, স্টিমার হতে পারে, আপনার এক স্থান থেকে সাপোজ একটা গাড়ি অন্য ঢাকার অন্য জায়গা থেকে আসছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে, তারা ওখান থেকে কাউকে খাওয়ালো, হয়তো দেখা গেল গাজীপুর থেকে তারা কোনো অপরাধ সংগঠিত করলো, কিন্তু আসামিটা মানে দেখবেন ভিকটিম এসে ঢাকার কোন মহাখালীতে থেমে গেল, বাস তখন হয়তো আমরা ওখানে পেলাম আর কি, যার জন্য এটা অনেকটা মোবাইল আর কি, দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ই করে, কিন্তু একদম স্পট ফিক্সিং এটা এক্স্যাক্টলি বলা যাবে না।
ঢাকায় ঠিক কতগুলো গ্রুপ কাজ করছে বলে আপনার মনে হয়?
এখন পর্যন্ত কতগুলো গ্রুপ এইরকম সুনির্দিষ্ট করে বলা মুশকিল, তবে আমরা ইতিমধ্যে বেশ কিছু অজ্ঞান পার্টির যারা মূলত প্রশিক্ষণদাতা, দ্যাট মিনস গুরু, এরকম অনেক গ্রুপই ইতিপূর্বে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অথবা ক্রাইম ডিভিশন বিভিন্ন সময় গ্রেপ্তার করেছে, তা আমরা 8-10টি গ্রুপের এরকম সন্ধান পেয়েছি এবং প্রত্যেক গ্রুপকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
অজ্ঞান পার্টির দৌরাত্ব থেকে বাঁচতে সাধারণ মানুষের করণীয় কি?
এটার একমাত্র উপায় হলো যে অপরিচিত কোনো ব্যক্তির কোনো কিছু খাদ্যদ্রব্য না খাওয়া, প্লাস ফুটপাথ বা যেখানে কার তার কোন সন্দেহ হয় এরকম কোন খাদ্যদ্রব্য না খাওয়া, পূর্বে মনে করেন কোন পানির বোতল বা কিছু সেটা খোলা হয়েছে সেরকম কিছু না খাওয়া, এরকম আর চা অথবা কফি যদি খায় তাহলে এই হক রাস্তায় যারা ফেরি করে বিক্রি করে এইসব জায়গা থেকে না খেলেই মূলত এটাই মূলত অজ্ঞান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম।
অজ্ঞান পার্টির দূরত্ব কি শুধু ঢাকায় সীমাবদ্ধ?
না, এটা এটা মূলত অপারেট করে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ঢাকার বাইরে, আমি সেটা ঢাকার ভিতরে তা কিন্তু না, এটা বাইরে থেকে কেউ করে হয়তো ঢাকার ভিতরে এসে যদি কেউ ভিকটিম এসে অজ্ঞান হয়ে থাকে সেটা, যেমন আবার ঢাকা থেকেও কেউ হয়তো তারা এখানেই করলো, বাইরে গিয়ে কোন অন্য জেলায় দেখা গেল ভিকটিমকে পাওয়া গেল, এরকম হয় আর কি।
কেউ যদি এরকম রাস্তার মধ্যে এরকম অজ্ঞান হয়ে থাকে বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন, তো তার প্রাথমিক ভাবে তার প্রথম কাজটা কি হবে যারা মানে খুঁজে পাবেন পথচারীরা?
না, তারপর যিনি অজ্ঞান হয়ে গেল তার তো আসলে আর কোনো কিছুই করণীয় নেই, হয়তো আমরা দেখেছি বিভিন্ন সময় সিএনজি অথবা টাকা পয়সা বা মূল্যবান দ্রব্য দিয়ে তারা কেড়ে নিয়ে যায়, কিন্তু যখন অজ্ঞানকারী বিভিন্ন সময় আপনারা হয়তো দেখতে পারেন যে আমরা যখন এরকম অজ্ঞানকারী কোনো ব্যক্তিকে পাই, জনগণই হোক অথবা পুলিশই হোক, প্রথম যিনি ফার্স্ট রেসপন্ডেন্ট থাকেন তিনি দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ বা নিকটস্থ যে কোনো হাসপাতালে প্রেরণ করেন, ট্রিটমেন্ট করেন, তারপরে হয়তো তার তিনি যখন জ্ঞান ফিরে পান তখন কিন্তু এই বিষয়টি পরবর্তীতে বর্ণনা করেন যে কিভাবে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন অথবা তিনি তারপর থেকে কোন কোন ব্যক্তির খাবার খেতেছিলেন, এভাবে আর কি আমরা কেসগুলো মানবিক বলেন পাশাপাশি আমাদের পুলিশের যে দায়িত্ব, আমরা যদি কোনো ব্যক্তিকে এরকম রাস্তা অসুস্থ পাই অথবা কোন দুর্ঘটনাজনিত কারণে তিনি যদি রাস্তা দেখেন অবশ্যই আমরা তাকে দ্রুত প্রাথমিক যে আমাদের কাজ যে নিকটস্থ থানায় এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া এবং তার চিকিৎসা বিষয়টি নিশ্চিত করা, এবং সেটা আমরা করে থাকি।
সাধারণত কোন কোন ধারায় মামলাগুলো করা হয়?
এটা আমাদের মেইনলি যেটা আছে প্রতারণার ধারা অ্যাজ ওয়েল অ্যাজ 328, দ্যাট মিন্স পেনাল কোডে আমরা মামলাগুলো রুজু করে হয় মানে পেনাল কোডে আমরা মামলা রুজু করে থাকি।
আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান, এবং কিছুক্ষণ আগেই আমাদের এই প্রোগ্রামের প্রডিউসার সাদেক সামি তার সাথে কথা বলেছিলেন। আমরা আজকের মতো বিদায় নিতে হবে, একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এর মধ্যে আমি অনেকগুলো ফেসবুকে এত শত শত হাজার হাজার কমেন্টস আমি আসলে পড়তে পারিনি, কিন্তু এগুলো অফিয়ার আমরা পড়বো, এবং বারবারই বলছি যে আপনাদের এই কমেন্টস কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখনো যারা করেননি অবশ্যই প্রোগ্রাম সম্পর্কে বলবেন, এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের কথাগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। আরিফুজ্জামান শিমুল আমাদের সাথে রয়েছে, আপনি বলেছেন একটা টপিকের কথা বলেছেন, তা আমি সবার কাছে রিকোয়েস্ট যে এই প্রোগ্রামটা অন্ধকার জগতের, আজকে আমরা অজ্ঞান পার্টির কথা শুনলাম, আরো অনেকে রয়েছে, এর মধ্যে আরিফুজ্জামান বলছে যে প্রস্টিটিউটদের নিয়ে একটা প্রোগ্রাম করতে হবে, আমরা তাদের কথাও শুনতে চাই। ওকে, এরকম নানা রকম সাবজেক্ট থাকতে পারে, এবং আপনি অবশ্যই আমাদেরকে এসএমএস করে জানাবেন, মোবাইল মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, তারপর লোকেশন, তারপর আপনি যে কথাগুলো বলতে চান সেই সাথে আপনারা যে অন্ধকার জগতের কোন ক্যাটাগরির মানুষদের কথা শুনতে চান আমাদের জানাবেন, আমরা সেই মোতাবেক আমরা তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে আমরা লাইভ কথা বলবো, তাদের নিয়ে আসবো আমরা স্টুডিওতে। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। আর আবারও বলছি প্রোগ্রাম শেষ পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা আসলে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম যেখানে অন্ধকার জগতে মানুষদের আমরা নিয়ে আসবো, তাদের কথা শুনবো, এবং এর দায় দায়িত্ব কিন্তু ঢাকা এফ এম বহন করে না, এবং তারা যে কথাগুলো বলছে আমরা ধরে নিব সত্যি কথাই বলছে, তারপরে যদি কেউ সত্যি মিথ্যা মিলিয়ে কোনো কথা বলে সেটা বিবেচনার দায়িত্ব কিন্তু আপনাদেরই। ওকে, হামতুম নাজমুল ইসলাম মুন, গ্রেট প্রোগ্রাম, থ্যাংকস ঢাকা এফ এম। রনি আমাদের সাথে জয়েন করেছিল, এস কে নজরুল ইসলাম বাদশাহ ভাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। নাজমুল ইসলাম মুন, স্মৃতি, তারপর শাখাওত হোসেন, নাদিম আহমেদ আমাদের সাথে রয়েছিল, নাদিম রিয়েল, ওকে অনেক ধন্যবাদ। এবং আমারও আসলে মনটা একটু অন্যরকম হয়ে গেল যে বাচ্চা ভাই প্রোগ্রাম করলেন, তারপর মানে চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, সে নিজেই হয়তো অনুতপ্ত, তার অযোধ্যায় পানি পড়ছিল, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিল বারে বারে। তো এই জিনিসগুলো আসলে ভাবায় যে আসলে এই জগৎটাকে আমরা যেভাবে খারাপ দেখি, খারাপ সে আসছে, কিন্তু কোনো কারণেই হয়তো সে আসছে, নাহলে কিন্তু এই লোকটার মধ্যে এরকম অনুশোচনা হতো না। সে কেন এরকম হতবিহ্বল, তার চোখ দিয়ে কেন পানি পড়ছে, সে তো বললো যে মানুষ মারলো খারাপ লাগে না, তারপরও কিন্তু একটা খারাপ লাগার জায়গা আছে। তো এই জিনিসগুলো ভাবায় আমাদেরকে। সমাজে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, আমি তার সাথে অফিয়ারও যখন কথা বলছি, একটু কথা বলছিলাম, দেখলাম যে আপনি চিনতে পারবেন না যে যারা এরকম জড়িত। তো এই কারণেই আমাদের এই প্রোগ্রামটা করা, এবং ঢাকা এফএম এই চিন্তা থেকে এই প্রোগ্রামটা করেছে যে সচেতন করা। এবং আমরা আসলে এমন কিছু করছি না যে জিনিসটা আপনি জানেন না, আপনি কিন্তু জানেন, তারপরও আবার একটু নক করা, আপনাকে মনে করিয়ে দেওয়া, এবং ওই জগতে একটা মানুষ এসে আপনাকে কথাগুলো বললো, তখন আপনি আরো ভালোভাবে বুঝলেন। তা আমরা আসলে এইভাবেই সাবধানে থাকবো, বারবার বলছি সাবধানে মান নাই, তারপরও বলে, তারপরও যতটা সম্ভব থাকবো, এবং আমরা চেষ্টা করবো এই প্রোগ্রামের মাধ্যমে। আজকে বাদশা ভাই ভালো হয়ে গেছেন, এরকম কেউ যদি আসতে চায় তাদের কথাগুলো বলবে, এবং বারবার বলছি যে অনিচ্ছাকৃত অনেকেই আমরা দেখলাম যে যে কথাগুলো সে বললো যে সে কিন্তু ছোটবেলা হুট করে কিন্তু লোভে পড়ে এই জায়গায় চলে আসছে, এরকম আরো গল্পগুলো আমাদের এরকম। ওকে, আজকের মতো বিদায় নিতেই হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সাথে থাকুন, এবং যাবার বেলা আবারও বলছি যে নেক্সট আবার শনিবার দিন আমরা কি ধরনের গেস্ট নিয়ে আসি দেখি, এবং আপনারা অবশ্যই আমাদের হেল্প করবেন, আপনারা এসএমএস করবেন, কমেন্টস করবেন, তার উপর ভিত্তি করে আমরা অন্ধকার জগতের আবার আরেকটা ক্যাটাগরি কিংবা আরেকজন মানুষ নিয়ে আসবো। আবারও বলছি যে ফেসবুকে আমরা রয়েছি, facebook.com/dhakafm90.4, এখানে আপনার কমেন্টস লিখতে পারেন যে আপনি কি ধরনের গেস্ট, কাদের কথা শুনতে চান অন্ধকার জগতের, কাদের কথা শুনতে চান, আমরা তাদের সাথে যোগাযোগ করবো। এসএমএস করতে পারেন, নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর কি ধরনের সাবজেক্ট টপিক আপনার আছে তাও জানাবেন, এবং পাঠিয়ে দিবেন 1626 নম্বরে। অনেকে আজকে প্রোগ্রামটা ডাউনলোডের কথা বলছেন, এটা কালকে সন্ধ্যায় আপনারা ঢাকা এফএম এর পেজে গেলে ডাউনলোড লিংক রয়েছে, সেখানে গেলেই পেয়ে যাবেন, কালকে সন্ধ্যার পর ট্রাই করবেন। ওকে, আর কিছু বলার নেই, আমিও কথা বলতে বলতে একটু কেমন লাগছে সবকিছু মিলে। তারপরও বলতে চাই, সুস্থভাবে বাঁচুন, সচেতন থাকুন, তারপর সচেতন থাকার পর অনেক কিছু হতে পারে, তারপরও আমরা একটু চেষ্টা করব সচেতন থাকি, এবং সবাই সুন্দর একটা ঘুম দেন। এবং অনেকেই করছে যে কথা শুনে নাকি অনেকের ভয় লাগছে, স্বাভাবিক যে একটু ভয় লাগার মতোই ব্যাপার, তারপরও বলছি যে এটা জানার জন্যই সুন্দর একটা ঘুম দিবেন, কালকে সকালটা আপনার অনেক সুন্দর হবে আশা করি, সুন্দরভাবে নতুন একটা দিন শুরু করবেন, এবং মনে হচ্ছে যে কালকের দিনটা আরো সচেতনভাবে শুরু করবেন, এটাই হচ্ছে কথা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থাকুন, ঢাকা এফএম এর সাথে থাকুন, আর কালকে আমি মুকুল আবারও ফিরে আসবো রাত 10:30 আমার প্রোগ্রাম নিয়ে, চিয়ার অফ 90.4, খোদা হাফেজ। This track was downloaded from FusionBD.com.